This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, বুঝতেই পাচ্ছেন, এবং আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এখানে এসে মানুষ, আমাদের রেডিও শ্রোতা যারা আছেন, তারা নিজের জীবনের ভুল বা অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করেন, এই অর্থে যে তার মতো দুঃসহ জীবন যেন আর কখনো না হয়। এই ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ড কি, ভুল বা অপরাধ কি, এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি, পুরো বিষয়টি আমরা এখানে উপস্থাপন করি অনুষ্ঠানের ধারাবাহিকতায়। আমরা প্রথমে জেনে নেব আর জে রাজুর কাছ থেকে কে রয়েছে আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেপিয়া। আমাদের আজকের অতিথি মুস্তফা। ছোটবেলা থেকেই আমরা সবাই তাকে একজন ভালো ছেলে হিসেবে লক্ষ্য করি, কেননা তাকে আমরা সবসময় পরের উপকার করতে দেখেছি। ছোট বড় সবাইকে সে উপকার করে, খেলাধুলা করে, বন্ধুদের নিয়ে খেলতে ভালোবাসে, খেতেও ভীষণ পছন্দ করে মুস্তফা। তাই সব ধরনের খাবার তার পছন্দ, কেননা খাবারে তার কোনো অরুচি নেই। কিন্তু তারপরেও মুস্তফা আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কিন্তু কেন, চলুন তা শুনতে আমরা চলে যাই আর্চি কিপ্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে মুস্তফা রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি মুস্তফাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এরকম একটি অনুষ্ঠানে আসার জন্য, এবং একই সাথে মুস্তফার কাছ থেকে জানতে চাইব যে আপনার বিবেক জেগেছে যে কারণে আপনি আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার বিবেক জাগানোর কাজটি মূলত কিভাবে হয়েছে?
আমার বিবেক জাগানোর কাজটা আমার এক ফ্রেন্ড আর কি মোবাইলের রেকর্ডটা শুনতাম আর কি।
কিসের?
এই যে আপনাদের এবিসি রেডিও যাহা বলিব সত্যি বলিব, জীবনের গল্প, এগুলো রেকর্ড শুনতাম।
আচ্ছা, তারপর?
এগুলো শোনার পরে আর কি আমি চিন্তা ভাবনা নিয়ে যে আমার জীবনে যা ঘটছে এটা আমি সবার সামনে শেয়ার করতে চাই।
তার মানে এই অনুষ্ঠানগুলো শুনে আপনি সিদ্ধান্ত নিয়েছেন?
জি জি।
আমরা সবসময় একটা কথা বলে থাকি প্রিয় শ্রোতা, যে যাহা বলিব সত্য বলিব কিংবা বুধবারে প্রচারিত হ্যালোইন 920, এই অনুষ্ঠানগুলো যদি একজন মানুষেরও বিবেক বোধকে জাগাতে পারে তাহলে আমরা বলতে পারি আমাদের অনুষ্ঠান সাকসেস। আজকে আমরা জেবিএসবি, এবং প্রতিনিয়ত আমরা দেখি জেবিএসবি তে যেসব মানুষ আসছেন যারা ভুল করে, অপরাধ করে, নিজের জীবনের ভুলগুলো বুঝতে পেরে সংশোধনের চেষ্টা করে যাচ্ছেন, বিবেক বোধের তারণা বোধ থেকে তারা আজকে লাখো মানুষের সামনে স্বীকার করতে আসছেন, সেটা নিঃসন্দেহে আমাদের যাহা বলিব সত্য বলিব এবং বুধবারে প্রচারিত হ্যালোইন 920 অসাধারণ একটি সাকসেস। আমরা দেখলাম মুস্তফার বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং বুধবারে প্রচারিত হ্যালোইন 920।
ওকে প্রিয় শ্রোতা, আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যেতে চাই, তবে তার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে তার সঙ্গে কথা বলছি। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবং আজকে মোস্তফা রয়েছে আমাদের সঙ্গে। তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো আপনি শুনে আপনার যে সাইকো অ্যানালিটিক্যাল যে ব্যাখ্যা থিওরিটিক্যাল এবং একই সাথে প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে সেগুলো নিশ্চয়ই আপনি বরাবরের মতো আমাদেরকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা ঢুকে যেতে চাই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে, এবং একই সাথে জানিয়ে দিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল, যেখানে ভোট করে আপনি আপনার মতামত জানাতে পারেন যে ঘটনাটিকে আপনি কতটুকু বিশ্বাস করেছেন কিংবা করেননি। এবং একই সাথে যেকোনো সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের অতিথিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানে কনফেস করতে চান সেক্ষেত্রে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনারা দুই চাপবেন এবং চাপার পরে আপনাদের যে গল্পটি সে গল্পটি বলবেন। সবাইকে আমরা সতর্ক করছি এই অর্থে যে অনেকেই ফোন করে তাদের গল্পটা বলেন কিন্তু ফোন নাম্বার দেন না। অনেকেই মনে করেন ফোন করেছেন সুতরাং ফোন নাম্বার এখানে ডিভাইসে উঠে থাকবে। আসলে ব্যাপারটি এরকম নয়, ফোন নাম্বারটি অবশ্যই আপনাকে মুখে বলতে হবে এবং এই ফোন নাম্বারটি রেকর্ড হলেই কেবলমাত্র আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। প্রিয় শ্রোতা, যদি SMS করে আসতে চান SMS করতে পারেন। SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে মোস্তফা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি একেবারে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
আমার মার ইচ্ছা ছিল যে আমরা তিন ভাই সবাই আলে এলএম শিখতে হবে।
আচ্ছা,
অর্থাৎ কমিউ লাইনে,
হেফজো লাইনে।
ওকে, জি, হেফজো লাইনে। তো আমরা মাদ্রাসায় যাই, আমরা, আমি আর আমার বড় ভাই, তো দুই ভাই মাদ্রাসায় লেখাপড়া করি।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা বাসায় থাকতো,
কোনো কাজ করতেন না?
না না না, কোনো কাজ করতেন না।
উনি কি শারীরিকভাবে সক্ষম ছিলেন না কাজ করার জন্য?
সক্ষম ছিলেন কিন্তু উনি আর কি কাজ করতেন না, আর কি দেখাশোনা গৃহস্থ আর কি এরকম করতো, আর গৃহস্থগিরি করতো।
আচ্ছা,
আর আমার ভাই বড়টা উনি তো রাজনীতি করতো।
ওকে,
তো
আপনি মেজো ছিলেন?
না, আমি সবার ছোট।
সবার ছোট ছিলেন। মেজো ভাই কি করতো?
মেজো ভাই আমার সাথে, আমরা দুই ভাই লেখাপড়া করতাম, আমি আর আমার বড় ভাই।
তিন ভাই ছিলেন আপনারা, কোনো বোন ছিল না?
না না না, কোনো বোন ছিল।
কোথায় বাড়ি ছিল আপনাদের?
আমার বাড়ি ছিল বগুড়া শহরে চকমেহেদি গ্রাম।
চকমেহেদি গ্রামে। ওকে, বলুন।
তো মাদ্রাসায় লেখাপড়া করি, তো বোর্ডিং এ থেকে লেখাপড়া করি আমি। তো এক বছরের মতো বোর্ডিং এ থাকি। এক বছরের মতো বোর্ডিং এ থাকার পরে আমি জাগির হয়, এক বছর পরে জাগির হয়।
জাগির শব্দটা এখানে অনেকে বুঝতে পারবেন না, আমরা একটু বলে দিই। কোন একটা বাড়িতে,
হ্যাঁ, কোন একটা বাড়িতে ভাত খাওয়া হয় আর কি। ওই বাড়িতে খাওয়া দাওয়া করার পরে মাদ্রাসায় এসে লেখাপড়া করতে হয়,
এবং ওই বাড়ির ছেলে মেয়েদেরকে সাধারণত পড়াতে হয়, তাই কি?
না না না, পড়াতে
না পড়ালেও চলে?
না পড়ালে চলে, মানে ওখান থেকে খাওয়া দাওয়া আসার পরে আমি মাদ্রাসায় লেখাপড়া করি।
খাওয়া দাওয়া করতেন সেখানে, কি দিতেন আপনি? টাকা পয়সা?
না না না, টাকা পয়সা দিতাম না, ওরা সবের জন্য আর কি খাওয়া,
সবের জন্য মাদ্রাসার ছেলে মেয়েদেরকে খাওয়া,
ছেলে মেয়েদেরকে খাওয়াতো।
ওকে,
এক বছর পরে জাগির হয়। তো জাগিরদারকে সবাই বলে কুত্তা।
সবাই কুত্তা বলে মানে আমি ঠিক বুঝলাম না?
সবাই কুত্তা বলে আর কি, উনি যে দিন রাত পরিশ্রম করত, ও রাত্রে দিনে সবসময় পরিশ্রম করত, 24 ঘন্টা।
কে?
আমার জাগিরদার।
আচ্ছা,
জাগিরদার যে চাচা আছে, ও চাচাই পরিশ্রম করত। তো গ্রামের মানুষ ওনাকে খেপুনি দিত,
ওনাকে বলতো?
হ্যাঁ, ওনাকে বলতো।
আচ্ছা আচ্ছা।
তো আমার মাদ্রাসার ছেলে পেলে যারা আছে ওরা বলে তুই বাড়িতে জাগির আছিস, এরকম করে আমাকে আর কি তারা বলতো যে তুই খাস। আমি বলছি হ্যাঁ, তাতে তোমাদের সমস্যা কি? তো আমি ওই জাগির বাড়িতে খাওয়া দাওয়া করি নিয়মিত ভাবে। তো একদিন আমি একটা ছোট ছেলে শাহিন নাম, তাকে বলি যে বাড়ি থেকে মুড়ি আনো, এই কথাটা আমি আবার তাকে বলি। তো বললো ওই ছেলেটা যা বলে যে চাষি আম্মা মোস্তফা ভাই বলছে যে বাড়ি থেকে মুড়ি আনতে। তো আমার চাচাই তো অনেক মন খারাপ করে, কি আমার বাড়ি খাওয়া দাওয়া লেখাপড়া করে তো আমাকে এরকম বলতেছে। তো পরে আমি রাত্রে যাই, রাত্রে যাওয়ার পরে আমাকে ডাক দেয় যে মোস্তফা এদিকে আসো। আমি বলি জি চাচা, বলেন। তুমি ওই ছেলেটার কাছে কি বলছো? তো আমি লুকানোর চেষ্টা করি যে না আমি তো কই কিছু বলি নাই, তো যে তুমি যে মুড়ির জন্য পাঠাইছো, তো মুড়ির জন্য পাঠাইলে তুমি কি বলছো? তুমি এই কথা বলছো? আমি বলছি চাচা আমার এটা ভুল হয়ে গেছে, সবাই বলে আমি আর এটা বলবো না, এরকম আমি চাচাকে বুঝিয়ে বললাম। চাচা কয় না তুমি কাল সকাল থেকে আমার এখানে আসতে পারবে না, আমার বাড়ি তোমার জন্য খানা বন্ধ। আমাকে এই কথা বলে বললে আমি মাদ্রাসায় চলে আসি। চলে আসার পরে এশার নামাজের সময়, যে এশার নামাজের পরে যে তালিমটা হয়, ওই তালিমের সময় সবাই এক জায়গায় বসে তালিম শোনে, শোনার পরে কিতাব পড়ে। তো আমি ওই শাহিনকে ডাক দিই, শাহিন এদিক আয়। বলে কি বলেন ভাই? আমি বলছি শাহিন ওদিক যাবো, আমি একটু টয়লেটে যাবো।
শাহিন তো আপনাদের সঙ্গেই পড়তো?
হ্যাঁ, আমাদের সঙ্গেই পড়তো।
ওকে,
তো ওনাকে নিয়ে যেতাম ফাঁকা একটা মাঠে নিয়ে যেতাম। মাঠে নিয়ে যাওয়ার পরে বলতে তুই আমার জাগির ভাই কি বলছিস, একটা বছর লেখাপড়া করে বোর্ডিং এত কষ্ট করে ডাল ডুল খাম লেখাপড়া করতেছি, একটা ভালো জাগির হয়েছে, ভালো মন্দ খাওয়া পাইতেছি, তো তুই জাগির ভাই এই কথাটা বললি কেন? আমি না এটা বলছি, তোর এটা বলা ঠিক হয় নাই, তুমি ছোট ছিল বুঝতো না, তো ও আমার কাছে মাফ চাইতেছে, ভাই আমি এটা ভুল করে ফেলেছি, আমি এটা বলছি, আমি আর বলবো না। তুই বলবি না আর বলে কি করবি, আমাকে তো আর তারা রাখবে না, তারা আমাকে ভাত খাওয়াবে না, তারা না করে দিছে। তো এই কথাটা যদি হুজুর শোনে তাহলে আমাকে কি বলবে, যে এতদিন পরে একটা জাগির হলো, তুই জাগিরটা হারাইলি, যে বাড়িতে খাওয়া দাওয়া করি আমি। তো ওই ছেলেটাকে আমি ফাঁকা মাঠে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওনার হাত বাঁধি, ওনার পাও বাঁধি, হাত পা বাঁধার পরে ওনাকে প্রচন্ড মার দিই, শরীর থেকে অনেক ব্লাড বের হয়। তো মার দেওয়ার পরে ওনাকে মাটি চাপা দিই, ওনার যে কাল্লাটা আছে ওইটা আমি বাদ রাখি, হাত পা যে বাঁধা থাকে ওনার উপর মাটিটা দিই, দেওয়ার পরে উনি ফলে আর উঠতে পারে না ওখান থেকে। তো আমি ওই রাত্রি চলে আসি মাদ্রাসায়, মাদ্রাসায় চলে আসার পরে হুজুরা খোঁজাখুঁজি করে যে শাহিন কোথায়, তো আমি আর কিছু বলি না, আসা তোমার কিছু বলি না। তো সারা রাত্রি ওরা খোঁজাখুঁজি করে, তো অন্য ছেলে বলতেছে ওনাকে দেখছি মুস্তফা ভাইয়ের সাথে টয়লেটে যাইতে, তো আমি বলছি হুজুর ও তো গেছে আমার সাথে টয়লেটে, টয়লেটে যাওয়ার পর ও তো আবার ব্যাগ করে চলে এসেছে আমার সাথে যায়নি। তো আমি এরকম পর্যায়ে থাকলাম মাদ্রাসায়, তো সকালবেলা গ্রামের লোকজন গেছে মাঠে, যার পরে ওনাকে এরকম ভাবে উদ্ধার করছে, উনি মাদ্রাসায় আসে এইভাবে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে আসে। নিয়ে আসার পরে হুজুর মোতামিম সাহেব আসে, মাদ্রাসার প্রিন্সিপাল, উনি সবাইকে ডাক দেয় যে শাহিনীর এই অবস্থাটা কে করছে, সবাইকে ডাক দেয় বলে। তো সবাইকে ডাকে, ডাকানোর পরে আমি একটু আড়াল হই, আড়াল হয়ে শাহিনীর দিকে থেকে থাকি, থেকে থাকানোর পরে উনি আমার দিকে তাকায়, তো আমি একটু চোখ গরম করি, চোখ গরম করার পরে ও ভয়ে কথাটা বলে না যে আমাকে মুস্তফা ভাই এই অবস্থা করছে, ভয়ে কথাটা বলে না, না বলার কারণে তো দুই দিন পরে হুজুর জানতে পারে যে আমার জাগিরটা চলে গেছে। তো আমার ডাক দিছে হুজুর যে মুস্তফা এদিকে আয়, তো জাগিরটা কেন চলে গেল? আমি বলছি জাগির দেয়ার খাওয়াবে না, ভালো একটা ছাত্র দেন, আমি ভালো না, আমি এই কথা বলতেছি। কে ভালো না, তুই জাগিরদের সাথে কি ব্যবহার করেছিস, তুই ভালো না, তুই তো একজন ভালো ছাত্র, তুই পড়াশোনা ভালো দিক দিয়ে আসিস, সব দিক দিয়ে মেধা তোর ভালো, এরকম তোর জাগিরটা চলে যাওয়ার কারণটা কি? আমি বলতেছি যে হুজুর এ ব্যাপার সমস্যা, আমি ওই ছেলেটাকে বলছিলাম এবার করতে, তো এরকম করার পরে আমাকে এই এই বৃত্তান্ত বলছে হুজুরকে। তো হুজুর বলে যে কথাটা আসলে বলা ঠিক হয়নি, তো হুজুর আর এই বিষয়টা নিয়ে তেমন একটা খাটানো করে না, তো সবাইকে নিষিদ্ধ দেয় যে এশার নামাজের সময় কেউ কোথাও যাবা না, মাদ্রাসা থেকে কখনো কখনো দূরে যাবা না, এরকম হাত পা বাঁধার পরে এটা ই করে আর কি। তো আমি এরকম ভাবে মাদ্রাসায় লেখাপড়া করতেছি, তো আবার বোর্ডিং এ খাই, বোর্ডিং এর দায়িত্ব পাই আমি, দায়িত্ব মানে দায়িত্বটা পাই হচ্ছে তিন দিন, বৃহস্পতিবার শুক্রবার শনিবার, ওই তিন দিন হুজুর থাকে না।
আচ্ছা,
আমার কাছে যখন দায়িত্বতে থাকে চাবিটা আমার কাছে থাকে, বোর্ডিং এর যেটা স্টোরটা আছে ওই স্টোরের চাবিটা আমার কাছে থাকে। তো ফারুক নামের একটা ছেলে আমাকে বলতেছে যে চল বাজারে যাই, তো ওনাকে নিয়ে আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে উনি সিনেমার দিকে যায়, সিনেমার দিকে যাওয়ার পরে উনি দুইটা টিকিট কাটে,
সিনেমা,
হ্যাঁ সিনেমার টিকিট, তো সিনেমার টিকিটটা কাটলে তখন আমার সিনেমা আমি দেখি না, বা টিভি ডিভিডি এগুলো কিছুই দেখি না, শুধু মাদ্রাসায় চব্বিশ ঘন্টা লেখাপড়া করতাম, এগুলো দেখার অভ্যাস নেই। তো উনি নিয়মিত ভাবে প্রত্যেক সপ্তাহে নতুন যে ছবিগুলো আসে মানে ওই ছবিগুলো দেখতো। তারপরে ছেলেটা আমাকে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে যাওয়ার পরে উনি দুইটা টিকিট কাটে, টিকিট কাটার পরে আমাকে বলতেছে একটা তুই লা একটা আমি নিই। আমি তো আমি বলি যে আমি তো সিনেমা দেখি না, তো তুই যা দেখ, আমি সিনেমা দেখবো না, আমি বাইরে থাকি, তো সিনেমা দেখার পরে তো আমাকে অনেক রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার পরে আমি বলি না আমি সিনেমা দেখবো না, তুই দেখলে দেখ, আমি সিনেমা আমি দেখতে পারবো না। পরে আমি বাইরে থাকি, উনি বিলিত পর্যন্ত ছবিটা দেখে, তারপরে ও বের হয়ে আসে, পরে আমাকে বলতেছে তুই বাইরে আমি ভিতরে ছবি দেখি একা একা, তো যাই হোক এটা আমার কাছে খারাপ লাগতেছে, তুই চল মাদ্রাসায় চল। পরে ওনাকে নিয়ে মাদ্রাসায় চলে আসি, তো মাদ্রাসায় চলে আসার পরে তো ওর যে জায়গাটা বেডটা ছিল বিছানা, আর আমার বাম সাইডে ও দুজনের পরে উনি শুতো।
আচ্ছা, সারা ফ্লোরিং করতেন মানে নিচে শুতেন?
হ্যাঁ নিচে শুতাম। নিচে শোয়ার পরে তো ওই দুইটা ছেলেকে সরানোর জন্য হুজুরের কাছে অভিযোগ করে যে হুজুর আমি তো মুস্তফা ওনার কাছ থেকে আমি পড়াশোনা দেখে নিব, তো ওনার কাছে আমি পড়াশোনা শিখবো আর কি, ওর কোনো কিছু ভুল হলে ওকে দিয়ে ও আমার কাছে শোনাবে, আমি ওর কাছে শোনাবো, হেফজুল লাইনের পড়া আর কি।
আপনি হাফেজি পড়ার জন্য ওখানে গিয়েছিলেন?
হাফিজি, হাফিজি বা কিতাব লাইনে, হাফেজ শেষ করার পরে কিতাব লাইনে যায়।
আচ্ছা, প্রথমে হাফেজি পড়ছিলাম,
প্রথমে হাফিজি পড়ছিলাম। তো উনি হুজুরের কাছে অভিযোগ করে, অভিযোগ করার পরে তো ওই দুইটা ছেলেকে সরে দেয়, সরে দেওয়ার পরে ওনার বেডটা আর আমার বেডটা এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে উনি আমাকে বলে যে সিনেমা মানে সিনেমা যে সমস্ত অভিনয়গুলো করে ওডি আমাকে বলতেছে, শাকিব খান শাবনূর এরকম এরকম অভিনয় করে, এরকম মারমুর করে, একটা গানের ভিতরে বিভিন্ন ধরনের পোশাক আদি চেঞ্জ হয় আমাকে বলতেছে। আমি বলতেছি তো একদিন তো সিনেমা দেখার দরকার, তো ওই সময় আমাকে একটা শয়তানের ওয়াসওয়াসা হয়ে যায়, তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে তো সিনেমা দেখতে যাবো, তো আমার কাছে তো টাকা নেই, কয় আমার কাছে তো নেই, যাবো কি দিয়ে, তো টাকে একসময় গোসো, গোসলে আমরা শুক্রবারে বন্ধুর দিনটা নতুন ছবি লাগলে আমরা চলে যাবো। ওকে আমি এই কথাটা বলি। বলার পরে বলে, তোর কাছে টাকা নাই, তুই তো বোর্ডিং এর দায়িত্বে আসিস। আমি কই বোর্ডিং এর দায়িত্বে আছি মানে? কই বোর্ডিং এর চাবি তো তোর হাতে, তো বোর্ডিং এর যে চাইল্ডটা আছে, চাইল্ডটা চুরি করে আমরা ছবি দেখবো, চুরি করে বিক্রি করে ছবি দেখবো।
এই পরামর্শ দেয় আপনাকে?
এই পরামর্শ ওই ফারুক আমাকে দেয়।
আচ্ছা,
তো আমি করি যে চাইল্ডটা তাহলে কিভাবে চুরি করা যায়, সর্বক্ষণ তো মাদ্রাসায় ছাত্ররা থাকে আবাসিক ভাবে, তো এটা কি করবো, কিভাবে চুরি করবো, হোয়াটসঅ্যাপ থেকে আমি পরামর্শ নিই। ও বলে শুক্রবার তো 3টা থেকে 6টা পর্যন্ত আমরা ছবি দেখবো, তো যখন জুম্মার নামাজটা শুরু হবে, তো ওই জুম্মার নামাজ শুরুটা যখন হবে তখন তো আর কেউ আসবে না মাদ্রাসার ভিতরে, সবাই তো মসজিদে, তো ওই সময়টা আমরা চাইল্ডটা চুরি করি। তখন আমি ওই সময়টা একটা বড় ব্যাগ থাকে 10 কেজির একটা ব্যাগ, ওই পুরো ব্যাগটাতে আমরা চাইল্ড নিই। নেওয়ার পর ওনাকে দিয়ে উনি চাইল্ডটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে একটা বাজারে যায়, পরে আমি ওই বাজারে চলে যাই, যার ফলে ওনার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে চাইল্ডটা বিক্রি করি, 10 টাকা কেজি চাইল্ড বিক্রি করি, 100 টাকা হয় 10 কেজি চাইল্ড। তো ওটা নিয়ে যাই আমরা, টাকা নিয়ে যাওয়া সিনেমা দেখতে যাই। সিনেমা দেখার পরে তো উনি আমাকে বলে টিকিট কাটতে, তো কয় আমি টয়লেটে যাচ্ছি, তুই টিকিটটা কেটে আন। আমি বলতেছি আমি টিকিট কাটতে পারবো না, আমি এখানে থাকি, তুই টিকিটটা কেটে নিয়ে প্রসাব করে আয়, তারপরে তুই টিকিটটা নিয়ে আমি তারপরে যাবো। তো উনি আমাকে টাকা দেয়, পরে আমি টিকিট কিনতে যাই। টিকিট কিনতে গেলে তো টিকিট কাউন্টার আমাকে দেখে বলে, এই হুজুর মানুষ তুমি সিনেমা দেখতে আইসো কেন, আমাকে বলতেছে।
হুজুর মানুষ মানে আপনাকে ঠিক হুজুর বুঝবে কি করে?
হুজুর মানে আমার মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি।
তখনও টুপি ছিল?
হ্যাঁ তখনও টুপি ছিল সিনেমার সময়।
ওকে,
তো আমি বুঝতাম না যে সিনেমার সময় দেখার সময় টুপিটা খুলে পকেটে রাখতে হয়। তো ওরা যে সিনেমার যে টিকিটের যে ফাঁকটা থাকে ওটা শুধু ফেসটা দেখা যায়, মাথাটা, যে মাথায় টুপি আছে। পরে আসি, আসার পরে ফারুক বলতেছে যে ফারুক আমার তো টিকিট দিতেছে না। তো হুজুর মানুষ বলতেছে, কই গাধা তুই টুপি মাথায় রেখে গেছিস কে? আমি কইছি আমি কি কোনোদিন আইসি সিনেমা দেখতে, তুই তো আমাকে নিয়ে আসলি প্রথম।
ওকে,
তো বলে টুপি খুলে, পরে আমি আবার গেছি, যাওয়ার পরে উনি আমাকে টিকিট, 2টা টিকিট দেয়, 2টা টিকিট 24 টাকা রাখে। 2টা টিকিট নেওয়ার পরে আমরা সিনেমার ভিতরে ঢুকি। সিনেমার ভিতরে ঢুকার পরে তো সিনেমা যখন আরম্ভ হয়, আরম্ভ হওয়ার 5-10 মিনিট পরেই আমার চোখ থেকে মানে কান্নাবিহীন শুধু পানি ঝরতেছে।
কান্না হচ্ছে আর কি? হ্যাঁ,
কান্না হচ্ছে না, কান্না ছাড়াই চোখ দিয়ে শুধু পানি আসছে,
মানে চোখ থেকে আপনার অটোমেটিক্যালি পানি পড়ছে।
অটোমেটিক্যালি পানি পড়ছে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
অটোমেটিক যখন পানি পড়তেছে, আমি তো চিন্তা করতেছি আমি কোনোদিন সিনেমা দেখি নাই, আর কোনো অভ্যাস নেই, হয়তো এই কারণে আমার চোখ থেকে পানি আসতেছে, নাকি আমি ভালো ছাত্র ছিলাম, সবসময় আল্লাহর কোরআন পড়তাম, হেফজুল আইন পড়তাম, স্বপ্ন আমি লেখাপড়া করতাম, এরকম ধরনের স্বপ্ন দেখতাম আমি, তো হয়তো আমার এটাই আমার একটা পাপ হচ্ছে, এই কারণে আমার চোখ থেকে পানি ঝরছে, আমি এটাই আর কি।
আপনার ভেতরে ধরনের বোধ কাজ করছে?
হ্যাঁ, ভেতরে এরকম বোধ কাজ করছে। তো আমি ওই সময়টা তো আমি বলে ফারুক আমার চোখ থেকে তো অনেক পানি ঝরতেছে, তো আমি সিনেমা দেখবো না, আমি বের হয়ে চলে আসলাম। সিনেমা থেকে বের হয়ে চলে আসলাম, 10-15 মিনিট পরে চলে আসলাম। আসার পরে তো উনি সিনেমা পুরোটাই দেখে। তো আমি ওই অবস্থায় মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় চলে আসার পরে মোতামিম সাহেব আমাকে দেখে, যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমাকে দেখে ডাকতে বলে, মোস্তফা এদিকায় তুই কাঁদুস কেন? আমি গুজর আমি তো কাঁদতেছি না, আমি এরকম ফারুক আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছে। ফারুক তোকে সিনেমা দেখতে নিয়ে গেছে, তোরা তো নামাজ পড়িস নাই? আমি বলছি না নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই, তো নামাজের সময়টা আমরা এরকম সিনেমা দেখতে যাই। পরে উনি বিকেলে আসে, ফারুক আসার পর ওনাকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে বলে যে তুই মোস্তফারে কোথায় নিয়ে গেছিলি? তো উনি স্বীকার হয় না, না আমি কই আমি তো মোস্তফারে কোথাও নিয়ে যাইনি। পরে আমাকে ডাক দেয় হুজুর যে মোস্তফা এদিকে আয়। ফারুক কি বলছে? যে ও তো মিথ্যা কথা বলতেছে, ও নিয়ে আমাকে নিয়ে গেছিল, নিয়ে যাওয়া উনি আমাকে সিনেমা দেখাইছে। তো বোর্ডিং থেকে যে চাইল্ডটা নিয়েছে এটা আবার হুজুর জানে না, তো একটা ড্রামের ভিতরে তো অনেক চাইল্ড, 100 কেজির মতো চাইল্ড, তো ওখান থেকে 10 কেজি নিলে তার বুঝতে পারবে না। তো আশা করি হুজুর এরকম বিচার করে, বিচার করলে এবার ফারুককে মারে, প্রচন্ড মার দেয় তাকে। হুজুর তো জানি যে উনি সিনেমা দেখে, উনি ছিল ওই মাদ্রাসার চাইতে যে বাড়ি ছিল উনি ওই বাড়িতে আর কি, মানে বাড়ি থেকে লেখাপড়া করতো, মাদ্রাসায় থাকতো, বাড়িতে থাকতো ছুটির সময়।
ওকে,
তো এরকম হুজুরি বিচার করে, বিচার করার পরে কিছুদিন পরে ওর সাথে আমার ঝগড়া হয়।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে রাজু ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে মোস্তফা তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমি শুধু একটা কথা বলতে পারি, দিস ইজ দ্য রিমার্কেবল এপিসোড এভার ইন জেবিএসবি। এত দুর্ধর্ষ এবং ভয়াবহ ঘটনা আমি আমার জীবনে এখন পর্যন্ত আজ পর্যন্ত পাইনি। কন্টিনিউ করতে চাই, মাত্র 3 মিনিট পরে আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফ এম 89.2। মুস্তফা আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে। মুস্তফাকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এবং যারা মনে করেন তাদের জীবনের অপরাধগুলো, ভুলগুলো আমাদের এখানে এসে জেবিএসবিতে এসে লাখো মানুষের সামনে স্বীকার করবেন, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, তাহলে তারা আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, দুই চাপার পরে যে নির্দেশনা ফোন থেকে শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এবং মনে রাখবেন, অবশ্যই আপনার ফোন নম্বরটি মুখে বলতে ভুল করবেন না। আমরা আবারও চলে যাচ্ছি মোস্তফার কাছে। মোস্তফা, তারপর
ঝগড়া হয়, এটা সিনেমার বিষয়টা নিয়ে ঝগড়া হয়। উনি বলে যে আমি মার খেলাম, তুই খেলি না, আমার হুজুর আমাকে ধরে মানলো, তুইও তো সিনেমা দেখলি। আমি খুশি, তুই তো এটা অনেক আগে থেকে সিনেমা দেখোস, আমি তো দেখি না বিদায়, তুই আমাকে এটা প্রলোভনে নিয়ে গেছিস, এই জন্য তোকে মার দিছে, তো এখানে আমার কি দোষ, তুই আমাকে নিয়ে গেলি। তো ঝগড়া হওয়ার পরে তো চাইলের কথাটা উল্লেখ হয়, উল্লেখ হওয়ার পরে আমিনুল নাম ইসলাম একটা, তো উনি জানতে পারে যে তোরা বোর্ডিং এ থেকে চাইল নিছিস, এই কথাটা আবার উনি শোনে। শোনার পরে তো এটা আবার প্রিন্সিপালের কানে দেয় যে মোস্তফা আর ফারুকের দুজন মিলে তো এরকম চাইল বিক্রি করছিল, সেদিন তারা এই কথাটা বলেনি। পরে হুজুর আমাকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে বলছে যে হাত পাত, আমরা হাত পাতি এমনি টান করে রাখি, রাখার পরে ব্যাট দিয়ে দুটা বাড়ি দেয়। তো দুটা বাড়ি দেওয়ার পরে আমাকে সব ছাত্রের ভিতরে কান ধরে দশ বার ওঠা বসা করায়।
ওহো,
দশ বার ওঠা বসা করাইলে তারপর এই এখানে আর কি এরকম ভাবে মাদ্রাসায় চলাফেরা করি। তারপরে ফারুকের সাথে মিশি না, না মিশলে পরে ওনাকে মাদ্রাসা থেকে বাড়ি করে দেয়। মাদ্রাসা থেকে বাড়ি করে দেওয়ার পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বাবাকে আর বাড়িতে দেখি না। তো মাকে জিজ্ঞেস করি, মা বাবা কোথায়, কয় উনি তো চিল্লাই গেছে, মানে চল্লিশ দিনের একটা সফরে যায়, এক চিল্লা বলা হয় যে এক চিল্লাতে গেছে।
আচ্ছা,
আমি বাবাকে দেখি না। তিন দিন থাকার পরে শনিবারে চলে আসি মাদ্রাসায়, মাদ্রাসায় নিয়মিত ভাবে ক্লাস চলছে। তো আবার বাড়িতে যাই হচ্ছে আপনার বাবা আসার পরে, চল্লিশ দিন আসার পরে, যে আমি চল্লিশ দিন পরে বাবার কাছে যাবো, বাবাকে দেখতে পারবো। আমি ফের বাড়িতে যাই চল্লিশ দিন পরে, যাওয়ার পরে তো বাবার সাথে দেখা সাক্ষাৎ করি, বাড়িতে থাকি চার দিন, বাড়িতে থাকি, আবার চলে আসি মাদ্রাসায়। ওরা আবার কিছুদিন পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে দেখি বাবাই মুক্তব পড়াচ্ছে আর কি, গ্রামের কিছু লোকজনদের, মানে গ্রামের ছোট ছেলে ফেলে যারা আছে 15-20 জনের মতো, তার কাছে কোরআন শিক্ষা নিচ্ছে আমার বাবার কাছে। তো কোরআন শিক্ষা নিলে পরে ওর মধ্যে একজন নাম ছিল মোমেনা, তিনি আমাদের চাচাতো বোন ছিলেন,
চাচাতো বোন মোমেনা,
মোমেনা উনি আমার বাবাকে বাপ বলে ডাকত। তো এরকম কোরআন শিক্ষা দিলে পরে বাবাই তো উনি না মুক্ত পড়ে, নিয়মিত ভাবে ক্লাস করে বাবার কাছে, সকালে আসে 7টার দিকে, আসে 8টা পর্যন্ত আমাদের বাসায় আর কি তারা কোরআন শিক্ষা নেয়। তো এক পর্যায়ে ওই মেয়েটা যেভাবে কোরআন শিক্ষাটা নিত, সেটা দেখে আমাদের অনেক খারাপ লাগছিল, যার লেবাস ঠিক থাকে না, পোশাক যেটা আছে অন্যা টুন্যায় সব ঠিক থাকে না, মানে থাকে। তো মা বাবাকে বলে, দেখো তুমি যে এরকম শিক্ষা দিতেছ, তো তোমার এই মোমেনা যে ছাত্রীটা আছে ইনি কিন্তু অন্য আইটেমে, কিন্তু তোমার দেখো কিভাবে সে এরকম ভাবে তোমার সামনে করে, তুমি কিছু বলো না, তো তোমার ছাত্রীদেরকে আগে ঠিক করো, তারপরে তুমি মুক্তব চালাও। তো পরে আমার ভাইয়ের একটা টেপ থাকে, ক্যাসেট, ওই টেপে আগের পুরনো গান শুনতো আব্দুল হালিম, তারপর আপনার যে লালন গীতি, এই সমস্ত গান ক্যাসেট কিনে শুনতো বাবাই। তো শোনার পরে ওই ক্যাসেটের যে মাইকটা আছে ওটা আবার মেয়েদের বাড়ির দিকে দিত।
কোন মেয়েদের?
ওই মোমেনা,
মোমেনার বাড়ির দিকে দিত।
হ্যাঁ, মোমেনার বাড়ির দিকে দিত। তো মা আবার এক পর্যায়ে বুঝতে পারে যে কে জানালার সাইড দিয়ে ওনাদের বাড়ির দিকে মাইকটা দেয়, তো গান তো আসলে এই এটা মা বুঝতে পারতো আর কি এক পর্যায়ে। পরে মা বাবাকে বলে তুমি মুখ টুক টুকু ছেড়ে দাও, মুখ তো ফরায় না, তোমার ফরানোর দরকার নেই। ওনারা যে মসজিদে যা পড়ে উজুরের কাছে চাইল্ডটা পড়ে তো ওখানেই পড়ুক, তো তোমার কাছে মাগনা পড়াশোনা এটা তুমি এটা করায় না। পরে বাবা এটা শোনে না, না শোনার পরে তো ওইভাবে থাকার কারণে বাবার নজরটা খারাপ হয়ে যায় ওই মেয়ের দিকে। খারাপ হয়ে যাওয়ার ফলে দেড় দুই মাসের মতো মুক্ত ফরায়, পড়ানোর পরে বাবা বাড়ি থেকে টাকা নেয় 50,000, মানে এই ইস্তেমার কথা বলে, তখন ইস্তেমা চলে আসে বিশ্ব ইস্তেমা,
50,000 টাকা নেয়।
টাকা নেওয়ার পরে তো মাকে বলে যে আমি তো টাকা আনছি, কিন্তু কোথায় থেকে আনছি এটা আর বাবা বলে না মাকে।
আচ্ছা,
বলে না, না বলার কারণে কয় তুমি 50,000 টাকা নিয়ে ইস্তেমায় যাবা, এত টাকা তো লাগে না, তো 6-7 দিন ইস্তেমায় থাকবা, তো এত টাকা কেন? কয় আমি ওখানে ব্যবসা করব। কি ব্যবসা করবো? বলে এটা কম্বল কিনবো, যে কোনো সোয়েটার জার্সি মার্সি কিনে আমি বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো কথা। পরে তিনি 50,000 টাকা নিয়ে চলে আসে বাড়ি থেকে। তো যে বাবা যেদিন বের হয় বাড়ি থেকে, তার পরের দিন ভোরবেলা 5:30 এরকম ওই মোমেনা শাড়ি পরে, লাল শাড়ি পরে আর কি আমাদের বাড়ির সামনে দা যায়। যার ফলে আমার মার সামনে দেখা হয় যে তুমি কোথায় যাচ্ছ মা? কয় আমি যাচ্ছি তো আমার বোনের বাসায় যাচ্ছি। কয় এত ভোরে যাও কেন? কয় আমার বোন অনেক অসুস্থ, এই জন্য আমার বোনের বাসায় দেখা করতে যাচ্ছি। তো ওই সময়টায় মোমেনা চলে যায়। চলে যাওয়ার পরে আমার মা বিষয়টা দেখে, দেখানোর পরে আমাদেরকে ডাক দেয়, তিনো ভাইকে ডাক দেয়, বলে যে এরকম এরকম ভাবে তো তোর বাবার সাথে মেয়েটা এরকম করতো, এরকম বেফরদায় ভাবে লেখাপড়া করতো, তো তাম তো সুবিধাজনক দেখলাম না, দেখি কি হয়। যাওয়ার পরে এই কথা আমাদেরকে বলতেছে। তো দুই মাসের মতো চলে যায়, আমার বাবা আসে না ইস্তেমা থেকে। তো দুই মাস পরে তো মেয়েও আসে না বাড়িতে, বাবাও আসে না। তো এরকম গ্রামের মধ্যে একটা হইচাল উঠে যায়, চিল্লাফল্লা উঠে যায়। পরে আমার মা এক পর্যায়ে বলে যে না, আমার হাজবেন্ড তো গেছে ব্যবসা করতে, গেছে 50,000 টাকা তো নিয়ে গেছে, এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছে 50,000 টাকা, তো উনি তো ব্যবসা করবে, তো ওনার সাথে তো ইনি যায়নি। কিন্তু মা তো এটা বুঝতেই পারে যে উনি সকালবেলা চলে গেছে, তো মা এটাই মনে মনে গ্যাপ করে নেয় আর কি, যা মা মনে মনে যেটা ভাবে এটাই হয় আর কি। দুই মাস পরে বাড়িতে আসে, আসার পরে আমার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে গ্রামের ময় মুরব্বি আসে, মোমেনাকে সহ নিয়ে আসে গ্রামের ময় মুরব্বি আসে, অনেক লোকজন জমা হয়ে যায়। তো আমার বড় চাচা আসেন, উনি আসে, তো আমার বাফেকে গালাগালি করে। গালাগালি করার পরে গ্রামে একটা বিচার হয়।
আমি ঠিক বুঝলাম না, মোমেনা আপনার বাবার সাথে এসছে, এর মধ্যে গালাগালি কেন হবে? আসতেই পারে, সে
আসতে পারে বলতে দুজন একসাথে শাড়ি পরা, চুড়ি পরা, নাকে নাক ফুল, মানে বিয়ে করলে যেভাবে হয় আর কি, এইভাবেই ওরা আসছে।
আপনার বাবা কি এসে বলেছে তাকে সে বিয়ে করেছে?
হ্যাঁ বলেছে।
কাকে বলেছে? ফার্স্ট
বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন লোকজন আসে, ওরা তো আসে দিনের বেলায়, দিনের বেলা আসার পরে তো সবাই এরকম দেখে, দেখার পরে আসে, কয় এটা কিভাবে হলো বা কি তুমি আর সাথে? কয় উনি আমার জামাই আর আমার বাবা বলে ওনাকে আমি বিয়ে করছি। আমার বাবার বয়স ছিল 50-এর কাছাকাছি।
মাই গুডনেস, ওকে বলুন। তারপর
পরে এরকম বলাবলি হয়, পরে গ্রামের লোকজন এসে বিচার হয়। বিচার হওয়ার পরে বলতেছে যে যেহেতু ওরা ঢাকা ছিল, ঢাকার বিয়ে শাদী করছে, তো বড় বউকে যেভাবে দেখতে হবে ছোট বউকে একইভাবে দেখতে হবে।
এটা সম্পর্কে ভাতিজি হতো,
বাবার ভাতিজি হতো, আমাদের বোন হতো। তো বিচার সালে সেটা ভাগাভাটি হয় যে তুমি তোমার বড় বউকে যেভাবে দেখবা তোমার ছোট বউকে একইভাবে দেখবা, সমান সমান দেখবা। তো খরচপাতি এলাকে যা দিবা তোমার ছোট বউকে তাই দিবা। তো বাবা আবার এটা করতো না, বাবা বিভিন্ন দিক দিয়ে আমাদের অত্যাচার করতো।
কিরকম?
যেরকম আপনার আমার মাকে ধরে নিত্যদিনই মারত, প্রত্যেক দিনই মারত মাকে।
এই ঘটনার পর থেকে?
এই ঘটনার আগে থেকেও মাকে মারত, কিন্তু তখন মা আর বুঝতে পারত না যে এরকম ঘটনা ঘটতেছে। তো মারে, নিত্যদিনই মারে। মারার ফলে মা রাগারাগি করে চলে যায়, আমার নানার বাড়িতে চলে যায়, আবার আসে। তো এরই মধ্যে বাবা কবিরাজের লাইনের ভিতরে চলে যায়, দেশগ্রামে যেটা আপনার খালবিলে যে কাদাটা আছে, কাঁকড়ার মাটি যেটা বলা হয়, ওই কাঁকড়ার মাটিটা বাবা নিয়ে আসে। নিয়ে আসার পরে চারকোনা করার পরে ওটার উপরে একটা আরবি নকশা লেখে, যে কোনো একটা নকশা লেখে। নকশাটা লেখার পরে ওইটা চুলার ভিতরে পোড়া দেয়, ওইটা আবার ঘরের চালের কাছে থিয়ে দেয়। তো ওইটা যখন থিয়ে দেওয়ার পরে হয় একটা করে না, চারটা করে ঘরের চারকোনে রাখে। মা যে ঘরে থাকে ওটা চারকোনে রাখে। রাখার পরে মা উত্তেজিত হয়, রাখার পরপরই না, রাখার দু এক ঘন্টা পরে তখন তখন উত্তেজিত হয় না, তখন বলে আমি এখানে থাকবো না, আমার এই বাড়ি ভাল লাগে না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না, তোরা তোদের বাড়ি নিয়ে তোরা থাক, মানে আবলতাবল মা কথা বলতো,
এক ধরনের কুফরি কালাম যেটাকে বলে। এটা আসলে ধর্মীয় ভাবে সত্য, কিন্তু বৈজ্ঞানিক ভাবে কতটা সত্য সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ এবং সেই জায়গাটি থেকে ভালো না মন্দ সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ওর জীবনে যা থেকেছে ও সেটাই আজকেও বলছে। হ্যাঁ বলুন, তারপর
তো মা উত্তেজিত হওয়ার পরে নানার বাড়ি চলে যায়। তো ওখানে দুদিন তিন দিন থাকার পরে ওখানে মানে যে জায়গায় যায় দুদিন তিন দিন থাকার পরে মা ওখানে আর থাকতে পারে না, মানে আবার আমাদের বাড়িতে চলে আসে। চলে আসার পর আবার উত্তেজিত হয়। তো আমি এক পর্যায়ে ওই মাটিটা দেখতে পাই, দেখার পরে তো মাদ্রাসায় লেখাপড়া করি আরবি লেখা, ওটা আমি বুঝতে পারি আর কি যে এটা এই নকশা। পরে আমি ওটা নিয়ে যাই হুজুরকে দেখাই যে হুজুর এই যে আরবি যে লেখাটা এটা এটা দেখ কি, আমি বুঝলাম না এটা আমাদের ঘরের চার কোণে রাখা হয়, আমার বাবাই রাখে আর কি। কয় এটা তো এক ধরনের
বান দেওয়া।
তো এটা ওই ছোট হুজুরকে বলি, বলার পরে আমাকে কয় তোকে প্রত্যেক সপ্তাহে ছুটি দেওয়া হবে, শুক্রবারে সকালে যাবি, বিকেল বেলায় চলে এসে ক্লাস ধরবি, এটা আমাকে হুজুর বলে। তো ওই যে বানটা যে দেওয়া হয় তো ওই মাটিটা নিয়ে তুই ফালিয়ে দিবি, পানিতে ফেলে দিবি, আমাকে হুজুর এই পরামর্শটা দেয়। তো আমি প্রত্যেক শুক্রবারে আসতাম, তো বাবা এটা ওই যখন ওইটা না পায় তখনই ওইটা বানায়, বানানোর পরে ওটা আবার রেখে দেয়, যখন না পায় মানে যখন আমি ফেলে দিই বাবা আবার দেয়, ফেলে দেওয়ার পরে আবার দেয়। তো এরকম আমি ছয় মাসের মতো আমি এরকম বানটা আমি বারবার ফেলে দিই, মা ওই যখন ফেলে দেওয়ার পরে মা আবার ঠিক থাকে, উত্তেজিত হয় না, মা ওই বাসায় থাকে, কোথাও যায় না। তো আমি দেখি তো একদিন আবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় গেছি, বাড়ি যাওয়ার পরে
যেই আপনার যে সৎমা হলো তার সাথে আপনার সৎমা হওয়ার আগে সম্পর্ক কেমন ছিল?
সম্পর্কটা ছিল ওই মুক্ত যেটা পড়তো আর কি, ওইটাই সম্পর্ক।
এর আগ পর্যন্ত আপনারা একই সাথে খেলাধুলা করা, দেখা সাক্ষাৎ হওয়া,
না
ধরনের কোন সম্পর্ক ছিল না?
ওদের সম্পর্ক বলতে ছিল আমার ছিল এমনি যে পাড়ার প্রতিবেশী হিসাবে আর কি, আমার
খুব বেশি সখ্যতা ছিল না,
না বেশি সম্পর্ক ছিল না, আমি দেখা সাক্ষাৎ হলে বোন ভাই এরকম
কি বলতেন আপনি বলতেন তখন তাকে?
হ্যাঁ আমি আফা বলতাম,
আফা বলতাম,
হ্যাঁ আফা বলতাম, আফা কেমন আছেন হ্যান তেন এরকম ধরনের কথা বলতাম।
তো সৎমা হওয়ার পর কি তাকে মা ডাকলেন?
না আমি মা ডাকিনি, হওয়ার পরও আমি তাকে মা ডাকিনি।
আপনার বড় দুই ভাই এটাকে কিভাবে নিয়েছিল?
আমার বড় দুই ভাই এটাকে নিয়েছিল মানে এটা সবাই আমার ফ্যামিলির সবাই ঘৃণা করত।
যেমন কি হয়েছে যে তাদেরকে আপনারা আলাদা করে দিয়েছেন, আপনার বাবা এবং আলাদা করে দিয়েছিলেন?
জি আলাদা বলতে আমরা আলাদা ভাবে খাই আর সৎমা আর বাবা ওটা আলাদা ভাবে খায়।
ওকে,
তো আমাদেরকে যে খরচটা দিত সৎমাকে একই খরচটা দিত। আমার মাকে বিভিন্ন ধরনের অত্যাচার করে, করার পরে আমার মাকে এসে মারে, মানে এমন মারা মারে পুরো শরীরটা যেন একদম রক্ত রক্ত হয়ে যায়, মানে জায়গায় জায়গায় মাংস এরকম মানে যেমন ভাবে মারতেছে মানে মাংস উঠতেছে শরীর থেকে এরকম ধরনের মারা। তো আমার চোখের সামনেই মারে, মারার পরে মাকে আমি হাসপাতাল নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তো মা কয় আমি তোরা তো থাকুস মাদ্রাসায়, বড় ছেলেটা তো বাসায় থাকে না, উনি তো সবসময় বাইরেই থাকে, তো আমি বাড়িতে থাকবো না, তোর বাবা আমাকে এরকম ভাবে মারে, আমি তোর নানার বাড়িতে থাকবো, আমার মা বলে। ওরে মা নানার বাড়িতে যায়, ছয় সাত মাস থাকে, মা আসে না রাগ করে। তো আমি মাদ্রাসা থেকে চলে আসি আমার বাড়িতে, চলে আসার পরে সারাটা দিন যায় আমি কিছু খাই না, না খাওয়ার পরে আমি যে রুমটায় আসি আমার ওই রুম থেকে দেখা যাচ্ছে বাবার যেখানে ভাত খায় ডাইনিং রুমটা ওখানে টেবিল আছে, বাবা ওখানে সৎমাকে নিয়ে ভাত খাচ্ছে। তো আমি এরকম উপর হয়ে শুয়ে থেকে বাবার দিকে তাকাচ্ছি আর চোখ থেকে পানি ঝরতেছে, কিন্তু বাবা সৎমাকে নিয়ে ভাত খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার চোখ থেকে যে পানি ঝরতে বাবা বলতেছে না যে বাবা তুই কয়টা ভাত খা। তো রাত্রে এটা হয়, তো আমি সকালবেলা উঠি, উঠে মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসায় চলে যাওয়ার পরে তো মাদ্রাসায় কিছুদিন থাকি, থাকার পর আবার নানার বাড়িতে মাকে দেখতে যাই, মা সুস্থ থাকে। তো মা ছয় সাত মাস দোকানে থাকার পরে আবার চলে আসে আমার বাবার বাড়িতে, আমাদের বাড়িতে আসে। আসার ফলে আমি তো মাকে এরকম নির্যাতন করেই যাচ্ছে, এটা আপনার নির্যাতন করতেছে সাত থেকে শুরু করে এই দশ পর্যন্ত মাকে এরকম ভাবে একই পর্যায়ে ভাবে খালি অত্যাচার করে যাচ্ছে, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। তো আমার যে ভাইটা আছে বড় ভাই,
জি,
তো উনি এক প্রকার নেশা করত, আপনার গাঁজা খেত, কন্টিনিউ গাঁজা খেত, তারপরে আপনার মদ খেত।
ওকে,
তো এটা হচ্ছে ক্লাব আছে, ওই ক্লাবে তিনি এমপির সাথে থাকতো,
ওখান থেকে সে খেত, যেকোনো ভাবে হোক না
ওখান থেকে খাতো, কিন্তু আমাদের ফ্যামিলির কারো চোখে পড়তো না যে সে নেশা করে। তো একদিন রাতের চারটার দিকে মা তাহাজ্জুদ নামাজ পড়ে, গভীর রাতে যেটা নামাজটা পড়া হয় তিনটা চারটার দিকে, তো ওই সময় মা নামাজ পড়তো, তো আমি মাদ্রাসা থেকে তো আইসি, মার কাছে শুয়ে আছে, মা উঠে নামাজ পড়ছে, আমি ঘুমা মানে শুয়ে আছে আর কি। সে দেখার পরে পরে ভাই আমার আসে, আসার পরে নেশা করে আসে, এসে মাকে ডাক দেয়, তো মা নামাজ ছেড়েও তার দরজাটা খুলছে না, দরজাটা খুলতেছে না। তো ভাই দেরে থাকে অনেকক্ষণ, দেরে থাকার পরে মা নামাজ শেষ করার পরে দরজাটা খুলে দেয়, খুলে দেওয়ার পরে আমার ভাই আমার মাকে খারাপ ভাষায় একটা বকা দেয়,
নেশাগ্রস্ত অবস্থায়,
নেশাগ্রস্ত অবস্থায় যে তোর দরজাটা খুলতে এত দেরি হলো কেন?
ছি 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 ছি। হ্যাঁ, তারপর?
তারপরে আমার মাকে মারে।
আপনার ভাই আপনার মাকে মারে?
হ্যাঁ, মাকে মারে। মারার পরে আমি মাকে জড়াইয়া ধরি, জড়া ধরে নিয়ে যায় বিছানায় শোয়াই। মা, তুমি শুয়ে থাকো, তুমি তো জানো মা যে উনি আমাদের সামনে যদি নেশা করে না, ও নেশা অবস্থায় আসলে আমরা বুঝতে পারি যে উনি নেশা করে আছে।
আমরা আরেকটা বিরতির শব্দ পেলাম প্রিয় শ্রোতা। বারবারই বলছি যে যাহা বলিব সত্য বলিব ইতিহাসে সবচাইতে দুর্ধর্ষ ঘটনা আজকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। আপনি জাস্ট শুনলে বলবেন ও মাই গড, এবং রিয়েলি ইনটলারেবল। আমরা বারবারই একটা কথা বলে থাকি যে একজন দুর্ধর্ষ অপরাধী আপনা আপনি জন্ম নেয় না, সিচুয়েশন তাকে এরকম দুর্ধর্ষ করে তোলে। এবং একজন মানুষ হুশ হারালে কতখানি বিধ্বংসী হয়ে উঠতে পারে তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06 মোস্তফাকে আপনারা শুনছেন, এবং আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। জীবনের কাছাকাছি সুন্দর রাগামিটা গড়বে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে। কানের ছন্দে নাচবে, মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে। আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে। কানের ছন্দে নাচবে, মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো,
charge yourself.
FM 89.2. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutto Bolibo, Recharge Yourself.
বেজে ছয় হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, এবং এই পর্যায়ে আপনাদেরকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। আজকে মোস্তফা এখানে যেভাবে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে, তা কতটুকু বিশ্বাসযোগ্য হয়েছে আপনাদের কাছে, এবং বিশ্বাসযোগ্য আদৌ হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা ভোট প্রদান করুন। আপনি যদি মনে করেন মোস্তফা যা বলছে তাকে বিশ্বাস করা যায় এবং তার ঘটনাকে আরো সম্প্রসারিত করা উচিত, আরো সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত, তাহলে আপনি আমাদেরকে ভোট করবেন ইয়েস বলে। যদি তা না মনে করেন তাহলে আপনি নো লিখতে পারেন, কিংবা নো কমেন্টস লিখতে পারেন। আমাদের এখানে ভোট করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার ভোট, ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমরা মোস্তফার কাছে যাব, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে চান, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 8928 9 2। আমি আবারও বলছি 09613 8928 9 2। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এবং 2 চাপার পরে আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেটা সংক্ষিপ্ত করে বলে আপনার ফোন নাম্বারটি অবশ্যই দেবেন, এবং সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে আমরা কথা বলে আপনাকে যদি মনে করি JBSB তে আনা যায়, তাহলে খুব শীঘ্রই এমনও হতে পারে সামনের এপিসোডে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা লাখো মানুষের কাছে তুলে ধরব। হ্যাঁ মোস্তফা, তারপর কি হলো? আপনার ভাই এরকম একেবারে মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরেছে, আপনার মার সাথে এরকম খারাপ আচরণ করছে, আপনি তখন মাকে পাজা কোলা করে ধরে নিয়ে গিয়ে শুয়ে দিলেন, বা কিছু একটা? তারপর
বিছানায় শোয়া দিলাম। শোয়ানো দেওয়ার পরে সকালবেলা উঠে মাকে বলি, মা, তোমার ছেলে তো এরকম, তুমি তো জানো নেশা করে এসে তোমাকে এরকম মারছে, তো কয় আমি তো নামাজে ছিলাম বাবা, আমি যদি নামাজের একটু আগে থাকতাম তাহলে আমি দরজাটা খুলে দিতাম, নামাজ অবস্থায় তো নামাজ ছেড়ে থাকে, দরজাটা আমি খুলে দিইনি, আমি নামাজেই ছিলাম।
দরজা খুলতে একটু দেরি হয়েছে এই কারণে,
নামাজের সময়টা মা ছিল।
জি জি।
পরে এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার ভাই নেশা করে এসে আমার মাকে মারছে, এটা আবার কেমন কথা? তো আমি বিষয়টা অনেক খারাপ লাগে আমার কাছে। পরে আমি ইয়াতে চলে যাই, ওদের যে ক্লাবটা ছিল ক্লাবের কাছে, তো ওখান থেকে কিছু দূর হবে আপনার ক্লাব, যেহেতু আমার ভাই রাজনীতি করত।
জি।
যে ওই ক্লাবের কাছে আমি যে আমার ভাইকে ফোন দিই যে ভাইয়া আমাকে ফোলাফোনে ধরছে, তো তুমি আসো আমার কাছে। আমার ভাইকে বলি, কয় কেন ধরছে? আমি বলতে পারি না কেন ধরছে, আমার কাছে কি জেনে পাইছে তারা। আমি ভাইয়ের কাছে এটা বলি, তো ওনাদেরকে বলি যে আমার ভাইকে আমি মারবো ফোলাফানরে বলি। তারা বলে তোর ভাইকে তুই মারবি, তোর ভাইকে চিনিস, তোর ভাইকে মারবি? কিন্তু আমার ভাই আমি চিনবো না, আমার ভাই কি জিনিস, আমার মা কি এরকম ভাবে আমার ভাই মেরেছে, আমার মারবো এটাই আমার বড় উদ্দেশ্য। তো ভাই আসে, ওখানে দুটা মোটর সাইকেল নিয়ে আসে, চারজন লোক আসে ভাইয়ের সাথে। তো আসলে পরে তো ওরা দুজন আমার দুটো হাত ধরে, মানে যাদেরকে আমি আগে ঠিক করে রেখেছি, তো ওরা দুজন হাতটা ধরে, তো একজন পিছনে থাকে, যে পিছনে থাকে তার হাতে একটা রড থাকে। তো আমি বলছি যে আমার ভাইয়ের যে কোন ভাই আসবে তোরা আমাকে ভাইয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে, তো ওই পাশাপাশি গেলেই পিছনে যে আছে ওই হাত ও আমাকে রডটা দিবে, আমি পিছনে হাত দিবো, একজন হাত চললে আমি পিছনে হাতটা দিলে আমাকে রডটা দিবে। আমি ওই অবস্থায় ভাই চলে আসে, আমিও ভাইয়ের দিকে চলে যাই, জানার পরে ভাই আমাদের সাথে কথা বলে যা আমার ভাইকে কেন ধরেছি, শান্তেন উনি মাদ্রাসায় লেখাপড়া করে, উনি কি হয়েছে না হয়েছে, তো এই কথাটা উনি ও কথায় ওদের সাথে তর্ক করতেছে, আমি পিছনে হাত দিই। হাতটা দেওয়ার পরে ওই রডটা নিয়ে ভাইয়ের এই মাথার ভিতরে একটা বাড়ি দিই, আর এই চলটাতে বাড়ি দিই, চলটাতে বাড়ি দেওয়ার পরে চলটা আমার ভাইয়ের আমি যা করছি করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের নাক গলার কোন প্রয়োজন নেই। পরে ওখান থেকে সবাই সবদিকে চলে যায়। পরে আমার ভাইকে নিয়ে ওখান থেকে আমি জিয়া মেডিকেলে যাই বগুড়া।
নিজে নিজে চলে যান?
হ্যাঁ, নিজে নিজে ওনাকে নিয়ে চলে যাই, রিক্সায় করে নিয়ে চলে যাই। চিকিৎসা হয় ওখানে, সাত দিন থাকে এই ফাটলটা নিয়ে, সাত দিন থাকে। থাকার পরে ডাক্তার রিপোর্টে জানায় যে চলটা এটা কোনোদিন ভালো হতো না, এটা ওর মৃত্যুর আগ পর্যন্ত এইটা ফাটাই থাকবে, আর এটা এই চলটা দিয়ে ওর কিছু খাইতে পারবো না, শক্ত কিছু। হ্যাঁ, বাম চলটা খাইতে পারবে না। ছবিটা আমার কাছে আছে, এই যে এইটা।
ওকে প্রিয় শ্রোতা, এই ছবিটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডান পাশেটা হচ্ছে হলো আপনার আসল ভাই?
হ্যাঁ, আসল ভাই দুটোই একটা। এটা হচ্ছে আপনার দশের সময়, আর এটা হচ্ছে ছয় সাতের সময় ছবিটা, মানে এটা
মানে আপনি পিটানোর পরে অবস্থা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, পিটানোর পরে অবস্থাটা হয়েছে, এটা হাসপাতাল থেকে তোলানো।
ওর আসল চেহারা এবং পেটানোর পরের চেহারা পাশাপাশি আছে, আমরা এই ছবিটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা দুর্ধর্ষ হতে পারে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে এইসব অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, নিজের মাকে এভাবে পিটিয়েছে, নিজের মাকে এভাবে অশ্লীল গালাগালি করেছে, সেই ঘটনা না ঘটলে হয়তো এই ঘটনা ঘটতো না। কিন্তু তারপরও আমরা বলতে চাই এই ধরনের কাজ করা জঘন্যতম অপরাধ, ঘৃণিত অপরাধ। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে আমার ভাই সাত দিন পরে আসে, তো আমাকে বলে যে তুই আমাকে যে মানলি, কাজটা ঠিক করলি, যে তুমি নেশা করে আইসো, নেশা করে আসার পরে দরজাটা খুলতে দেরি হয়েছে, তুমি বাইরে বসে থাকতে পারতা, তো তুমি আমার মাকে মারলা কেন?
এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ কি সেন্সলেস অবস্থায়, তখন
সেন্সলেস মানে এটা ও অজ্ঞান অবস্থায় ছিল,
অজ্ঞান অবস্থায় ছিল,
অজ্ঞান অবস্থায় ছিল।
হ্যাঁ বলুন, তারপর?
তারপরে এই আমি কথা বলি যে আমার মাকে এরকম গালি দিলা কেন, যে তো আমার মা এটা তো তোমারও মা, তো এই হিসেবে গালিটা দেওয়া তোমার ঠিক হয়নি। তো ওই দিন থেকে ভাই আমাকে আর কি ভয় পায়, ওই দিন থেকে যে ভয় পায় যে বাড়িটা দেওয়ার পরে যে ওই লোকজনের সাথে আমি থেকে থাকি, যে মারছি, এই জিনিসটা আসলে ভাই ভয় পায় যে আসলে কি। তো এখানে কিছু একটা গ্যাপ গেছে, তো আমার ওই দুই মাসের মধ্যে যে বাবাকে যে আমরা পাই না, বা ওই মোমেনাকে যে পাই না, আমার সৎ মাকে যে পাই না, তো ওই সময়টা আমার মেজ ভাই মেয়ের ভাইকে বলে যে তোর বোন নাকি আমার বাবার সাথে গেছে, যখন দুই মাসে পাই না, গ্রামের সবাই জানাজানি হয়ে যেতেছে যে কেউ আসতেছে না।
কাকে বলে আমি একটু পরিষ্কার হতে চাই, বুঝতে পারছি না, কাকে বলে?
ওই মেয়ের ভাইকে বলে যে তোর বোন নাকি আমার বাবার সাথে গেছে। তো এই জিনিসটা ওর ভাই আবার রিপিট করে বলে হচ্ছে আপনার ওই মেয়ের মার কাছে, বলার পরে মেয়ের মা আসে, তো আমরা ফ্যামিলির ওখানে সবাই থাকে, আমি থাকি, আমার বড় ভাই থাকে, আমার ছোট ভাই থাকে, ফ্যামিলির সবাই থাকে। থাকার পরে এসে বলতেছে হ্যাঁ আমার মেয়ে তোমার বাপের সাথে যাবে, এটা কি করে তোমরা ভাবলা, তোমার বাপ কি আর আমার মেয়ে কি, এটা কখনো হয়? এই কথা বলার পর পরই একটা বাড়ি দেয়, বড় বাসের কুঞ্চি দিয়ে একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর আমার মার এই যে এই কানের এই সাইডটা ছুলে যায়, এখানে এতটুকু।
ওরা আপনার মাকে এরকম ভাবে প্রহার করে?
হ্যাঁ, মারে, মারার ফলে। তো ওই জিনিসটা দেখে কি ভাই আমার এত খারাপ লাগে, আমি ওখানে মাকে জড়ায় ধরে কেঁদে দিই। কেঁদে দেওয়ার পরে তো আমি প্ল্যান নিই যে আমি ওই মহিলাকে যেভাবে হোক আমি মহিলাকে মারবো, আমার আমার মাকে কেউ কিছু বললে বা মার প্রতি কেউ গালিগালাজ করলে বা মার প্রতি কেউ যদি কোনো একটা অশ্লীল আচরণ করে, এটা আমি কখনো সহ্য করতে পারছিলাম না। আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। তো পরে আমার মা তো এরকম আমি হাসপাতালে নিয়ে যাই, তো এই কানের যে মাংসটা ঝুলে যায় এটা কেটে ফেলে দেয়, এটা লাগে না। তারপরে আমি হাসপাতাল থেকে চলে আসি। ঠিক 7 দিন পরে আমি ওই ভাইয়ের পিস্তল থাকে নিজস্ব, মানে এটা লাইসেন্স করা পিস্তল থাকে।
কার এটা? আপনার ভাই?
হ্যাঁ, আমার ভাইয়ের, যিনি এমপি সালে থাকতো,
মানে ওই রাজনীতি করতো,
রাজনীতি করতো, ওই এমপির বডিগার্ড হিসাবে আর কি, এমপির গাড়িতে আর কি, এমপির গাড়িও চালাতো। তো ওনার কাছে পিস্তল ছিল, তো উনি পিস্তল নিয়ে সর্বক্ষণ আসা যাওয়া বাড়িতে বা ওই এমপির বাড়িতে সবসময় আসা যাওয়া করতো আর কি।
আচ্ছা।
তো একদিন আসে বিকেলবেলা, আসার পরে আমি ওই ভাই পিস্তলটা ইয়ারপুর রাখে, টেবিল উপর রাখে। পিস্তলটা রাখার পরে আমি পিস্তলটা নিই, নেওয়ার পরে আমি ঘর থেকে বের হই, তো ভাই হাত মুখ দিয়ে আসার পরে দেখে যে পিস্তল নাই, আমি ওখানে নাই। তো পিস্তল নাই, আমি ওখানে নাই, তো ভাই আমাকে ওখান থেকে আর কি খোঁজা শুরু করে দেয়, খুঁজতে পায় না। তো উনি এক করে জিজ্ঞেস করে যে আমার ভাইকে কোথাও যেতে দেখছো? ছোট ভাইরে কয়ে দিক গেছে, বাজারের দিকে গেছে। তো আমি বাজারের দিকে যাই, বাজারের দিকে যাওয়ার পরে তো ওই মেয়ের যে ভাইটা যে এই খবরটা মার কাছে দিছে যে আমার বোন নাকি তার বাবার সাথে চলে গেছে এটা, তো উনি বাজার থেকে আসে, উনি বাজার থেকে আসার পর আমি ওই পিস্তলটা দিয়ে তাকে ফায়ার করি। আমি ওখানে থাকি আর কি। ওই
জায়গায় নিশ্চিত না যে আপনার বাপ আলটিমেটলি দ্বিতীয় বিয়েটা করেছে কিনা, বাবা তো তখন আসেনি বাড়িতে তাকে
নিয়ে। ওই সময়টাই আমি তাকে গুলি করি। এই কথাটা বলছে মাকে যে বাড়ি মারছে, এইটা দেখে আমার মানে আমার ঠিক না, আমার মাথায় ঠিক নাই যে আমার মা কি করছে এখানে। আমার ভাইকে বাড়ি দিতে চায়, মেজো ভাইকে, কিন্তু ওই অবস্থায় আমার মার আর কি লাগে বাড়িটা। লাগানোর পর আমি ওই সময়টা,
এই বাড়িটা তো মেয়ের মা দিয়েছিল, মানে সৎমার মা দিয়েছিল,
সৎমার মা দিয়েছিল এটার। আমি তো আবার মারতে চাই সৎ মেয়ের মাকে, কিন্তু আমি ওকে না মেরে ওর ছেলেকে মারি, মেয়ের ভাইকে মারি।
যাকে
আমি মেরেছিলাম।
প্রিয় শ্রোতা, এই ছবিটা আমরা ইতিমধ্যে ফেসবুকে দিয়ে দিয়েছি, যাকে ও মেরেছিল এবং যে মূলত রাজনীতির সাথে জড়িত ছিল, যার কাছে পিস্তলটা ছিল, সেই পিস্তল দিয়ে সৎ মায়ের বড় ভাই ছিল সে,
সৎ
মায়ের বড় ভাইকে সে খুন করে সেই সময়টাতে, যখন সে নিশ্চিত হতে পারেনি যে তার বাবা আলটিমেটলি এই মেয়েটিকে বিয়ে করেছে কিনা। বাবার কিন্তু সে ভাতিজি হতো, খুবই জটিল একটা ব্যাপার, এবং তখন সে খুন করে ফেলেছে সেই ভাইকে। সেই ভাই তার মার সাথে খারাপ আচরণ করেছিল বলে রড দিয়ে পিটিয়ে যে রক্তাক্ত অবস্থা করেছিল তার একটা ছবি আমাদের কাছে আছে, পাশাপাশি ভালো চেহারা এবং হাসপাতালের বেডে শোয়া রক্তাক্ত চেহারা। এই ছবিটা আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। বলুন, তারপর
জায়গায় মারা যায়। মারা যাওয়ার পর আমার ভাই ওখানে যায়, যার পর আমার কাছ থেকে পিস্তলটা নেয়, নিয়ে ওনার জায়গায় রাখে। রাখার পরে তো আমাকে ওই জায়গায় দুইটা থাপড় দেয় ভাই, যে তুই এটা কি করলি। ওর লোকজন আসে, লোকজন এসে আমার ভাইকে অনেক কিছু গালাগালি করে। তো উনি তো এমপি সাহেবের লোক, তো ওনাকে গ্রামের লোকজন কিছু গালাগালি করে আমার বড় ভাইকে। তো কয়ে যা হয়েছে এটা আমি দেখতেছি, আমার বড় ভাই বলে আর কি গ্রামের লোকজনকে। পরে হ্যার মা আসে, আসার পরে লাস্টটা নেয়, নিয়ে অনেক কান্নাকাটি করে। সকালে পুলিশ আসে আমাদের বাড়িতে, আসার পর আমার বড় ভাইকে ধরে, আমার বড় ভাইকে ধরে, বড় ভাইকে ধরে নিয়ে যায়। কিন্তু আমি যে মেরেছি এই সময়টা কেউ দেখেনি, বাট আমার ভাই জানে যে আমি মারছি, কিন্তু এটা কেউ জানে না। আর ওই অবস্থাতেই মানে ভাইও পিছন থেকে আসতেছে, আমি ওই সময় ওকে গুলি করি। গুলি করার পরে এসে ভাই পিস্তলটা নেয়, ওই শব্দটাই মানুষ মানে যত দূর থেকে আসতেছে আর কি, ওই আসা পর্যন্ত আর কি, কেউ দেখে না যে আমি মারছি নাকি আমার ভাই মারছে। এটা
সবাই জেনে গেছে যে আপনার ভাই এটা করেছে।
হ্যাঁ, সবাই জেনে গেছে যে আমার ভাই এটা করেছে। পরে আমার ভাই পুলিশে নেয়, পুলিশে নেওয়ার পর 3 দিন থাকে জেলে। জেলে বলতে কি, নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 3 দিন থাকার পরে ওখান থেকে আবার এমপি সাহেবে ফোন দেয়, ফোন দেওয়ার পর ছাড়া পায়। পরে এইটা নিয়ে আর কোনো কিছু হয় না,
কোনো কথাই হয়নি।
না, এটা নিয়ে আর কোনো কথা হয় না। ওই যে মারা গেছে, যে গেছে দাফন টাফন মাটি টুটি হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হয় না।
কত সস্তা একটা জীবন,
বুঝছেন তো। এটা নিয়ে কোনো কিছু হয় না।
আমার ভাই পরবর্তী আপনাকে আর কিছু বলেনি?
না, পরবর্তীতে আমাকে কিছুই বলেনি। তো বলছে তোর এত সাহস কেন, আমাকে বলতেছে যে আমার মাকে যে কিছু যে কোনো বলুক না তাকে ছাড়বো না, আমার জীবন তো হলে তাকে আমি শেষ করবো। আমার মাকে কেউ কোনো কিছু বললে এটা আমার আমার মনের ভিতরে একটা ক্ষোভ ছিল। তো এটা যায়, যাওয়ার পরে এক পর্যায়ে আমার বাবা আবার আমার মাকে মারে, এত মার দেওয়া দেয় যা মা বেঁচে থাকার মতো না, মানে মা মারাই যাবে এরকম পরিস্থিতি মার। পরে অবস্থায় অ্যাম্বুলেন্সে খবর দেয় আমার বড় ভাই, দেওয়ার পরে আসে অক্সিজেন অক্সিজেন অ্যাম্বুলেন্স থাকে লেগে না, যার পরে হাসপাতালে যাই।
এই জায়গাটিতে আমি আসবো, তার আগে আপনি বলেন আপনার ভাইকে যা পিটালেন, আপনার ভাই সুস্থ হওয়ার পরে আপনার কোনো কিছু করেছে?
না, আমাকে কোনো কিছু করেনি, বাট আমাকে ভয় পেত শুধু।
আপনাকে ভয় পেত?
হ্যাঁ, আমাকে ভয় পেত। তারপরে যে যে এটা ওনাকে যে মারলাম, মানে আমার এত আমাকে বলে তোর এত সাহস কেন, শুধু এই কথা বলতো। আমি বলতাম আমার সাহস, আমার মাকে কেউ কোনো কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, আমার মাথা অটোমেটিক গরম হয়ে যায়। প্রশ্ন করতাম, এটা আনসার দিয়ে দিতাম, উত্তর দিয়ে দিতাম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এসএমএস পোলের রেজাল্ট আনতে চাই, দেখতে চাই কি অবস্থা, এবং দুর্ধর্ষ সেই ঘটনার মুখোমুখি হবো আমরা কিছুক্ষণের মধ্যেই, বুঝতেই পাচ্ছেন। এবং এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকে যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে কথা বলতে চাই, যে মাকে নিয়ে এই ধরনের কমেন্ট করলে অনেক ছেলেরাই এই ধরনের আচরণ করেন, এটা আসলে স্বাভাবিক আচরণ নাকি অস্বাভাবিক আচরণ, এবং এটা কেন হয়, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের যিনি আজকে এক্সপার্ট আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম তার সঙ্গে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে এসএমএস পোলের রেজাল্ট জানতে চাই, দেখা যাক কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করেছে এবং কত শতাংশ মানুষ আজকের এই মোস্তফাকে বিলিভ করছে না। প্রিয় শ্রোতা, এস এম এস পোল বলছে 92% ইয়েস, 92% হচ্ছে ইয়েস এবং 5% হচ্ছে নো, আর বুঝতেই পাচ্ছেন 3% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরে যেতে চাই আবারও মোস্তফার কাছে। আপনার মাকে খুব মেরেছিল আপনার বাবা, সেখানটাতে ছিলেন আপনি, তারপর
সেখানে থাকার পর আমি ওই হাসপাতালে যাই, হাসপাতালে 15 দিনের মতো মা থাকে, হাসপাতাল থেকে তো নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার বাবাকে আমি দেখলেই মানে আমার একটা অটোমেটিক ঘৃণা জন্ত, যে আমার বাবা আমার বোনকে বিয়ে করছে, পাড়ার প্রতিবেশী স্বাস্থ্য বোন, এটা কেমন, আমার মাকে ধরে অত্যাচার করে, তো আমার বাবাকে দিয়ে তো আমাদের ফ্যামিলির কোনো শান্তি হচ্ছে না। তো এক পর্যায়ে ওই আমি ওই বাবাকে শেষ করার একটা সিদ্ধান্ত নিই নিজে নিজে।
মানে বুঝলাম, বাবাকে শেষ করার মানে,
মানে বাবাকে শেষ করার মানে আমি বাবাকে শেষ করব, বাবাকে শেষ করলে আমার মার শান্তি ফিরে আসবে, আমি এটাই মানে নিজে নিজে কল্পনা করতেছি।
আপনি নিজে নিজে এরকম চিন্তা করছেন?
নিজে নিজে আমি চিন্তা করছি।
মানে কি আপনার বাবাকে আপনি মেরে ফেলবেন?
হ্যাঁ, বাবাকে আমি মেরে ফেলবো।
কত সালে মানে আপনি প্ল্যান করছেন এরকম?
এটা হচ্ছে আপনি 2010-এ দশের শেষের দিক দিয়ে।
ওকে, আপনি একা একাই ধরনের প্ল্যান করছেন?
হ্যাঁ, একা একাই প্ল্যান করছি এটা।
ওকে, বলুন তারপর।
তো বাবা বাজারে যায়, তো আমাদের একটা হাটের নাম আছে, বাজারের নাম মথুরাপুর বাজার, ওটা হচ্ছে আপনি শুক্রবার আর সোমবার বাজারটা হয় সাপ্তাহিক দুই দিন। তো ওই দিনটা শুক্রবারও ছিল না, মানে বাজারের দিন ছাড়া ছিল, অন্য যে কোনো দিন ছিল, বিকালবেলা বাজারটা বসতো। তো বাবার সাথে আমি যে বাজারে যাই, এটা মা দেখে, মানে ফ্যামিলি পাড়ার প্রতি বাবার সাথে যায় যেভাবে যায় আর কি, এইভাবে যাচ্ছে
ছেলে বাবার সাথে বাজারে যাচ্ছে,
বাজারে যাচ্ছে পিছিয়ে পিছিয়ে। যাওয়ার পরে আমি বাবা চাল কিনে, 25 কেজি চাল কিনে, কেনার পরে এমনি কোনো আউট কোনো বাজার সদাই করে না, চাল কেনার পরে আমি বলতেছি বাবা আপনি যে 25 কেজি চাল কিনলেন, তো এটা কি করবেন, এটা তো আমার ঘরে তো চাল নেই। তো বাবা যখন চাল কিনতো, এটা আবার ভাগ ভাগ করে কিনতো ওই বাজার থেকেই, বাড়িতে আসলে হয়তো সৎমা কাউ কাউ করতো যে হ্যাঁ আমার বেশি ওনার কম, এনার একটু একটু কম বেশি হলে ওই সৎমা চিল্লা পাল্লা করতো।
আচ্ছা,
তো আপনি যে 25 কেজি এক বস্তায় নিলেন, তো আমাদের 25 কেজি কই, কয় না এটা তোমাদের ভাগ করে দেওয়া হবে, তো এটা এক বস্তায় থাক, এই কথা বলে। তো বাবা এক স্টলে যায় চা খেতে, তো চাইলটা ওই স্টলের কাছেই থাকে। তো ওই অবস্থায় আমি যাই কামারের কাছে, কামারে যে যারা বটি দা এই সমস্ত জিনিস বানায় ওদের কাছে যাই। তো এক সাইডে দা 20-25টা থাকে, তো আর একটা আলাদাভাবে থাকে। তো আমি বলতেছি যে এই দা আর ওই একটা আলাদা, এটা কিসের? কামারকে বলতেছি, কয় ওটা আজকে ডেলিভারি হবে, তো ওই জন্য ওটা আলাদা রাখছি। তো এখানে যে 20-25টা দা আছে, এটা মানে সবটি দেখি, দেখানোর পরে এটা বেশি নরমাল হালকা এরকম, তো ওইটা যে আছে অরিজিনাল রেল পাতিটা বানানো।
মাই গুডনেস, আপনি যা বলতে যাচ্ছেন তা নিয়ে আমার জন্য খুব ডিফিকাল্ট। আপনি তো সবগুলো প্ল্যান করে করছেন, রাইট? আমি বুঝতে পারছি যে আপনি কি করতে যাচ্ছেন।
হ্যাঁ,
এটা আপনার মাথার মধ্যেই ছিল যে আপনি দায় কিনবেন বা এরকম দাদি কিছু একটা করবেন?
হ্যাঁ, জি জি জি।
মাই গুডনেস,
তারপরে আমি ওই দাটা নেই, নেওয়ার পরে বলতেছে এটা তুমি কত নিবা, কয় না এটা আমাকে রেল পাতিল দিয়ে গেছে, এটা তো এটা আমি তাকে বেনে দিছি, এটা তো আমি এটা নিজের ইয়া না, যেটা আমি বিক্রি করবো সেটা তার, আমাকে বানার অর্ডারতে দিছে, আমি সে আমাকে টাকা দিবে জিনিসটা নিয়ে যাবে। আমি বলতেছি যে না তুমি ওইটা আমাকে দাও, তোমার টাকা যা লাগে আমি দিতেছি, তুমি দাটা আমাকে দাও, তুমি এখান থেকে একটা দিয়ে দিও, 15-20টা যেখানে আছে এখান থেকে একটা দিয়ে দিও, কয় না ওটা ও দিবে না। ওরা আমি ওটা ওর কাছ থেকে জোর করিনি যেটা আমার লাগবে, আমার কাছ থেকে জোর করে নিয়ে নেওয়ার পরে উনি আমার কাছ থেকে $400 চাই, $200 দামের দাঁত $400 চাই, তো আমি $400 দিই ওই অবস্থাতে। তো ওই দাঁতটা ছিল এক ফিটের মতো, এত বড় এক ফিটের মতো ছিল ওই দাঁতটা। আমার তোমার মাদার লেবাসটা ছিল আমার শরীরে, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পয়জামা ছিল, তো এই পয়জামার পকেটটা ছিল বড়। তো এতটুকু যে দাঁতটা, এটা আবার ওই পকেটের মধ্যে আটতো। আটানোর পরে আমি যে 25 কেজি চালটা নিয়েছি, তো এমনি করলে এই পাঞ্জাবি খোটটা উপরে ওঠে। তো দেখার পরে যে হাঁটলে ওই উড়াতে সাথে ওটা বড়, মোটা সোটা ছিলাম মাদ্রাসায়, তো এখানে দাঁটা ছিল। থাকার পরে আমি যে এমনি 25 কেজি চালটা মাথায় এমনি ধরি, তো ওই জিনিসটা আমার উড়াতের সাথে রানের সাথে বাড়ি খায়। তো আমি থাকি সামনে, বাবা থাকে পিছনে। তো আমি বলতে, আমি যদি সামনে থাকি তো বাবা তো অবশ্যই আমার দিকে নজর যাবে, যে কোনো ক্রমে হোক এটা দেখে ফেলে তো আমার, এটা আমি রিক্স ইন মধ্যে থাকতেছে আর কি, ভয়ের মধ্যে থাকতেছি যে বাবা এটা দেখলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শ্মশান ঘাটটা মানে আমাদের ওই বাজার থেকে একটা মেন রোড আছে, এই রোড দিয়ে ঘুরে যদি যায় আমার বাড়িতে, তো ওই সময়টাতে আপনার অনেক সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে অটোতে যেতে। আর এই শ্মশান ঘাট দিয়ে যেটা খেত মাঠ দিয়ে আসতে গেলে আপনার 3 কিলোমিটার মতো পথ হবে, এটাও হেঁটে আসতে আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু ওটা গাড়িতে আর এটা হেঁটে আসতে হবে। তো ওই আমরা শ্মশানের ঘাট দিয়ে চলা দিয়ে আমরা হেঁটে আসতেছিলাম, আমি আর আমার বাবা। তো আমার মাথায় 25 কেজি চাইল থাকে, আমার বাবাকে মারতে হলে তো আমার পিছনে যেতে হবে, বাবা সামনে থেকে তো কোনো কোনো মারা যাবে না, চিনি উঁচা লম্বা ছিলেন, মোটা সোটা ছিলেন, তো নাকি আমি সামনে থেকে কিভাবে মারি। তো এটা নিজে নিজে আমি এটা মনে মনে সেম করি। তারপর আমি ইচ্ছাকৃত ভাবে যে জমির আলটা, এটা কিন্তু একজনে গেলে আর একজন ওভারটেক করে তাকে যাওয়া যায় না, চিকনা আলটা থাকে নরমাল, তো ওই আলটা দিয়ে আমি ইচ্ছাকৃত ভাবে ওই ফসলের ভিতরে পাড়া দিই। পাড়া দেওয়ার অর্থ নরম, যেটা বীজ বনে ওই সময়টা কাদাটা নরম থাকে, তোমার জুতাটা পাটা ডেবে যায় কাদার ভিতরে, ডেবে যায় জুতা আটকে যায়। তো বাবা আমার মাথার থেকে চাইলে ইয়াটা নেয়, নেওয়ার পর বাবা সামনে যায়। সামনে যাওয়ার পর আমি জুতাটা উঠাই, পাটা কোন রকম ভাবে ধুই কাদা পানি দিয়ে, ধোয়ানোর পরে তো ওই দাঁটা আমি পকেট থেকে বাইর করি। বাবা তো সামনে হাঁটতেছে, ওই দাঁটা যখন আমি পকেট থেকে বার করি, বার করার পরে ওটার সাথে একটা পেপার পেঁচা থাকে, ওটা তো দাঁড়, অতিরিক্ত দাঁড়, তো ওটা যদি পেপার না থাকলে তো আমার পায়জামা ছিঁড়ে যাবে, তো ওটা ওই পেপার দিয়ে পেঁচানো থাকে। তো ওইটা আমি ওই অবস্থায় নিই, তো পেপার ড্রাইভার টানতে বাইর করার সময় আমার হাতে এখানে কেটে যাবে বের হয়। তখন বাবার পিছন থেকে কোনো খেয়াল করে না, বাবার তো মাথায় আসে তুই শ্মশানের যে ঘাটটা আছে এটা একটা পথ, পথ বলতে আর কি কোনো পথ, বড় ধরনের কোনো পথ না, বাট খেতে রাজি। পরে আমি ওই শ্মশান ঘাটটার, আমি তো প্ল্যান যে শ্মশান ঘাটটার কাছে বাবা গেলে তো ওডি 10-15 মিটার পরে আমি বাবাকে শেষ করার একটা প্ল্যান নিই। তো ওই শ্মশান ঘাটের ওই জায়গাটা আসে, আমি তো দাঁড়টা বাড়ি করে আসি, এবং ইতিমধ্যে আর কি শ্মশান ঘাটের কাছাকাছি এসে যায়। আসে যাওয়ার পরে দাঁড়টা বাড়ি করার পরে পর পর দুটা এই ঘাড়ের ডান সাইড গুলো পর পর দুটা কোপটা দিই, দুটো দেওয়ার পরে এই সাইডে দুটো দিই, দেওয়ার পরে বাবা চাইলে বস্তাটা উপর থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে বাবা ওই জায়গায় আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে তখন বাবা একটা চিৎকার দেয়, অনেক জোরে একটা চিৎকার দেয়, চিকে বাবার কিন্তু পিছনে তাকায় না, ওই অবস্থায় কিন্তু পড়ে যায়। পরে চিৎকার দেয়, চিৎকার দিলে পরে আমি ঘাটটা এরকম ভাবে ধরার পরে এই জায়গাটার ভিতরে 10-12টা এখানে কোপ দিই, কোপটা দেওয়ার পরে এই জায়গাটাতে আপনি এইটা এই হল কোপটা যেটা বলা হয় এটা কেটে যান, সিপ করে রক্ত বের হয়, রক্ত আমার পুরো শরীরটা আমাকে মুখে লাগে, আর তুই স্পিডে মুখে রক্তটা লাগতেছে, আমার চোখের ভিতরে পর্যন্ত রক্ত চলে গেছে। তখন আমি চোখে কিছু দেখতেছি না, ওই যে কবন অবস্থা ওই ওই যে বাবা তুই জায়গায় যখন এটা কাটছে, যখন চোখেটা রক্ত আসছে তখন থেকে বাবাকে দেখতে পারছি না ওই জায়গায়। আমি একটু সাইডে গেছি, সাইডে যাওয়ার পরে ওই কাদা পানি দিয়ে মুখটা ধুই, মুখটা ধোয়ার পরে তো
this is speechless, story must be continued, bolun tarpor
to ami kada pani dei mukta kono rokom bhabe dhui, dhona pore to baba o jaygay mara jay, mara jay ami chailer bosta ni niye ashi, to 25 kg je chail ta thake bosta ta thake onek boro, mane 40 kg chail lagbe, 40 kg jure beshi lagbe, boro ekta পাটের বস্তা থাকে আর কি। তো ওই বস্তা চালটা নিয়ে এসে আমি ওই পুষ্কণীটার ভিতরে ঢেলে দিই, পুষ্কণী বলতে ওই শ্মশানের যে ড্রেনটা আছে, শ্মশানের ঘাটি পুষ্কণী আছে, তো ওখানে এসে চালটা পুষ্কণীর ভিতরে ঢালি, ঢালার পরে বস্তাটা আবার বাবার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তো আমি ওই বস্তার ভিতরে বাবাকে ঢুকাই, মানে পুরো টুক ঢোকে না, লম্বা ছিঁড়া মানুষ মোটা সোড়া পুরো টুক ঢোকে না, মাঝরা পর্যন্ত ঢোকে, ঢোকানোর পরে আমি বাবাকে আমি ধরি, ধরানোর পরে 5 কেজি যায়, তো অবস্থা নিয়ে এসে ওই শ্মশানের ইয়ার ভিতরে ফালাই দিই, পুষ্কণীর ভিতরে ফালাই দিই। পুষ্কণীর ভিতরে ফালানো দেওয়ার পরে তো আমার শরীরটা পুরো রক্ত, এই অবস্থায় আমি বাড়িতে গেলে তো পুরো ধরা, তো আমি ওখান থেকে আমি কোথায় যাবো এটা একটু সিদ্ধান্ত নিতেছি। তো
আপনি যখন এই কাজটা করছিলেন আপনার আশেপাশে কোনো মানুষ ছিল
না? না না না, কোনো মানুষ ছিল।
কখন কখন দিনের কোন সময়টাতে কাজটা
এটা করছিলাম? আপনার রাতে পৌনে আটটা চার সাতটা দিকে এরকম,
মানে একেবারে অন্ধকারের মধ্যে।
হ্যাঁ, অন্ধকার নাই, জ্যোৎস্না যেটা বলা হয়,
জ্যোৎস্নার আলোতে।
হ্যাঁ, জ্যোৎস্নার আলোতে।
আপনার তখন বয়স কত?
তখন বয়স তো আমার 15-16 বছর বয়স।
15-16, একজন কিশোর অপরাধী। একজন কিশোর অপরাধী সমাজে কেন অপরাধী হয়, পারিবারিক কি ব্যাকগ্রাউন্ড, এবং অসুস্থ পরিবেশের মধ্যে থাকলে একজন কিশোর অপরাধী দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কতটা দুর্ধর্ষ হতে পারেন, আজকের এই এপিসোডটি তার একটা উৎকৃষ্ট উদাহরণ। 15-16 মানে হচ্ছে ওর বয়ঃসন্ধিকাল চলছে সেই মুহূর্তে। আপনি কি তখন কোরআনের হাফেজ হয়েছেন?
না, কোরআনের হাফেজ হইনি। আমি তখন 4-5 পারা মুখস্থ করি। মুখস্থ করার পরে আর কি ওই হেফজ ছেড়ে দেওয়ার পরে কিতাব লাইনে যাই।
5 পারা আপনি ছেড়ে দিয়েছিলেন?
হ্যাঁ, 5 পারার পরে আমি ছেড়ে দিয়েছিলাম। হেফজ ছেড়ে দেওয়ার পরে কিতাব লাইনে যাই, মানে ওই অবস্থায় আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, এই সমস্ত কাজও করছি।
আপনি যখন বাবাকে প্রথম এই কাজটা করলেন, কোপটা মারলেন, তারপর থেকে বাবাকে পুষ্করিণীতে ফেলে দেওয়া পর্যন্ত কতক্ষণ সময় লেগেছে?
এটা সময় লেগেছে আপনার 20 থেকে আধা ঘন্টা।
আধা ঘন্টার মধ্যে আপনার কি ফিল হচ্ছিল? আপনার কি একবারও মনে হয়নি সে আপনার জন্মদাতা পিতা?
ফিল বলতে আমার, আমি একটাই চিন্তা করছি যে আমার ফ্যামিলির শান্তি হয়েছে, আমার মার শান্তি হয়েছে, আমি শুধু এটাই ভাবতাম।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে আবারও ফিরে আসব মোস্তফার কাছে। যেই ঘটনা আজকে এখানে আপনারা শুনছেন সেটা উপস্থাপিত হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। মানুষের জীবনের নির্মম, নির্মোহ এবং বাস্তব সত্য কতটা দুর্ধর্ষ হতে পারে, একজন কিশোর অপরাধী কত বড় অপরাধ করতে পারেন, পারিবারিক স্কুলিং যদি ভালো না হয় তাহলে সেই ছেলে কিংবা সেই মেয়ে একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য কতটা দুর্ধর্ষ হতে পারে, তার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই যাহা বলিব সত্য বলিবতে মোস্তফার স্বীকারোক্তি। ওকে দেখার আপনারা চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Royal Tiger Drinks থাকলে হাতে দুনিয়ার এনার্জি আপনার সাথে।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। মোস্তফা রয়েছে আমাদের সঙ্গে। আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো যদি আপনি লাখো মানুষের সামনে স্বীকার করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং একই সাথে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর বলবেন আপনার কি বলার আছে। আমরা আপনার কথাগুলো রেকর্ড করব এবং আপনার ফোন নাম্বারটি অনুযায়ী আপনাকে ফোন দিয়ে যদি প্রচারযোগ্য হয় তাহলে JBSB-তে আপনাকে আমরা বলার সুযোগ করে দেব। আমি আবারও বলছি আমাদের ফোন নাম্বারটি 09613892892। মোস্তফা, ফিরছি আপনার কাছে। আপনার মনে হচ্ছিল যে এই কাজটা করার পরে আপনার পরিবারে শান্তি নেমে আসবে।
জি।
তারপর কি হলো? আমরা ধারাবাহিকভাবে শুনি আপনার পুরো শরীরে রক্ত লেগে গেছে। তারপর?
পরে আমি তো রক্ত মাখা অবস্থায় তো কোথায় যেতে পারবো না, তো আমি পুরো শরীরটা আমি উলঙ্গ করি, কাপড় চোপড় খুলে ওই শ্মশানের পুষ্কুনিতে আমি কাপড় চোপড়টি ধুই। মানে তখন আমার কাছে একটা মোবাইল ছিল, সেটা তো মার মোবাইল। জ্যোৎস্নার রাতে যদিও সব জায়গায় রক্ত, যে জায়গায় বেশি মানে পুরো শরীরটাই তো রক্ত, পিছন সাইড একটু কম আছে জামাতে, তারপরে ধোয়ার পরও আমি এটা দেখতেছি যে কোনো জায়গায় রক্ত আছে কিনা। মোবাইলে লাইট দিয়ে একদম নিকটবর্তী করে আমি দেখতেছি রক্ত আছে কিনা। তো একদম তখন তাজা রক্ত, তো ধোয়ার পরে ওটা উঠে যায়। তো ওই শ্মশানের যে যে জায়গায় লাশটা শোয়ানো পোড়ানো হয় ওই জায়গাটা 4টা রড থাকে, মাথার সাইডে 2টা আর পার সাইডে 2টা। তো ওই পাঞ্জাবি এই 2 হাতাটা যা আছে, একটা এই রডের সাথে একটা এই রডের সাথে মানে চিরিপটাই করি। তো চিমচিম বাতাস হচ্ছে, জ্যোৎস্নার রাত, তো ওই নিচে যে পায়জামাটা আছে এটা পরিষ্কার করার পরে ওই পিছনে যে পায়ের কাছে যে দুইটা রড থাকে ওই রডের কাছে দিই। তো ওই ওই জায়গাটাই আমি পুষে থাকি। কাপড়টা নেড়ে দেওয়ার পরে সাইডে একটা ই থাকে, ব্রেঞ্চ ওয়াল করা থাকে, ওটার উপর বসে থাকি। বসে থাকার পরে ওই মোবাইল আমি সাপের গেম খেলি ওই অবস্থায়। বাবা তো পুষ্কুনিতে আছে, কাপড় সে যতক্ষণ আমার কাপড় না শুকাবে ততক্ষণ আমি ওখান থেকে যাবো না।
আপনি গেম খেলছেন মোবাইলে বসে?
ওখানে মোবাইলে বসে বসে গেম খেলছি।
তখন আমার কোনো অনুভূতি নাই,
না আমার কোনো অনুভূতি হচ্ছে না যে বাবা, আমি একটাই যে আমার মার শান্তি হয়েছে। আমার মা হয়তো বাবা মারা গেছে বা বাবাকে আমি এইভাবে হত্যা করছি মারছি, তো মা বাবার জন্য অল্প কিছুদিন কাঁদবে। তো এটাই আমার কাজ করতো যে আমার ফ্যামিলির মধ্যে একটা শান্তি চলে আসবে। তো আমার বাবাকে নিয়ে এত অশান্তি আমার মার, আমাদেরকে কেউ খোঁজ খবর মানে ইয়া দেয় না।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, জাস্ট নোট দিস, পরিবারে শান্তি চলে আসবে। একজন কিশোরের বেড়ে ওঠার জন্য পরিবারে শান্তি কতখানি জরুরি, নইলে ও কতটা দুর্ধর্ষ অপরাধী হতে পারে। পরিবারে শান্তি চলে আসবে। বাবা মা যারা শুনছেন আজকের এই জেবিএসবি, প্লিজ নোট দিস পয়েন্ট, পরিবারে শান্তি চলে আসবে। পরিবারের শান্তি একজন কিশোরের জন্য, একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কতটা জরুরি সেটা আজকে, এবং সেটা না পেলে ওরা কি করতে পারে, কতটা ভয়াবহ সন্ত্রাসী হতে পারে সেটার বাস্তব উদাহরণ আজকের এই মোস্তফা। ওকে বলুন, তারপর?
তারপর আমার তো এটা মাথায় কাজ করতো, তো ওই সময় আমি ওই শ্মশানটাতে ভয় পাই। ভয় পাই বলতে ছাইটে বসে যে গেম খেলছি, ওই ওখানে বট গাছ থাকে, বট গাছ থেকে পানি পড়ে আমার পাঞ্জাবি পায়জামার উপর পানি, ওই ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। তো আমি দেখি ম্যাগ নেই কোথাও, এরকম বৃষ্টি হচ্ছে না, তো আমার পাঞ্জাবি এর উপর বৃষ্টি হচ্ছে কেন? ওই বট গাছ থেকে পানিটা পড়ে। তো বট গাছ থেকে পানিটা পড়ার পরে তো আমি ওই বট গাছের কাছে আগই, যে আমি বলতেছি যে দেখো আমার সাথে এরকম কেউ ফাজলামি করো না, কেউ পানি ফুনি দিও না। আমি তো মাদ্রাসায় পড়তাম, সাহসী ছিলাম, যে কোনো জায়গায় যেতাম আপনার ওই দোয়া দরুদ কালাম এই সমস্ত পড়ে যেতাম, ভয় পেতাম না কখনো। তো আমি যাই কথাটা বলি তো আর এরকম শোনে না। তো এরকম বৃষ্টি হতে থাকে, তো আমি ওখানে পুনে এক ঘন্টার মতো ওখানে বসে থাকি। থাকার পরে দেখি আমার ওই কাপড় ভেজা, তো আমি ওখান থেকে চিপিয়া ভালো করে চিপে ওটা গায়ে দিয়া হাঁটা দিমু, হাঁটা দিতে দিতে বাস আমি নানির বাড়ি চলে যাবো। ওখান থেকে নানির বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত করি যে এর মধ্যে আমার কাপড়টা শুকাবে, শুকাক বা না শুকাক রক্তটা তো চলে গেছে, এটাই তো আমার কাছে বড়। তো ওই কাপড়ের খোটটা খুলে দেখুন আমি ওই ওই জায়গা থেকে সরে আনি, তখন দেখি আমার কাপড় শুকনো। ওই জায়গাটায় আমার ওই পানিও নাই, দেখি কাপড় ভেজাও নেই, ওই জায়গা তো চলে আনার পরে দেখি শুকনো। তো ওখান থেকে চলে যাই নানির বাড়িতে, তো নানি বলতেছি কি ব্যাপার রাত্রে এখানে এত, দশটার মতো বেজে গেছে তুই এখন আমার এখানে এখন?
দাঁড়া কি আপনার সঙ্গে ছিল?
না না, দাঁড়াটা ওই পুষ্কনির ভিতরে ফালাইয়া দিছি, চাই তারপরে আপনার ওই বস্তা সহ বাবাকে ওই ইয়ার ভিতরে দিছি, আমি কোনো দাঁড়াটা সাথে নিতাম না। তো নানি বাড়ি চলে গেলাম, তো নানি এরকম বলতেছে তুই দশটার দিকে, দশটা বেজে যেতেছে, তো এখন কই থেকে আসতেছিস? আমি বলছি আমি তো আইসি সকালে আইসি স্টলে যা, আমি টিভি দেখছি বসে বসে আপনাদের বাজারে। তো নানি বাড়ির কাছে বাজার ছিল, তারা বুঝতে পারতো না। তো সকালবেলা হয় পরে, তো হিন্দু বাড়ির কিছু লোকজন ওই ইয়াতে আসে মানে মাঠ ফসল দেখতে আসেন, দেখার পরে সে থেকে পুষ্কনিতে লাশ দেখে, লাশ দেখার পরে পুলিশকে ফোন দেয়, পুলিশ আসে লাশ নিয়ে যায় থানায়। লাশ নিয়ে যাওয়ার পরে তো আমার ভাইয়ের কাছে ফোন যায়, তো আমাদের বাড়িতে যায় খবর যায়। খবর যাওয়ার পরে মা তো পুরো অজ্ঞান, এরকম অবস্থা শুনছে যে আমার বাপকে কোবাইছে।
সৎমার কি অবস্থা?
সৎমা তো উনি তো কাঁদছে, তো উনিও একটু কাঁদতেছে আর কি।
আমি একটা জিনিস এখানে নিশ্চিত হতে চাই, আপনি তখন বাবার সাথে বের হয়েছিলেন বাজারে যাওয়ার জন্য, আপনার মা তো সেটা জানতো?
জানতো,
ফ্যামিলি সবাই সেটা জানতো।
জি,
আপনি চলে গেলেন নানি বাড়ি।
জি,
আপনার বাবাকে পাওয়া গেল লাশ অবস্থায়, ব্যাপারটা সন্দেহজনক না?
জি সন্দেহজনক, কিন্তু এটা আমি যে গেছি তো আমাকে মা ফোন দিছে, বলতেছে মা ফোন দিছে যে আমাকে বলতেছে তুই কোথায় সকালবেলা বলতেছে। আমি বলছি আমি তো নানির বাড়ি, তুই কয় তোর বাবা তো এখন আসে নাই। বাবা আসে না, আমি তো বাজার থেকে বিকেলে চলে আসছে, এই কথাটা আমি মাকে।
কোনো মার পক্ষে বিলিভ করা সম্ভব না তার সন্তান তার স্বামীকে খুন করতে পারে, মা খুব সহজভাবে ওকে বিশ্বাস করে নেবেন। একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন, আপনার মা কি জানে যে আপনি তাকে খুন করেছেন?
না,
আজ পর্যন্ত জানে না।
আজ পর্যন্ত জানে না যে মা,
যাহা বলিব সত্য বলিব, জায়গাটা আপনি একবার চিন্তা করে দেখুন প্রিয় শ্রোতা, ওর অন্তরে কিভাবে আঘাত করেছে। ওর মা পর্যন্ত জানে না, ওর ফ্যামিলির কেউ জানে না, ও আজকে লাখো মানুষের সামনে এসে কনফেস করছে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, এবং দিস ইজ টোটালি স্পিচলেস, স্পিচলেস। আমরা আর একটু সামনের দিকে এগোতে চাই, বলুন তারপর?
তারপরে
লাশ পাওয়া গেল,
লাশ পাওয়া গেল, থানায় নিয়ে যায়। তো থানায় নিয়ে যাওয়ার পরে লাশ দুদিন থানায় থাকে, পুলিশে রাখে লাশ, যে কি পোস্টমর্টম না কি কয় এডি করবে তারা। তো আমার ভাই যায়, যার অবস্থায় তো ও পুলিশের সাথে ঝগড়া করে, ঝগড়া করার পরে এমপির কাছে ফোন দেয়। তো এমপির কাছে ফোন দেওয়ার পরে এমপি ওই এসপি না কি পুলিশের হেড, ওনাকে ফোন দেওয়ার পরে লাশটা দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পরে আমি আসি নানি বাড়ি থেকে, আসার পরে তো সব ভাই সব আত্মীয় স্বজন এক জায়গায় হয়, হওয়ার পরে
This track was downloaded from fusionbd.com.
সন্দেহজনক, সবাই সন্দেহ করছে যে এটা আমার বাবা করত, হয়তো এটা লোকজন এটা এরকম ধরনের কোন কাজকাম করছে, এটা আমাকে কোনো ক্রমেই ভাবে কোনো সন্দেহ করতো না। তো আমি
এখানে আমরা কিছু মিউট শব্দ ব্যবহার করছি, এগুলো আসলে অনুষ্ঠানের প্রয়োজন অর্থেই করা হচ্ছে। কিছু রাজনৈতিক দলের নাম এসছে এবং একই সাথে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের নাম এসছে, আমরা সেগুলো এখানে অনুষ্ঠানে প্রকাশ করতে চাই না, বিকজ দিস ইজ নট অ্যান এভিডেন্স শো। এখানে আমরা এটা ক্রাইম শো হিসেবে উপস্থাপন করছি না যে ওই মানুষগুলোর কাছে গিয়ে আমরা এগুলোর তথ্য প্রমাণ নিব, ব্যাপারটা এরকম নয়। আমরা একজন অপরাধী স্বীকারোক্তি নিচ্ছি এবং সে তার নিজের জীবনের অপরাধগুলো এখানে স্বীকার করছে। তাকে কিওর করা এবং তার এই ঘটনাকে কেন্দ্র করে সমাজের ওই সব ঘটনাকে কিওর করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তার এই স্বীকারোক্তি অনুযায়ী আপনি শিক্ষা নিন, যেন তার মতো জীবন কিংবা আপনার আশেপাশের মানুষের জীবন যেন তার মতো না হয়। সেই জায়গাটি থেকে কোন মানুষকে অ্যাকিউজ করা, কোন মানুষকে হেয় করা বা কোন রাজনৈতিক দলকে, কোন প্রতিষ্ঠানকে হেয় করা, প্রশ্নবিদ্ধ করা আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। আমরা ঘটনার মূল এসেন্সটা নিতে চাই, নির্যাসটা নিতে চাই এবং সেটা কাউকে হেয় না করে সম্ভব হলেই আমরা সেটা করব। জেবিএসবি সবসময় সে কাজটি করে থাকে। হ্যাঁ বলুন, তারপর
তো থানা থেকে লাশ নিয়ে আসে, নিয়ে আসার পরে আমার বড় ভাই চলে আসে, মেজো ভাই। তো আসার পরে আত্মীয় স্বজন সব ওই কোবানো অবস্থায় যে লাশটা দেখে মানে অনেকেই ঠিক থাকতে পারে না, অনেকেই কান্নাকাটি করে দেয়। তো ওই সময়টা আমি লাশ দেখতে যেতাম না, মানে আমি ঘর থেকে বের হতেছি না, বাবাকে দেখতে ঘর থেকে বের হচ্ছি না। পরে আমাকে যা হুজুর বলে, মানে যারা জানাজা করবে তারা বলে যে তুমি তো তোমার বাবার ছোট ছেলে, তো তোমার বাবাকে তুমি জানাজা করো, জানাজা নামাজ যে জানাজা করো। আমি বলছি না, আমি জানাজা করতে পারবো না, আমি এটি করতে পারবো না, জানাজা করবো না, আমি না করে দিয়ে এক পর্যায়ে না করলে পরে আমার বড় ভাই উনি জানাজা করে। তো আমি জানাজার অংশও নিই না। নানার ফলে বাবা মাটি ডাটি হয়, মাটি হওয়ার পরে তো আমার মা তারপর থেকে যে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার রুবেলের বাপকে, আমার বড় ভাইয়ের নাম ছিল রুবেল, তো রুবেলের বাপকে যারা এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করছে আল্লাহ তাদের তুমি বিচার করো।
আপনার মা এটা প্রার্থনা করে?
হ্যাঁ, প্রার্থনা করে আল্লাহর কাছে। কিন্তু এই মানে এটা নামাজের মধ্যে বলে বা আমি যেখানে আসি যে বাসায় আসি তো ওখানে মা আসে নামাজ কালাম, মানে এটা ওই দশের পরের থেকে মা শুধু এই দোয়াটাই চেয়ে যাচ্ছে যে আমার জামাইকে যারা হত্যা করেছে তারা জানে, তাদের জানে বিচার হয়, আল্লাহ জানে তাদেরকে বিচার করে। কিন্তু মা জানে না যে আমার বাপকে আমি এরকম ভাবে নির্মম ভাবে মারছি, মা জানে না। তো তারপরে দশ শেষ হওয়ার পরে এগারোতে আমি তো আমার মা আমাদেরকে নেয়, আমি আর আমার মেজো ভাই ভাই ঢাকা চলে আসি, ঢাকা চলে আসি মিরপুর একে চলে আসি।
জি,
একে চলে আসার পর একটা ছোট গার্মেন্টস চাকরি নিই। তো ওখানে 15 দিন ডিউটি করার পরে ওখানে আর ভাল লাগে না, প্রিন্টিং ফ্যাক্টরি গন্ধ কয়।
আপনার সৎমার কি হলো সেই সময়টাতে?
সৎমা সেই সময় বাবা মরে যাওয়ার পরে যেটা দায়িত্ব আর কি, যে সবাই জোরজমা ভাগাভাগি করে নেয়। তো আমার মার নামে ওই বাড়িটা ছিল, শহরের যে বাড়িটা ওই বাড়িটা ছিল। তো জোরজমা এটা ভাগাভাগি হয়েছে, বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই সাথে থেকে ময়মুর বিলের সাথে থেকে এটা ভাগাভাগি করছে। তো সৎমা যতটুকু অংশ পাবে 10% জায়গা দিয়েছে তাকে শহরের ভিতরে। তো 10% জায়গার দাম 50-60 লাখ টাকা হবে, একদম মেন টাউনে বগুড়া। তো এই জায়গাটা নিয়ে ও এখন অন্য পর্যায়ে আছে, আর একটা বিয়ে হয়েছে, বিয়ের পর সৎমা এখন ওই অবস্থায় আছে।
আর আপনারা এদিকে?
আমরা এদিকে তো মার তো মনে ভয় ঢুকে যায় যে আমার হাজবেন্ডটি এরকম ভাবে মারছে, তো আমার ছেলে দুইটা আছে, তো ছেলে দুইটা জানি আবার কবে কি হয় না হয়। তো এই হিসাবে আমাদেরকে নিয়ে আসে
ঢাকায় চলে আসে,
ঢাকায় চলে
আসে। আপনি তারপরে এই গার্মেন্টসে বা কোন একটা জায়গায় কাজ নিলেন?
হ্যাঁ,
তারপর
গার্মেন্টসে কাজ নেই। তো মিরপুর এক চাইনিজের সামনে পদ্মা সুটের, তো ওই জায়গাটায় কাজ নেই। কাজ নেওয়ার পরে তো নিয়মিত ভাবে ডিউটি করি। তো ওখানে আমি 2011-12 আর কি ওখানে জয়েন করি। জয়েন করার পরে তো 1.5-2 মাসের মতো আর কি ওখানে চাকরি করি। করার পরে একটা মেয়ে পছন্দ হয়, নাম হচ্ছে খাদিজা, বরিশাল বাড়ি। তো উনি হচ্ছে বিবাহিত মাইয়া, 30 বছর বয়স। এই যে তার আইডি কার্ডটা।
তার আইডি কার্ড আপনার কাছে?
হ্যাঁ, আমার কাছে।
ওকে, হ্যাঁ বলুন, তারপর?
তো ওই সময়টাকে ওই মেয়ে আমাকে পছন্দ করে।
আচ্ছা,
আমি ওই মেয়েকে পছন্দ করি। করার পরে
আপনার যে ডাবল বয়স সেই মেয়েটাকে আপনি পছন্দ করেন?
পছন্দ করি। তো উনি আমার কাছে সবকিছু ঘটনা খুলে বলে যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তো 7 বছর সংসার করছে, আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমাকে ছেড়ে দিছে। তো আমি এই গার্মেন্টস এই পর্যায়ে আছি। আমি বলছি ঠিক আছে, তো আমি সবকিছু তোমার শুনছি বা শুনলাম, আমি তোমাকে বিয়ে করবো। এক পর্যায়ে দিকে আমি পাগল হই আর কি, ওনাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। তো আমি মেসে থাকি, মেসে থাকার পরে তো উনিও ফাঁকে এক মহিলা মেসে থাকে। তো আমি যে ওকে পছন্দ করি, পরে মাকে বলি মা আমি বিয়ে করব। পরে মা আমাকে বলে তুই বিয়ে করবি, তোর বিয়ের বয়স হয়েছে? মা আমাকে বলতেছে যে বিয়ের বয়স হয় নাই, তো কি হয়েছে আমি বিয়ে করব। মানে মাকে এক পর্যায়ে কথা বলি, আমি বলা বলে তুই বিয়ে করবি, তো আমি একটা মেয়ে পছন্দ করছি, ওই মেয়েকে আমি বিয়ে করব। কি করে? মেয়ে গার্মেন্টসে চাকরি করে। কয়ে গার্মেন্টসের মেয়ে ভালো না? মা বলতেছে গার্মেন্টসের মেয়ে ভালো না, খারাপ আর কি, মা এরকম আমাকে বুঝ দেয়। তো আমি মার কথা শুনি না, না শোনার কারণে আমি ওই মেয়ের সাথে আর কি একই ভাবে মানে ভালোবাসার বাসের মধ্যে যেখানে যাওয়া আসা যাওয়া এরকম নিয়মিত ভাবে করতাম আর কি, ফোনে কন্টিনিউ কথা বলতাম, এমন দিন যেত যে একদিন কথা বলার এটা ভালো আমার মনে আছে যে বারোটার থেকে কথা বলতেছি, মানে সকাল যে আটটা দিকে অফিসে যাই আর সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত কথা বলছি, এতক্ষণ শুধু ফোনেই কথা বলছি সুপার এফ এন এফ করে। তো মেয়ের সাথে আমার এক পর্যায়ে এরকম খুব গাঢ় একটা রিলেশন হয়ে যায়। হওয়ার পরে ওরে মা কয় ঠিক আছে তুই যদি মেয়ে পছন্দ করস মেয়েটা তোকে আমার দেখার বিষয় আমি দেখবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে মা তোমাকে দেখাবো। তো আমি মাকে দেখাই, তো মা কয় শহীদ মিনারে তুমি নিয়ে আসো মায়েরটাকে। ওরে আমি মিরপুর শহীদ মিনারে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে মা দেখে তো ওই অবস্থায় বোরকা পরা থাকে, শুধু চোখটা বাইর করে থাকে, বোরকার সম্পূর্ণ শরীর ঢাকা চোখটা থাকে। তো মা শুধু কণ্ঠটা শোনে, মুখটা খুলতে বলে না, আর মেয়ে মুখটা খোলেও না, যে মুখটা খোলার পরে যে একটা কথা বলা সরাসরি একটা কথা বলে এরকম কোন ইয়ে হয় না। তো বলে পরে মা আমাকে বলে তুমি আমার একসঙ্গে আমার সাথে দেখা করে, তো মা আমাকে বলতেছে মানে ফাঁকে ডাকলে বলতেছে। তো মেয়ে আর আমি ওখান থেকে চলে আসি, মেয়ে মেয়ের বাসায় যাই, আমি আমার বাসায় চলে আসি। তো আমি তারপরের দিন যাই মার কাছে, মার কাছে যাওয়ার পরে মার সাথে দেখা করি, মেয়েটার কণ্ঠ শুনতে দেখলাম মেয়েটার বয়স অনেক বেশি। তো তুই যদি এই সময় বিয়ে যদি করস, তোর বয়স তো বিয়ের বয়স যদিও হয়নি, তো এই সময় বিয়ে করলে আমি দেশগ্রামে ভালো মেয়ে বয়স কম দেখে আমি বিয়ে করব। তো আমি মা এই কথা বলার পরে তো আমি কিছুতেই আমি এটা শুনি না, মা আমি বিয়ে করলে আগে বিয়ে করব। আমি মাকে শুধু এই এটাই বলতেছি বারবার, না আমি বিয়ে করলে আগে বিয়ে করবো, আমি কোনো কোথাও বিয়ের সাথে আমি করবো না, আগে বিয়ে করবো, আমি ওকে ভালোবাসো আগে বিয়ে করবো। তো মেয়ে আমাকে কিছু না কিছু একটা খাওয়ায়, না হলে তো আমি একটা ষোলো বছর বয়সে যে আমি এই কাজটা যেহেতু করতে যাচ্ছি এটা তো আমার পক্ষে ভুল, কিন্তু ও আমাকে কিছু একটা কিছু খাওয়ায়। খাওয়ানোর পর থেকে ওর প্রতি আমি একটা মাতলাম, মানে ওকে ছাড়া কিছুই বুঝি না।
যেগুলোর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু তারপরেও আমাদের সমাজে প্রচলিত আছে, ওইভাবেই বিলিভ করেছে যে এই মেয়েটা তাকে বসে এনেছে কোন একটা কিছু খাইয়ে, এভাবেই আপনাকে নিতে হবে ঘটনাটি। ওকে বলুন।
তো মা বলে ঠিক আছে, তো আমি তো আর বয়সটা শুনে দেখলাম যে বয়সটা বেশি, তো ওনাকে একদিন তুমি বোরকা সারা নিয়ে এসো। মা বলতেছে যাকে আমি এমনি বোরকা সারা দেখবো আর কি, পুরো ফেসটা দেখবো, হাত পা দেখবো বলতেছে। আমি মাকে বলছি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো। তার পরের সপ্তাহে ছুটি পাই, শুক্রবারে ছুটি পাওয়ার পরে বলি যে মা তোমাকে দেখা করতে বলছে, আমার একটু দেখা করতে হবে। তুমি আচ্ছা ঠিক আছে দেখা করবো, তো চলো আজকে চলো আজকে, তো বন্ধু আসা বন্ধুর দিন যাই। পরে ওই মেয়েটাকে নিয়ে আসি, তো ওনাকে বলি যে বোরকা সারা যেতে হবে, উনি আবার বোরকা সারা কোথাও যেত না, বোরকা ফুরি যেখানে মার্কেটে বা অন্য অন্য কোথাও জায়গায় গেলে বোরকা ফুরে যেত। তো আমি বলছি যে তুমি বোরকা সারা যাও শহীদ মিনারে, মা তোমাকে দেখবো বোরকা সারা দেখবো। ওকে আমি এটা খুলি বলি, বলার পরে তো উনি বোরকা পরে আসবে। তো আমি বলছি তুমি যদি বোরকা পরো তাহলে তোমার সাথে কোনো কথা নেই, তুমি তো সবদিনই বোরকা পরো, তো আজকে মা দেখতে চাইছে তো তুমি বোরকা সারা আসবা, সমস্যা কি তোমার? তো অফিসে কাজ করো, হাজার হাজার মানুষের সামনে কাজ করো, বোরকা খুলে আর রোডটা যাও, যাওয়ার সময় কজনে তোমাকে দেখে, আর কতক্ষণ তুমি রোডে থাকো, তুমি বোরকা পরে রোডটা চলাফেরা করো আর অফিসে তুমি বোরকা খুলে রাখো। তো এরকম কথা বলি, বলার পরে উনি বোরকা খোলে, খোলার পরে আমার সাথে চলে আসে। পরে মা দেখে, মা দেখার পরে বলতেছে তোর চোখ এত খারাপ হয়ে গেছে, তুই একটা বয়স্ক মেয়ের দিকে তুই নজর দিছিস বয়স্ক মেয়ে। তো মা বুঝতে পারে যে এক পর্যায়ে আমাকে এরকম ভাবে আর কি পাগল করছে, আমার ছেলে এরকম না। তো আমি তো ছোট থেকে ঘৃণা করতাম বয়স্ক মেয়েদেরকে বা বয়স্ক একটা মেয়ের সাথে বা ছোট ছেলে ফেলে দেখতে বা বড় ছেলেদের সাথে বয়স্ক কম দেখলে এরকম বুঝলাম যে কার সাথে কি করে হানতেন, এটা আমি বলতাম আর কি। তো মা বলে যে তুই এই সমস্ত কথা বলতি, অন্যজনের বউকে তুই ঘৃণা করতি, যার বউ ভালো না, ওর বউ বয়স বেশি, তো তুই এরকম ধরনের কাজ কিভাবে করস? আমি বলছি না মা আমি একই বিয়ে করব, তুমি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও। পরে আমার চাচাকে ফোন দেয়, আমার ফুবাকে ফোন দেয়, আমার বড় ভাই যিনি রাজনীতি করে উনি বড় ভাইকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বড় ভাই আসে, বড় ভাই আসলে ফুবা আসে, চাচা আহে, মা আহে, চারজনে আসে। মানে আমি অফিসে যাব আটটার দিকে, ওরা আর কি আমার মেসে ঢোকে, মেসে ঢোকার পরেই আমাকে ওই অবস্থায় থানাটা সামনে থেকে নিয়ে যায় যে তোর এখন থেকে তুই খাইতে পারবি না, এখন থেকে খাইতে পারবি না, দেশে যেতে হবে তোকে, মানে ওই মেয়েটার থেকে আমাকে আলাদা করবে।
ওকে,
তো ওই সময়টাতে আসে তো আমার অনেক খারাপ লাগে, কিরিয়ার আওয়াজ গুপি আমার কাছে ফোন না, কোনো কথা না, আসে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, আমি তো মেয়ে কিছু যাবো না। আমি বলছি মা তুমি যে বিয়ের কথা বললা, তো বিয়ার কি হবে, আমি ওকে বিয়ে করবো, কয় তোকে গ্রামে বিয়ে করাবো। যখন এই কথাটা বলে তখন আমি ওই অলের ভিতরে একটা ঘুষি দিই, আমার হাত দিয়ে নিই অলের ভিতরে একটা ঘুষি দেওয়ার পরে ওই জায়গায় আমি পড়ে যাই। তো চাচা আমাকে উঠে, উঠানোর পরে একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে ওখান থেকে নিয়ে যায়, মানে মিরপুর মাজার রোড থেকে কোনাবাড়ি বাস স্ট্যান্ড বলা হয়, ওখান থেকে কোনাবাড়ি পর্যন্ত যায় একটা গাড়ি আনন্দ ছুপার। তো আমার মেজো ভাই ওখানে এসে চাকরি করে।
ওকে,
তো ওই কোনাবাড়ি স্ট্যান্ডে যায় আনন্দ ছুপারে গাড়িতে উঠি, তো আমার কাছে চাচা বহে, চাচাকে আমি ভয় পেতাম, আর মা আর ভাইয়া আর এক সিটে বসে, মানে আমার সামনের সিটে বসে, আর যে ফুফা আছে উনি পিছিয়ে বসে। তা আমি যে চাষার সাথে বসে আছি, আমি জানালার সাইডে আছি যে আমি মেয়েকে থেকে কোনোভাবে যাবো না, আমাকে আনছি মানে টেনে শেষে নিয়ে আসি, আমার পায়ে জুতা নেই, আমি খালি অবস্থায় খালি গায়ে মানে একটা এই এই এরকম স্যান্ডেল গেঞ্জিটা পরা থাকে আর ফুল প্যান্ট পরা থাকে, অবস্থা আমি সাতটা পরে অফিসে যাবো এই অবস্থায় আমাকে নিয়ে আসে। নেশা করে আনন্দ সুপারে গাড়িতে ওঠানো পরে আমি ওই জানলাটা দিয়ে একটু লাভ দিতে চেষ্টা করি, চলন্ত স্পিড গাড়ি চলতেছে,
তারপর আমি ওকে বিয়ে করবো।
হ্যাঁ আমি ওকে বিয়ে করবো, আমি খালি এটাই বলতেছি আমি ওর কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছি না, আমি মিরপুরে থাকবো, আমি ওকে বিয়ে করবো, আমি ওখানেই থাকবো, আমি এটাই বারবার ওদেরকে বলতেছি যে আমি গ্রামে বিয়ে করবো না। তো চাচা আমার অনেক বুঝায় তো আমি লাভ দিতে চাইলে চাচা আমাকে মানে মাত্রা ধরে, তো চাচা টান দেওয়ার পরে আমি চাচাকে মারি ওই গাড়ির ভিতরে, চাচা এই চলের ভিতরে দুই তিনটা ঘুষি দিই, ঘুষি দেওয়ার পরে চাচা আমাকে গাড়ির ভিতরে লাইট থাই মানে গাড়ি তো সিটিং সার্ভিস সব সিটি বসা, ফাঁকা জায়গা কোনো নেই, মানে এই এই জায়গাতে ছোটে ওই ড্রাইভার পর্যন্ত নিচ্ছে, ওই জায়গাতে ছটাইতে দেওয়ার এদিকে আনছে,
যাত্রী ছিল না গাড়িতে,
যাত্রী ছিল মানে আমাকে আমার মুরব্বীর আমাকে শাসন করতেছে, যাত্রী মাসির মধ্যে যে সমস্ত ব্যবহার করতেছি, জোরে জোরে কথা বলতেছি, নশ্লিস আচরণ করতেছি, এটা তো যাত্রীটা দেখতেছে,
এই জন্য কিছু বলে নাই।
তো আমি যাই, তো আমার মেজো ভাইটা আমি ওনার কথাই সবসময় ওনার কথাই সম্মান করতাম, ওনারে আমার মেজো ভাইটা অনেক নরম মানুষ ছিল, তো উনি আমাকে বুঝাইতো ভাই তুই আমার ছোট, তো তুই যদি এখন বিয়ে করস তো আমার মান সম্মানটা থাকে কই, যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে, তো এটা আবার কোন ধরনের কথা হয়, তুই বিয়ে করিস না, আর তুই যদি বিয়ে করার যদি মন থাকে, তুই যদি বিয়ে করস তাহলে আমাদের গ্রামে গ্রামের মেয়ে দেখে শুনে বিয়ে করাবো, কিন্তু গার্মেন্টসের মেয়ে না, এটা আমার ভাই বলতেছে। আমি বলছি না ভাই দেখা হবে, আমি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, কয় তোর সে তো অনেক ডাবল বয়স এই কথা বলতেছে, তো আমি বলছি ডাবল বয়স আছে থাক, এটা সমস্যা নয়, আমার বয়স পূর্ণ হলে এটা ঠিক হবে, তো আমি ওকে এরকম বুঝে বলি, বুঝে বলার পরে তো উনি আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে তিন দিন ওই ওর কাছে রাখে, রাখার পরে ওখান থেকে আর আমাকে নিয়ে যায় না, তো আমার ফুফা চাচা বড় ভাই ওই ভাইয়ের বাসায় থাকে, তো আমাকে তিন দিন বুঝায় আমার ভাই, তো ওর কথা আমি সম্মান করতাম, ওর কথা আমি শুনতাম, তো উনি আমাকে বুঝানোর পরে তিন দিন পরে ওই মেয়েটা আমাকে ফোন দেয়, তুমি এইভাবে আমাকে থেকে গেছো, এই মেয়েটা খাদিজা ফোন দেয় যে তুমি আমাকে এরকম ভাবে থেকে গেছো, তুমি আমাকে ভালোবাসো না, ওর কথাটা কণ্ঠটা যখন আমার কানে আসো তখন আমার আমি ঠিক থাকি না, মানে আমি ওর কাছে কিভাবে ছুটে আসবো আমি খালি এটাই চিন্তা করতেছি। পরে ঘরের মধ্যে সবাই থাকে, টিভি থাকে সবাই, আমি মোবাইলটা ফিটটা ফালাই দিন, ব্যাটারি এক জায়গায়, সিম এক জায়গায়, মেমোরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমি ওই অবস্থায় রুম থেকে বের হই, তুই মোবাইল ই করলি, আমি বলছি এমনিতে আমার ই করতেছি না, আমি মানে একজন সাথে কথা বলে রাগারাগি মানে ওই কথাটা বলে এটা আমি শুনি, কিন্তু ওর কথাটা ওদের সামনে উত্তর দিচ্ছি না, আমি
গোপন করছি
আমি। তো ওই সময়টা বের হই, তো আমার পকেটে টাকা আছে না সেটা আমি খেয়াল করিনি, আমি কোনাবারই যাই, যাওয়ার পরে গাড়িতে উঠি, আনন্দ সুপারে গাড়িতে উঠে আবার মিরপুরে চলে আসি, তো অর্ধেক পথে আসতে হেলপার আমার কাছ থেকে ভাড়া চাচ্ছে যে ভাই কোথায় যাবেন, মিরপুরে একে যাবো, ভাড়া দেন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরে আমরা ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে মোস্তফা, কিশোর অপরাধী মোস্তফা, তার জীবনের অপ্রিয় সত্য কতটা লোমহর্ষক দুর্ধর্ষ হতে পারে এবং কোন সামাজিক কোন পারিবারিক প্রেক্ষাপটে একজন কিশোর অপরাধী কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, তারা ঠিকমতো বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ না পেলে কতটা অসুস্থ হতে পারে মানসিকভাবে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আমরা যাহা বলিব সত্য বলিব উপস্থাপন করছি। আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে মোস্তফার মতো আর কোন মোস্তফা যেন কোন পরিবার থেকে বড় না হয়, কোন মোস্তফাকে যেন আপনার আচরণ দ্বারা তাকে এই ধরনের পরিবেশের মধ্যে ঠেলে না দেয়া হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সাকসেস। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো
Property Lives Khori. এখন সময় রাত একটা। প্রপার্টি লিফ্টস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। এবং কিশোর অপরাধী মোস্তফা তার জীবনের অপরাধগুলো আজকে এখানে স্বীকার করছে। আমরা মূলত দেখছি যে পারিবারিকভাবে একজন কিশোরের সুস্থভাবে বড় হয়ে ওঠার জন্য যদি সুস্থ পরিবেশ সে না পায়, তাহলে তার দ্বারা কি ধরনের অপরাধ কর্ম হতে পারে এবং সে কতটা ভয়াবহ রকমের সন্ত্রাসী হয়ে উঠতে পারে। এবং এই 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 উদাহরণটি আমরা মাথায় রেখে আমরা যেন আমাদের কিশোরদেরকে, যারা পরিবারে বড় হচ্ছে, তাদেরকে বড় হবার জন্য একটা সুস্থ পরিবেশ দেই, সেটাই হবে মূলত আমাদের যাহা বলিব সত্য বলিব আজকের উদ্দেশ্য। আমরা ফিরে যাচ্ছি আবারও কিশোর মোস্তফার কাছে। মোস্তফার কাছ থেকে আমাদের আরো অনেক কিছুই জানার আছে, তবে আপনি যদি আপনার জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে নামে কিংবা ছদ্মনামে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক এবং আপনি যে অপরাধী হয়েছেন তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং অপরাধ করে আসলে কেউই পার পায় না, অপরাধের প্রাশ্চিত্য আপনার জীবনে হয়েছে, আপনি চলে আসতে পারেন আমাদের এখানে। ফোন করতে হবে আমাদেরকে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পর আপনি দুই চাপবেন এবং তারপর ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। নিজের ফোন নাম্বার দিতে অবশ্যই ভুল করবেন না। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। যারা আছেন আমাদের টিম মেম্বার হিসেবে আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, লাখ লাখ মানুষ যারা ভালোবাসেন এই অনুষ্ঠানটিকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনারা আজকের অনুষ্ঠানের যাবতীয় এভিডেন্ট পাবেন। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের মোস্তফার, সেই ছবিটিতে আমরা তাকে বিশেষভাবে হাইড করেছি এই কারণে যে তাকে আজকে যদি আমরা সবার কাছে পরিচিত করে দিই, এই সমাজে চলা, পরিবারের কাছে যাওয়া এবং তার ব্যক্তিগত জীবনে এগুলো ব্যাপক রকমের বিরূপ প্রভাব ফেলবে, সে কারণেই আমরা আমাদের জেবিএসবিতে যে গেস্টরা আসেন তাদের ছবিগুলো এমনভাবে প্রকাশ করি যেন তাদেরকে আপনারা চিনতে না পারেন। কিন্তু তারা এখানে উপস্থিত আছেন, তারা যে কোনোভাবেই হোক তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছেন, সেরকম একটা এসেন্স, সেরকম একটা নির্যাস আমাদের ছবিতে থাকে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, মোস্তফা রয়েছে আজকে এবং মোস্তফার কাছে আমরা আবারও ফিরে যেতে চাই তার জীবনের অপ্রিয় সত্যে। আপনি যেটা বলছিলেন যে যখন কন্ট্রাক্টর আপনার কাছ থেকে টাকা চাইল তখন আপনি পকেটে হাত দিলেন বা কিছু একটা, তারপর
তো মাসপথে আসার পরে কন্ট্রাক্টর আমার কাছ থেকে টাকা চায়, টাকা চাওয়ার পরে আমি পকেটে দেখি কোনো টাকা নেই, টাকা না থাকার কারণে ও আমাকে মাসপথে নেমে দিতে চায়, টাকা নাই তো গাড়ি তুলছে কে, কন্ট্রাক্টর আমাকে বলতেছে। তা বলছে ভাই আমি ওই বাস স্টেশনে নামে আমিরপুরে মাজারের ওখানে নামে আমি তোমাকে, আমার পরিচিত দোকান আছে ওখান থেকে তোমাকে টাকা দিয়ে দেবো। তো আমার তো পরিচিত দোকান নাই, তারপরে ওখানে আমি মিথ্যার আশ্রয় নিতেছি মিরপুর আসার জন্য আর কি। পরে ও মিরপুর আসে তো আমার কাছ থেকে আর ভাড়া টাড়া নেয় না।
আচ্ছা,
ফলে আমি ওখান থেকে মেয়ের কাছে চলে আসি, ওই খাদিজা অফিসে থাকে তো ওনাকে আমি ফোন দিই, ফ্যাক্স থেকে ফোন দিই, ফোন দেওয়ার পরে বলতেছে আমি তো মিরপুরে চলে আসছি, তুমি অফিস থেকে বসের কাছে ছুটি নাও, ছুটি নেওয়া তুমি আমার কাছে আসো, আমি গার্মেন্টসের সাইটে আছি কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে। তো উনি বসের কাছ থেকে ছুটি নেয়, ছুটি নেওয়ার পর আমার কাছে আসে, আমাকে দেখো আমাকে তো এরকম ফুফা বড় ভাই চাচা মা এখান থেকে নিয়ে গেছে, তো আমি ওদের কাছে তুমি ফোন দিছো তো তোমার কথাটা শুনে আমি ঠিক থাকতে পারিনি, এভাবে ছুটে চলে আসছি তোমার কাছে, তো তিন দিন আমি তোমাকে আসিলাম, তোমার কি অনেক খারাপ লাগছে? তো উনি আমাকে কান্না করে বলা হয় আমার অনেক খারাপ লাগছে, তুমি তিন দিন ধরে আমার কাছে কোনো ফোন দাও না, তোমার ফোন বন্ধ, তো আমি তোমাকে তো সবসময় ফোন দিচ্ছি, আমি বলতেছে আমি তো দেখো আমার ফোন তো এরকম আমার ফ্যামিলির লোকজন আটকে রাখছে, আমার ভাইয়ের মোবাইলে যখন সিমটা উঠেছি তখনই তোমার ফোনটা গেছে, বুঝতে পারছি যে তুমি আমার ফোনে সবসময় ফোন দিতেইছ, নাহলে আমার সিমটা ঢোকার পরেই ফোনটা যায় না। তো বলে যে আমি যে মেসেজ ছিলাম ওখান থেকে তো তারা নিয়ে গেছে ওখান থেকে, তো ওখানে যাওয়া তো আর সম্ভব না, তো আমি এই মুহূর্তে কোথায় যাবো? তো বলে যে আমি যেখানে খাই তো ওখান থেকে ভাতটা আনে তোমাকে খাওয়াতে পারবো কিন্তু আমার জায়গাতে তোমাকে রাখতে পারবো না। মেয়ে বলতেছে তা বলতে আমি কোথায় থাকবো? তো ঢাকা শহর ভাই সবাই একবেলা খাওয়া দেয় কিন্তু থাকার জায়গাটা দেয় না। তো উনি আমাকে ভাত এনে খাওয়ায়, আসি দুপুরের সময় আসি, আসার পরে দুপুরে ভাত খাওয়াই, রাত্রে খাওয়াই, খাওয়ানোর পর আমি থাকার কোনো জায়গা পাই না। পরে আমাকে উনি পরামর্শ দেয় যে তুমি ওই ফ্যাক্টরির সিকিউরিটির সাথে কথা বলো, তো সিকিউরিটি তো ফ্যাক্টরিতেই ঘুমায়, তো ওদের খাটটা তো অনেক বড়, তো ওদের সাথে তুমি থাকতে পারো।
ওকে।
পর আমি সিকিউরিটি যা কথা বলি, না না আমি তো তিন দিন অ্যাবসেন্ট করলাম, তো আমার বাড়িতে সমস্যা হয়েছিল, আমি বাড়িতে গেছি। মানে মিথ্যার একটা কথা বলে, আমি মেয়ের বেলাবেলে কোনো কথা বলি না যে মেয়ে নিয়ে আমাকে এই কে, আমার ফ্যামিলি আমাকে এইভাবে নিয়ে গেছে, এই কথা আর তাদের বলি না। বললে যদি তারা আমাকে জায়গা না দেয়, তো থাকি নানার কাছে, থাকি সিকিউরিটি নানার কাছে। থাকার পরে তো ওই নানা নেশা করত।
আচ্ছা।
নেশা করত মানে উনি বয়স্ক বলতে কি, সিকিউরিটি হিসাবে আর কি নানা বলতাম তাকে। বয়সও তেমন ছিল না, 40-42 এরকম ছিল। উনিও গাঁজা খেত, ওই সিকিউরিটি গাঁজা খাওয়ার ফলে তো ওনার যে গন্ধটা, ওই গন্ধতে আমি থাকতে পারতাম না।
আচ্ছা।
ধূমপান যেটা গাঁজার গন্ধ, এই গন্ধটা আমার সহ্য হতো না। তো ওনার কাছে আমি 5 দিনের মতো থাকি। পাঁচ দিনের মতো থাকার পরে তো আমি আমার ওই খাদিজাকে বলি যে দেখো আমার তো ওখানে থাকতে সমস্যা হচ্ছে, তারা নেশা করে, তাদের কাছে থাকা আমার চলবে না, তো তুমি কি বলো। মাসের 16-17 তারিখ এরকম, তো উনি বলে যে দেখো 1 তারিখ ছাড়া তো রুম ভাড়া হয় না, তো এই 15 দিন তুমি কিভাবে থাকবা যেহেতু ওর কাছে থাকতে পারতো না। আমি সিকিউরিটির কাছে 5 দিন থাকি কষ্ট করে।
এর মধ্যে আপনার বাড়ি থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না আপনার সঙ্গে?
না না, আমার কাছে আমার তো ফোন নেই। সিম টিম সব ফালাই দিয়েছি।
ওকে।
তো ওই মেয়ের কাছে ফোন করে, আমার মা ফোন করে যে আমার ছেলে তোমার কাছে গেছে কিনা হ্যান ত্যান। তো উনি এক পর্যায়ে না বলে,
না করে দেয়, অস্বীকার করে,
অস্বীকার করে, না আমার কাছে আসে নাই। সিকিউরিটির কাছে 5 দিন থাকার পরে তো উনি বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি চলতি মাসে অনেকই বাসা ভাড়া হয়, তো তুমি চলতি মাসে বাসাতে যাও, যা বাসা ঠিক করো, আমি অফিস করি আর তুমি যা ঠিক করো। আমি বুঝি আছে, ঠিক আছে, তো আজকে ডিউটিটা করি, তো আমি একা বাসা দেখতে পারবো না, তোমাকে সাথে নিয়ে দেখতে হবে। তো বাসা জিজ্ঞেস করে যে কে কে থাকবে, তখন তো বাসাওয়ালা জিজ্ঞেস করবে যে বাসায় কে কে থাকবে। তো আমি বললাম যে আমরা 2 জন জামাই বউ, এই কথাটা আমি ওকে বলতেছি। তো উনি আর আমি বাসা দেখতে যাই, বাসা অ্যাবসেন্ট করে যাই ফ্যাক্টরি থেকে। বাসা দেখে যাওয়ার পরে তো 2 নম্বর মসজিদ মার্কেটের কাছে ইসুফ মিয়ার বাসায় আর কি যাই। ওখানে যাওয়ার পরে দেখি একটা চলতি মাসে লেখা আছে টু লেটে যে চলতি মাসে ভাড়া, যে চলতি মাস থেকে ওটা ভাড়া হবে, রুম খালি আছে। আমরা ওই ইসুফ মিয়ার সাথে কথা বলি, বাড়িওয়ালার সাথে। বাড়িওয়ালার সাথে কথা বলার পরে বলতেছে তোমরা কে, তোমরা 2 জন? তো আমরা বলছি আমরা জামাই বউ। তো জামাই বউ উল্লেখ করে আমরা বাসা নিতাম।
আচ্ছা।
তো তখন তো আমরা বিয়ে শাদী করিনি অবৈধভাবে আর কি। তো ছেলেরা আমার মুখের দিকে তেকে থাকতো, বয়সে মিলত না, আমার বয়স অনেক কম, তার বয়স অনেকটাই বেশি, অনেক ব্যবধান। তো হচ্ছে কয় ঠিক আছে, আমাদের তো বাসা ভাড়া দিতে হবে, টাকার প্রয়োজন, ওরা দিবি। তো বাসা দিল, তারপরে আমরা অবৈধভাবে 15 দিন থাকছি ওই বাসায়।
অবৈধভাবে এবং অনৈতিক সম্পর্ক আপনাদের মধ্যে ছিল?
থাকছি। 3-4 তারিখের মধ্যে আমার মা জানতে পারে যে আমি এভাবে ওই মেয়ের কাছে আসি। তখন আমার মা পাগলের মতো ছুটে চলে আসে যে ওর বয়স কি আর মেয়ের বয়সটা কি, এলাকার ফলাফল যদি জানতে পারে যে তারা এরকম ভাবে, মান সম্মানের প্রশ্ন, এটা কখনো মেলে না। ওরা যদি জামাই বউর পরিচয় দেয়, যেহেতু জামাই বউ পরিচয় হিসেবে বাসায় আছে, তো বাইরে কোথাও যদি ছেলেরা ধরে যে তোরা কে জামাই বউ, তাহলে তো একটা সমস্যা হয়ে দাঁড়াবে, যেটা তো বয়সে মেলে না, মানে মানে মা ছেলের সমতুল্য এরকম হচ্ছে আর কি। তো মা এটাই বুঝেই আমার কাছে ছুটে চলে আসে। ছুটে আসলে মেয়ের নাম্বারে ফোন দেয়, তোমরা কোথায় আসো? বলে 2 নম্বর মসজিদ মার্কেট, ওখানে বাসা আছে। পরে মা এসে বলতেছে যে আমার ছেলে তোমার জন্য এতই পাগল, তোমার কাছে ছুটে চলে আসছে, তো যাক আমার ছেলেকে আমি তোমার সাথে বিয়ে করাবো। তো মা এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নেয়। তারপরে ইতিমধ্যে ওর বাবাকে ফোন করে যে আপনি আসেন, আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করছে, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করছে, তো আমরা উভয় পক্ষ থেকে এটা বিয়ে করাবো। এই কথাটা মেয়ের বাবাকে বলে। মেয়ের বাবাকে বলার পরে উনি চলে আসে বরিশাল থেকে। আসলে পরে উনি যে একটা বুঝ দেওয়া আর মেয়েকে তা দেয় না, যে দেখো তুমি তো এক জায়গায় বিয়ে হয়েছে, 7 বছর সংসার করছো, সন্তানাদি হয় নাই, তো এরকম একটা অবিবাহিত ছেলের জীবনটা তুমি কিভাবে নষ্ট করো, এরকম কোন জ্ঞান বুদ্ধি ওনার মেয়েকে দেয়নি বা আমাকে কিছু বলেনি যে তুমি সরে যাও, এরকম শুধু আমাকে মাই বুঝাতো, আর কেউ বুঝাতো না এটা, আর মেজো হয়টা বুঝাতো। তো ওনার বাবা সহ ওই মেয়ে সহ আমাদের দেশে চলে যায়। দেশে চলে যাওয়ার পরে তো আমার ফুফা জেনে আছে, উনি কাজী সাহেবকে ফোন দেয়, ফোন দেওয়ার বাড়িতেই আর কি বিয়েটা হয়। তো কাজী সাহেব এসে বলে যে আমি এই বিয়ে পড়াবো না। মেয়ের বয়স ঠিক আছে, অনেক বয়স ছেলে আছে, দ্বিগুণ বয়স আছে, তো ছেলের যেটা বাল্য বিবাহ বলা হয় এটা সম্ভব না, আমার এটা করলে আমি আইনভাবে কেস খাবো না কি, আমি এটা করতে রাজি নাই।
কাজী মানে আপনার বিয়ের বয়স তখনো হয়নি?
বিয়ের বয়স তখনো হয়নি।
ওকে।
তখন কাজী বিয়ে পড়ায় না, তো কয় এটা এবিট ডেবিট করা হবে, যে উভয় পক্ষে রাজি এটা কোর্টের মাধ্যমে করেন, এটা কাজী পরামর্শ দেয়। কয় না এদের কাবিন লাগবে, তো এরা তো ঢাকা শহর থাকে, তো ঢাকায় চাকরি বাকরি করবে, তো এলাকার লোকজন বা কেউ কোনো জিজ্ঞেস করলে যদি এরা প্রমাণ না দেখাতে পারে, তো এদের তো মেয়েকে তো যাই কিছু বলুক ছেলেকে বেশি মার দিবে, এই কথা। তো আচ্ছা ঠিক আছে, তো আমার ফুফাই উনি রিক্স থাকে যে আপনি বিয়ে পড়ে দেন, যা সমস্যা সেটা আমি দেখবো। পরে আমার ফুফাই ওই বিয়েতে কাবিন নামাতে সই দেয়, আমার মা দেয় না, আমি দিই, তো আমার চাচাই সই দেয়, চলে আসি আমরা ওই কাবির নামা নিয়ে ঢাকা চলে আসি।
বিয়ে করে ফেললেন?
হ্যাঁ, বিয়ে করে ফেললাম।
কত সালে করলেন?
এটা হচ্ছে 2011 শেষের দিকে।
2011 সালের শেষের দিকে, আজকে হচ্ছে 2015 সাল। এবং 2011 সালের এই ঘটনা যখন ঘটলো তখন আপনার বয়স কত?
16 বছর।
16 বছরের মতো বয়স তখন আপনার। ঠিক আছে, বলুন তারপর।
তো তারপরে ঢাকায় আসলাম। আসার পরে তো অফিসে সবাই জানা জানি দুজন অ্যাবসেন্ট করছি, দুজন আসেনি এতদিন ধরে ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি সবাই বলে এটা তুই ভালো কাজ করস নাই, এটা অনেক দ্বিগুণ তোর খালার সমান্য বয়সের মেয়েকে তুই বিয়ে করছিস। মানে অনেকজন নানানজন নানান কথা কয়,
বিরূপ মন্তব্য করছে,
বিরূপ মন্তব্য করছে। তো এটা আর আমি তেমন গুরুত্ব দিতাম না। আমি তো ওই নতুন অবস্থায় যেমন আনন্দ ফুর্তিতে থাকি এরকম ওই মেয়ের সাথে আছি। তো যেই মাসটা ওনাকে নিয়ে থাকি অবৈধভাবে 15-16 দিন থাকার পরে আবার বাড়ি থেকে 3-4 দিন পরে ঘুরে আসার, বিয়ে করার পরে এসে যেখানে থাকি, তো ওই মাসে তো ওই মেয়ের পেটে বাচ্চা হয়। তো আমি এটা বুঝতে পারি না, আর ওই মেয়েও আমাকে জানায় না যে আমার পেটে বাচ্চা। তো উনিও চাকরি করে, আমিও চাকরি করি, একই ফ্লোরে, আমাদের একই বস, একই সুপারভাইজার। তো থাকার পরে আমি 6 মাস পরে ওনাকে বলি যে, মানে গর্ভবতী যখন 6 মাস, তো উনি বলে যে তুমি পেটটা এত বাড়ছে কেন? আমি তখন বুঝতে পারি না ওর পেটে বাচ্চা, আমি মোটা হচ্ছি। উনি আমাকে এটা বলে যে মোটা তুমি।
এর আগে কি ওনার বিয়ে হয়েছিল?
হ্যাঁ হ্যাঁ, ওনার আগে বিয়ে হয়েছিল, 7 বছর সংসার করছে। আগের জামাইটার নাম ছিল এই ফিরোজ, এই আইডি কার্ডটা।
ওকে, আর তখন ওই ঘরে কোনো সংসার থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা কিছু হয়নি?
না, ও বলছে বিয়ের আগে বলছে যে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে।
আচ্ছা আচ্ছা।
তো আমার পরে আসার কাছে তখন বাচ্চা এলো। তো আসছে, আমি 6 মাস পরে বলি যে তোমার পেটটা তো ফোলা কেন, উঁচা কেন? তখন বলে যে আমি মোটা হচ্ছি। তুমি মোটা হলে তো তোমার সর্বশরীর মোটা হবে, তোমার পেট শুধু মোটা হবে কেন? গর্ভবতী অবস্থা। তখন আমার মাকে ফোন করে, মা একটু বাসায় আসো তো। বলে কেন, দরকার আছে তোমাকে? পরে মা আসে, মা আসার পরে তখন মাকে দেখতে পায়। দেখার পরে কয় যে তোর বউয়ের পেটে তো বাচ্চা, তো এতদিন সংসার করছে, 7-8 বছর সংসার করছে অন্যের বাড়িতে, তো তোর কাছে আসার পরপরই বাচ্চা হলো, এটা তো সুবিধাজনক না, মা বলতেছে। জোনার যে বাচ্চাই যেহেতু হয় না, 7 বছর সংসার করে কোনো বাচ্চা হয়নি, তো তোর কাছে আসার পরে বাচ্চা হয় কিভাবে?
এটা আমার মা বললো।
আমি বলছি মা, যা হয়েছে এটা বাচ্চা, এটা আমারই হবে, কারণ আমি বিয়ের আগেও তো অবৈধভাবে তার সাথে আমি 15-16 দিন ছিলাম। তো মা এই কথা বলে, তো মা আমাকে একটা সিদ্ধান্ত দেয় বাচ্চাটা ফেলে দেওয়ার জন্য। তো ডাক্তারখানায় আমি যাই, ডাক্তার কাছে গেলে পরে কোনো ডাক্তার এটা নেয় না, কয় না এটা বয়স হয়েছে অনেক, 6 মাস বয়স। তো প্রথম বাচ্চাটা এটা 8 মাস বা 8-9 মাসের মধ্যে ডেলিভারি, পুরো মাসটা যায় না, পুরো 10 মাস 10 দিন হয় না, এটা আগে ডেলিভারি হয়। তো ডাক্তারটা নিষেধ করে। তো আমার এক পর্যায়ে খারাপ লাগে, 6 মাস বয়স বাচ্চার পেটে, গর্ভবতী 6 মাস, তো এই বাচ্চাটা ফেলে দেওয়ার প্রতি ঠিক হবে না, এটা আমি নিজের থেকে বলি আর কি। পরে ওটা আর ফালাই না। তো 7 মাস পর্যন্ত উনি চাকরি করে, ওই গার্মেন্টস থেকে কোনো ট্যাক্স পায় না, যে বাচ্চা হওয়ার পরে যেটা গার্মেন্টস থেকে যে টাকা পয়সা দেওয়া হয় উনি আর ওটা পায় না। না পাওয়ার কারণে উনি বাড়িতে যায়, গর্ভবতী অবস্থায় তুমি তোমার মার বাড়িতে যাও, বাচ্চা কাচ্চা হলে তোমাকে আমি 3-4 মাস পরে নিয়ে আসবো, এরকম একটা সিদ্ধান্ত নিই। তো ওনাকে আমি বাড়ি পাঠাই, রিজাইন দেয়। রিজাইন দেওয়ার পরে 1 তারিখে উনি বাড়ি যায়, 1 তারিখে বাড়ি যাওয়ার পরে 10 তারিখে ওনার বাচ্চা হয়। ওরে আমি ওনাকে ফোন করি যে আমি আজকে লঞ্চে উঠতেছি, আমার ওয়াইফকে ফোন করি লঞ্চে উঠতেছি, তুমি থাকো, আমি কালকে ভোরবেলা আসতেছি, রাত্রে লঞ্চ হলে ভোরে যাওয়া খুশি আর কি। তো ওনার মা বলছে, আমার শাশুড়ি বলতেছে তুমি কার্টুন ভরে মিষ্টি নিয়ে আসবা, এই কথা বলতেছে। তারপর আমি কার্টুন ভরা 13 কেজি মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে যাওয়ার পরে তখন মেয়ে দেখি, মেয়েটা অনেক সুন্দর, খুবই সুন্দর। তো মেয়েটা দেখে এক পর্যায়ে আমি অনেক খুশি হই যে না, মেয়েটা হয়েছে।
16 বছর বয়সে আপনি বাবা হলেন?
জি, 16 বছর বয়সে আমি বাবা হলাম।
জীবনের কিন্তু কমপ্লেক্সিটি গুলো বাড়ছে।
তো ওখান থেকে আমি মানে মেয়েকে থিয়ে আর আসতে পারছি না যে না আমি মেয়ের কাছে থাকবো। তো আমি চিন্তা করি এদিকে রুম ভাড়া আছে, আমি চলতেছে, রুমে ভাড়া দিতে হবে, খাওয়া বিল সবকিছু চালাতে হবে, আবার এদিকে বাচ্চা হয়েছে, একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে গড়ফাক খাইতেছে। তো এই অবস্থায় আমি আবার 3 দিন পরে ঢাকা চলে আসি। তো আমি ওই বাচ্চা থিয়ে আর আমার ভালো লাগে না বাসায়, ওই খালি ওই বাচ্চার ছবিটা আমার চোখে ভাসতেছে, যেভাবে দেখছি এটাই আমার চোখে হেলে আসতেছে। তো আমি পরে ওনাকে ফোন করি যে তুমি চলে আসো 1 তারিখে। তো উনি চলে আসে 1 তারিখে। 1 তারিখে চলে আসার পরে তো বাচ্চারও খাবার লাগবে, আমাদেরও চলতে হবে। তো এরকম পর্যায়ে ওনাকে আমি 6 মাসের মতো রাখি। রাখার পর আমার অনেক কষ্ট হয়, কষ্ট বলতে বেতন কম, 8,000 টাকা বেতন, তো 4,000 টাকা রুম ভাড়া, ছলের খাওয়ান যাচ্ছে 1,000 টাকা, আর নিজেরা 3,000 টাকা দিয়ে চলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ৬-৭ মাসের মতো তাকে রাখি। রাখানোর পরে আমি ওনাকে বলি তুমি দেশে চলে যাও, বেতনটা বাড়লে তুমি আসো, জানুয়ারিতে বেতন বাড়বে, তুমি বেতনটা বাড়লে তুমি চলে আসো। কাছে ঠিক আছে। পরে ওনাকে আমি বাড়ি পাঠাই। বাড়ি পাঠানোর পরে ওই ফ্লোরের একটা মেয়ে থাকে, সোনিয়া নাম, তো ওই মেয়েটা আমার এক পর্যায়ে আমার বউর আমার কাছে না থাকার কারণে আমার একটা মানে ওই একটা মেয়ের দিকে একটা নেশা চলে যায়।
আপনার?
হ্যাঁ আমার। পরে উনি চলে যাওয়ার পরে তো আমি আর ওদিকে তেমন খোঁজ খবর নিই না,
বউয়ের তেমন আর খোঁজ খবর
না, সলফারের কোনো খোঁজ খবর নিই না। তো ওই মেয়েটার পাল্লায় পড়ে গেছি। তো উনি আমাকে বলছে যে আমি আপনাকে বড় ভাই ডাকবো, আপনার আমি ছোট বোন। মেয়েটা বয়স কম ছিল, হেল্পারই কাজ করত। ওই মেয়েটা নবাবগঞ্জে থাকত, দোহা নবাবগঞ্জ, এই গুলিস্তান থেকে যেতে হয়, তো এখান থেকে যেতে বেশি সময় লাগে না। তো ওনার সাথে একই মেসে থাকতাম, মেসে থাকার পরে অনেক কিছু করতাম।
বুঝতে পেরেছি, আপনি অনৈতিক বিভিন্ন রকমের কাজ,
বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, জঘন্য কাজ করতাম ওর সাথে। তো উনি আমাকে আর কি একটা বটে ফালাতে চায়, উনি যে খারাপ এটা আর আমি জানি না, ওনার খারাপ পদ্ধতি তো ওনার বাড়িতে যা শুনতে পাই। তো
উনি
বাড়িতে যায়, যার পরে বলতেছে ভাইয়া আমি তো অসুস্থ, বাড়িতে আপনি আমাকে নিয়ে যান, উনি এই কথাটা বলতেছে। তো আমি যাই, যার পরে আমার কাছে টাকা থাকে, অল্প কিছু টাকা থাকে, মানে যাতায়াত ভাড়াটা থাকে দুজনের। তো আমাকে বলি দেখো তুমি চলে আসো, কয় যে না আপনি আমার বাড়ি পর্যন্ত আসেন। তো আমি দোহা নবাবগঞ্জে থাকি, তো ওনার নবাবগঞ্জ থেকে আরো 20 টাকা সিএনজি ভাড়া আর বাড়িতে, এটা হচ্ছে সোল্লা করে গ্রামের নাম, সোল্লা আর কি বলা হয়। তো ওখানে আসি, ওখানে আসার পরে তো উনি ওর ভাবির সাথে, ওনার মাও নেই বাবাও নেই, আর উনি একাই, আর ওর একটা ছোট্ট বোন আছে, আর ওর সৎ ভাইরা আর কি। তো ওর সৎ ভাইটা অনেক খারাপ, তো উনি ওর সৎ ভাইয়ের সাথে ঝগড়া করে, সৎ ভাই আর ভাবির সাথে ঝগড়া করে যে আমাকে টাকা দেন, আমি গাড়ি ভাড়া নিয়ে যাবো। আমি কিছু দেখো তুমি ঝগড়া করার কোনো কারণ নেই, আমার কাছে টাকা আছে, তুমি চলে আসো। তো বিকেল হয়ে গেছে, বিকেল বলতে আপনি 6:30 বেজে গেছে, মাগরিবের পরে এরকম বেজে যাওয়ার পরে তো উনি তো ঝগড়া করতে থাকে, আমি ওর বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হয় না। এমন করতে করতে রাতের 8 বেজে গেছে। তো 9 ভিতরে নবাবগঞ্জ থেকে এখানে কোনো গাড়ি আসে না, গুলিস্তানে কোনো গাড়ি আসে না। তো মোটর সাইকেল নিয়ে ওর কাছে চলে যাই, যার পরে ওখানে মোটর সাইকেলটা ভাড়া হয়, আসি। আসার পরে উনি বলে যাচ্ছে তাহলে চলেন, আমি রাত্রে ওখানে যাইতে যেতে তো মোটর সাইকেল আধা ঘন্টার মতো সময় লাগবে, ঘুরে যেতে হবে আর একটু। তো ওনাকে নিয়ে চলে যাই, চলে যাওয়ার পরে ওই নবাবগঞ্জে যখন ফুসি, ওই সময় কিছু লোকজন মোটর সাইকেল নিয়ে আসে, এসে ওই মেয়েকে, মানে মেয়েটাই আমি পিছন থেকে একটু ফোন দেয়, ফোন দেওয়ার কথা খালি বলে যে আমি এই জায়গাটাই, আমি শুধু এইটাই স্পষ্ট ভাবে শুনি যে আমি এই জায়গাটাই আসি। তো এই জায়গার যখন কথা বলে তখন ওই আর একটু সামনে যাওয়ার পরে নবাবগঞ্জ পাও পাবো আর কি, নবাবগঞ্জের সীমানায় ওই জায়গাটাই 5-6 মোটর সাইকেল আসে, আসে ওই মোটর সাইকেলকে আটকায়। আটকানোর পর ওই মেয়েকে বলে এই ছেলেকে, কয় আমার খালাতো ভাই, কয় তোর খালাতো ভাই, আমি তোর গ্রামে থাকি, তোর খালাতো ভাই আমরা চিনি না, কয় আমি পছন্দ করি এই হিসেবে খালাতো ভাই। যেখানে এই কথাটা বলে মোটর সাইকেল থেকে আমার নামায়, নামানোর পরে ওই জায়গায় চর থাপ্পড় দেয়, তারপর ওখান থেকে চলে আসি ক্লাবে, নাই ক্লাবে নেওয়ার পরে ক্লাবে মার দেয়, মার দেওয়ার পরে বিচার হয়।
বিচার
মানে আমরা দুজন, তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এর আগে এখানে কতবার আইসো, মেয়ের সাথে কতবার অবৈধ সম্পর্ক করছো, এটা মুরব্বীরা জিজ্ঞেস করতেছে। আমি বলছি না মেয়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই, উনি আমাকে ফোন দিচ্ছে বাট উনি আমাকে ঠিকানা দিচ্ছে, এই ঠিকানা মূলক আমি এখানে আসি, আমি আগে পরে এখানে কখনো আসি নাই, উনি ঠিকানা বিদায় দিচ্ছে আমি আসতে পারছি। তো ওই মেয়েটা আমি ওকে ফাঁকে মানে একসাথে আসি, মুরব্বীরা সামনে সাইডে আসি, তবে বলি তুমি জিজ্ঞেস করে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে, তুমি এবার না করো না। তো অনেক ওনাকে ফাঁকি নিয়ে যা বলে যে তুই ছেলেকে না কর, তুই বিয়ে করিস না, ঠিক আছে, যে আমরা দুজন পছন্দ করতাম, পছন্দ খালাতো ভাই হিসেবে।
আপনি মেয়েটাকে বলেছেন যে তোমাকে যদি বলে বিয়ে করার জন্য তুমি রাজি হয়ে যাবে?
হ্যাঁ, রাজি হয়ে যাবা।
কেন বলেছেন এটা? কারণ আপনি তো অলরেডি বিবাহিত।
অলরেডি বিবাহিত মানে এটা যদি বলে আর কি, তারা ও আমাকে বিয়ে করবে আর কি, এরকম পর্যায়ে নিয়ে আসা হয়েছে মেয়েটা। রাজি না থাকে তাহলে তো আমাকে ওখানে শেষ করে দেয়।
আপনি সেই জন্য রাজি হয়েছেন?
হ্যাঁ, সেই জন্য, মানে বাঁচার জন্য আর কি রাজি হয়েছেন।
তো মেয়েকে বলেছেন যদি বিয়ে করার কথা বলে তাহলে আলটিমেটলি তুমি স্বীকার করবা?
তুই স্বীকার করবা।
আচ্ছা, তারপরে ওরা কি বলে মেয়েকে? বিয়ে করিস না?
হ্যাঁ, তুই বিয়ে করিস না। তো ওই সময় মেয়েটা বলে না যে ইনি বিবাহিতা বা এনার ছেলে পেলে আছে, ইনি ওদেরকে বলে নাই বা কেউ আমাকে বিশ্বাস করতো না যে কম বয়স যেহেতু। তো মুরব্বীরা এরকম ই করে, করার পরে মেয়েটাকে ফাঁকি নিয়ে যায়, নিয়ে যায় বলে তুই ওকে না কর, দেয়া পরে কি করি, আরে সাইজ করতেছি, আর সাইজ করে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় ঢুকে দিতেছি, এই কথা মেয়েকে বলে। তো ওই কথা বলার পরে তো আমাকে ওখানে আটকে রাখে। তো রাত্রে ওরা রাখে পায়ের শিকল দিয়া ওই ইয়ার সাথে বেঁধে রাখে, আমাকে বেঁধে রাখে। তো দুজন দুই সাইডে থাকে। তো আমি ওদেরকে একটা বলি যে তোমরা পুরুষ মানুষ দুজন দুই সাইডে থাকার পরে ঘরের মেন গেটটাই তালা দেওয়ার থাকার কারণে তোমরা আমার ছিকলটা বানছো। ওরা অনেক রিকোয়েস্ট করি যে ভাই ছিকলটা খোলেন, ছিকলটা খোলেন, আমার রাত্রে ঘুম হবে না, আমার ছিকলটা খোলেন। তো ওদেরকে বলে ওই কথা বলি, কয় না আমাদের মুরব্বী নিষেধ, ছিকল খোলা নিষেধ, আমরা ছিকল খুলতে পারবো না। তো ওরা দুজন দুই সাইডে থাকে। তো রাত্রে আমার একটু ঘুম হয় না, না হলে পরে পরে মার কাছে ফোন করি, মাকে ফোন করলে পরে মা ছুটে চলে আসে বগুড়া থেকে সোজা নবাবগঞ্জ আসে, ঠিকানা মূল্যে আসে। মা তো শিক্ষিত মানুষ, আসলে পরে তো এরা এখান থেকে লোভ দেখায় যে মেয়ের হে আছে তে আছে হান আছে তেন আছে, তো মেয়েকে আমরা বিয়ে করাই দেবো, তোমাদের ছেলে অনেক কিছুই পাবে, মাকে এই কথা বলে।
তো মা স্বীকার করেন না এখানে যে অলরেডিও বিবাহিত বা এরকম?
না না না, মা এই কথা বললে তো আমি তো ওই জায়গায় মারি খাই যে
তুই মামলা দিয়ে,
হ্যাঁ যে তুই একটা বিবাহিত বাচ্চা কাচ্চা আছে কেন এই মেয়ের সাথে এরকম করছো,
মাকেও আপনি কনভিন্স করেছেন যে মা তুমি যেন এটা স্বীকার না,
হ্যাঁ মা তুমি যেন এটা স্বীকার না,
এদিকে বহু তো কিছুই জানে না,
উনি তো দেশে আছে,
দেশে আছে বরিশালে আছে,
বরিশালে আছে।
ওকে,
তো মা আসে, মা আসার পরে মা হাসি খুশি ভাবে থাকে, মানে মা বুঝতে চেষ্টা করে না, তো সে বলতেছে যে কি ব্যাপার আপনি কি ছেলের মা? হ্যাঁ আমি ছেলের মা। তো আপনি এরকম হাসি খুশি, আমাদের তো মনে হচ্ছে না যে আপনার ছেলের মা, ছেলের এত বড় একটা বিপদ দেখে আপনি, ছেলের বিপদে মা ছাড়া কি আসবে, এই কথা আবার অন্যদেরকে বলতেছে। বলার পরে তো ওরা এক পর্যায়ে কাজী ডাক দেয়, কাজী ডাক দেওয়ার পরে কাজী বিয়ে করায় না, এবিডিভিটির মাধ্যমে হয়,
মানে বিয়েটা হলো তারপরে,
হ্যাঁ বিয়েটা হলো বলতে আর কি এবিডিভিটির মাধ্যমে, দুজন মিলে 4,000 টাকা দিবা, এই 4,000 টাকা আমাদের এবিডিভিট করতে লাগবে, তো চাকরি করে দুজন 4,000 টাকা দিবা, তারপরে তোমরা কাগজটা হাতে দেবা, তারপরে তুমি নিয়ে যাও। পরে ওই মেয়েটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওখান থেকে নিয়ে আসি মা সহ মেয়ে সহ, আমরা তিনজন আসি ঢাকা আসি। আসার পরে আমার মা অনেক কান্না করেন যে বাবা তোকে নিষেধ করি, কোনো মেয়ের পিছে যাবি না, কোনো মেয়ের ব্যাপারে কোনো কিছুই করবি না, মা অনেকবার নিষেধ করে আমাকে, তার ফলে আমি ওখানে যেতাম। তো
মানে আমি আসলে স্পিচলেস বারবারই হয়ে যাচ্ছি, মা তো মাই, প্রথম বিয়েটা যখন করতে গেলেন তখনও সে নিষেধ করেছে,
জি
তারপরেও সে আপনার সাথে ছিল, দ্বিতীয় বিয়েটা যখন আপনি করলেন বাধ্য হয়ে মানে এবং এতবার একটা অন্যায় করেছেন তখনও মা আপনার সাথে, এবং তখন মা কাঁদছে আপনার জন্য। প্রত্যেকটা সন্তানের সারা জীবনের জন্য শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তার মা, এবং কখনো কখনো এত ভালোবাসা আমি ঠিক জানি না কি বলবো, টোটালি স্পিচলেস। ওকে, আপনার তখন কি মনে হচ্ছিল যে আপনি যে এত বড় একটা ভুল করে ফেললেন জীবনে, এত বড় একটা অপরাধ করে ফেললেন, আপনার স্ত্রী আপনার নতুন সদ্যজাত সন্তান সে দুনিয়ার আলো দেখেছে মাত্র, আপনি তার আরেকটা জীবন আর একটা কমপ্লেক্সিটি তৈরি করলেন, আপনার তখন কি অনুভূতি হচ্ছিল?
তখন অনুভূতি আমি কিছু বুঝতাম না আর কি,
বুঝবেন কিভাবে, বয়স তো মাত্র 16, আপনি তো
ওই সময় ওইটি করতে আমার কাছে আর কি এক প্রকার ভালো লাগতো আর কি, ভালো লাগতো বলতে কি এটা বাধ্যতামূলক ওখানে করতে হতো।
ওকে, তারপর?
তারপরে ওখান থেকে আইসি ঢাকা আসার পরে একটা বাসা নিয়ে, ওকে নিয়ে, যেহেতু আমার বউ নাই যে বিয়ে বলছে হিসাবে বাসা নেই, বাসা নেওয়ার পরে ওনাকে নিয়ে রাখি, তো ওই বাড়িতে যে আমাকে ক্লাবে মারছে এইটার প্রতিশোধটা আমি নেব, এইটার রাগটা আমার মনের ভিতরে, তো আমি যেটা চাকরি করি যে স্যালারিটা পাই এই বেতনটা সম্পূর্ণ আমার মাকে দিই, সম্পূর্ণ মাকে দিই, ওই মেয়ের টাকা দিয়ে রুম ভাড়া খাওয়া এটি চলে। তো মেয়ে বলে তুমি টাকা দাও না, তো তুমি টাকা কই দাও কিছু, আমি বলি যে মিথ্যার আসবে না, যে আমার বউ আছে স্বল্পল আছে এই সমস্ত জানি, তো তুই বিয়ে বসছিস নাকি, এই সমস্ত জানে বিয়ে বসলি, তো আমি আমার বউ স্বল্পের খরচপাতি দিই, আমি যে টাকা পাই এটা আমি চলুন আমার বউ স্বল্পের দেবো, আমি সব টাকা দিয়ে দিই, তুই আমার বউ তুই আমার চালাইবি, এরকম ওরা কথা বলে। পরে তো উনি আর কি এক প্রকার আমার থেকে ডিভোর্স চায় যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি বলি না আমি তোকে ছাড়তে পারবো না, আমি ওই কথা ওকে বলি যে ডিভোর্স চাই, তোর বাড়িতে বিয়ে হয়েছে তো তুই আমাকে ডিভোর্স দিবি, তোর বাড়িতে কাগজ আছে তুই কাগজ 4,000 টাকা দিয়ে তোর ভাইয়ের থেকে তুই নিয়ে আসবি, এই কথা আমি ওকে বলি, তাহলে 4,000 টাকা দুজন মিলে দেবো চাকরি করে, আপনি 2,000 টাকা দিবেন আমি 2,000 টাকা দিবো, 4,000 টাকা দিয়ে দুজন কাগজ আনবো। এবার ভাইও বারবার ওখান থেকে ফোন দেয় কি ব্যাপার তোমরা টাকা দিচ্ছ না, তোমরা কাগজপাতি নিবে না, এই কথাগুলো বারবার বলো, আমি বলছি আমার কোনো কাগজপাতি দরকার নেই, আপনারা যেরকম ব্যবহার করছেন এটা মানে ওদের ফোনে এরকম গালাগালি করি, তো ওরা মেয়ের সাথে আলাদাভাবে কথা বলে যে ছেলেটাকে আর একবার নিয়ে হ্যান ত্যান সাইজ করি, এটা অনেক ধরনের আর কি কথা, ওর মোবাইলটা অটো রেকর্ডটা ছিল যেটা আমি সবসময় শুনতাম যে ওর বাড়ি থেকে কি সমালোচনা আসতো। তো এক পর্যায়ে আমি ওকে নিয়ে থাকি, থাকার পরে 2 মাস থাকি ওকে নিয়ে রুমে, 2 মাস থাকার পরে তো ওকে আমি এমন মার দাওয়া দিই যা বলার বাইরে, প্রত্যেকটা জায়গায় আমার মারের দাগ, ওই দাগগুলো আর মনে হয় কিয়ামত পর্যন্ত ওর মারের দাগগুলো যাবে না, মানে মার দিতাম শুধু হাত দিয়ে না, রড দিয়া মানে লোহা জাতীয় কোনো জিনিস দেওয়া, বুটি বুটি দিয়ে এই সমস্ত জিনিস দেওয়া প্রচণ্ড আঘাত করতাম। তো এটা থাকতাম সরকারি কোয়ার্টারে, তো সরকারি মুরব্বিটা আমার বুঝে তো দেখো বউরে এরকম মারা ঠিক না, তো 2 মাস রাখার পরে আমার ওই বউটা আসার জন্য চিন্তা ভাবনা করে যিনি বরিশাল থাকে বাচ্চা সহ, তো ওকে বলি দেখ আমার ওই বউ যদি আসে, আসে যদি আমার প্রতি মামলা করে ও কিন্তু আমার প্রথম বউ, তাহলে কিন্তু দুজনই জেল খাটুম, অতএব তুই আমার কাছ থেকে সরে যা, সরে যাওয়ার পর আমার বউ আসুক আমি আমার বউয়ের কাছে চলে যাই, তারপরে আমার বউ আমি সন্তান নিয়ে তোর কাছে চলে আসবো, আমার ওই বড় বউকে ডিভোর্স দিয়ে দেবো, এরকম কথা ওর সাথে আমি বলি। বলার পরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওকে নিয়ে আসেন, পরে আমি আমার ওই খাদিজাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে তোর রোটের এই পার আনসার ক্যাম্প, তো ওকে এই কোয়ার্টারে রাখতাম আর রোটের এই পারটা কোয়ার্টারে ওকে রাখতাম, ও উনিও কোয়ার্টারে থাকতো আর এই বউটা এই কোয়ার্টারে থাকতো, তো এনার ঘরে সাত দিন থাকতাম, ওনার ঘরে সাত দিন থাকতাম, তখন আমার বউ জানে যে আমার পরে এটা জানতে পারে
যে আপনি
আরেকটা বিয়ে করেছি। কয় তুমি এরকম কাজটা কি জন্য করলা, তোমার সলফল আছে, তোমার বউ আছে। আমি কই এটা তো আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই, তার সাথে এরকম মেসেজ খাইতাম, এরকম একটা রিলেশন হওয়ার পরে তিনি অসুস্থতার কথাগুলো পারে, তিনি আজ আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে বিয়ে করছে। কয় তাহলে ওকে আমি সরানোর ব্যবস্থা করতেছি, তুমি আমাকে খালি অনুমতি দাও, আমি যে করে হোক ওকে সরাই দিছি। তো সরকারি লোকজনের সাথে খাদিজা তো অনেকদিন ধরে ঢাকা থাকে, তো ওনার তো হাত ছিল, তো উনি বলছে যে আপনার জামাইকে ঠিক হতে বলেন, আপনার জামাইকে ভালো হতে বলেন, আমরা ওই মেয়েকে যেরকমই হোক এই মিরপুর থেকে সরে দিতেছি। তো আমি আর কথাটা শুনি না, ওই মেয়ের প্রতি আমার আর কি একটা মানে প্রতিশোধের একটা বন্যা বইতেছে আমার মধ্যে, যে ওর প্রতি আমি প্রতিশোধটা নিবই যে করেই হোক। তো এই জন্য ওর কাছে থাকতেছি, তো যত টাকা বেতন পাই আইনে আমার বইয়ের হাতে দিই, আর এদিকে ওর টাকা দেখায়। তো এই টাকা নিয়ে আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়, তো উনি আমাকে অনেক খামসা খামসি করে, আমি অনেকে অনেক মার দিই। মার দেওয়ার পরে এই মাথাটা যে আছে এই মাথাটা আমি ওয়ালের সাথে দুইটা বাড়ি দিই, বাড়ি দেওয়ার পরে মাথার এই সাইডটা ফাটে, ফাটার পরে মাথাটা ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ করার পরে দুই তিন দিন ঘরে থাকে। তো এই টাকা বসে না ঝগড়া বাজে যে আমি বিয়ে করছি, উনিও আপনি বিয়ে করার বউ, তো 8000 টাকা বেতন পান, আমার 4000 টাকা দেন, ওরে 4000 টাকা দেন, এরকম ওই সোনিয়া বলতেছে। আমি তা রাজি হই না, তুই এরকম আমাকে ফান্দে পড়িয়া বিয়ে করছিস, আমি এরকম করবো না, তোর ভালো না লাগলে তুই যেতে পারস। তো আমার মিরপুরে তো অনেক সাহস পাইতেছে আর কি। পরে ওই মেয়েটা আর কি কিছু ফলাফল নিয়ে আসে, আসার পরে
সোনিয়া,
হ্যাঁ সোনিয়া, তো আসলে আসলে
আপনার দ্বিতীয় স্ত্রী,
দ্বিতীয় স্ত্রী তো নিয়ে আসে, আসার পরে আর কি ফোলাফান নিয়ে আসে, ফোলাফান নিয়ে আসলে আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার ওদের একটা ভিন্ন একটা আড্ডার জায়গা আছে, ওই জায়গায় নিয়ে আসার পরে আমার মাকে ফোন দেয় যে আপনি ছেলেকে নিয়ে এসে আপনার ছেলে একে ডিভোর্স দিতে হবে, তো 2 লাখ টাকা আবেদন করছে, 2 লাখ টাকা আপনি দিয়ে যান, দিয়ে এই ছেলে আপনি নিয়ে যান, এই মাস্তান এলাকার মাস্তান এই কথাটা আমার মাকে বলে ফোন দিয়ে। তখন আমার মা আসে, আসার পরে তো ওরা তো 5-7 জনে থাকে, ওদের কাছ থেকে যে মেন তার নাম হচ্ছে রাসেল, ওনাকে ডাক দেয়, ডাক্তার পরে বলে যে মেয়েটা যেন আমার ছেলেকে কোনো সমস্যা না করতে পারে, তো এই জন্য তোমাদেরকে কিছু আমি দেবো, সেটা মা বলতেছে ওনাদেরকে। তো বলার পরে তো ওরা বলতেছে আমাদের 50,000 টাকা দিবেন, মেয়ে কোনো সমস্যা করতে পারবে না, আর মেয়ে এই মিরপুরে থাকবে না, এটা ওই মাস্তানরা বলতেছে। কয় আমি এত টাকা দিতে পারবো না, আমি তোমাদের 25,000 টাকা দিচ্ছি, যাতে এটা ফিনিশ হয়ে যায়, যাতে আমার ছেলের প্রতি কোনো দাবি না থাকতে পারে। তারপরে ওনাদেরকে 25,000 টাকা দেয় রাসেলকে, 25,000 টাকা দেওয়ার পরে ওই মেয়েকে বলে হ্যাঁ তুই একটা বিবাহিত ছেলে, ওনার মেয়ে আছে, ওনার বউ আছে, তুই এরির মধ্যে গেছিস কেন, তুই জানাস না ওরা আছে এডি, ও মেয়ে না করে। আমি বলি যে না রাসেল ভাই, উনি সবকিছু জানতো, আমরা একই ফ্লোরে কাজ করি, বা আমি ওই ওই অফিস থেকে আমার ওই প্রথম বউকে আর কি বিয়ে করি, তো উনি সবকিছু জানতো। তো পরে মেয়েটাকে অনেক ধমকা ধমকি দেওয়ার পরে ওখান থেকে মেয়ে চলে যায়, পরে এটার কোনো কিছু হয় না, না হওয়ার পরে আমি আমার বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে ওই মেয়ে আবার গাজীপুরে যায়, এটা হচ্ছে আপনার গাজীপুর BIDC করে একটা জায়গা আছে, ওই জায়গাটায় চলে যায়। যাওয়ার পরে একটা ফ্যাক্টরিতে উনি চাকরি করে, তো উনি আমাকে ফোন দেয়া বলে, তো ফোন দেয়া কান্নাকাটি করে। পরে আমি তো ওনার বাড়িতে যে আমাকে ক্লাবে মারছে এই সমস্ত আমার রাগটা আর কি শরীর থেকে যায়নি, যাকে তো আমি কিছুই করতে পারলাম না, যত মার দিছে ওকে তো আমি মানে একটা শেষ করার পরিকল্পনা নেই, আমি যাকে শেষ করব
সোনিয়াকে,
সোনিয়াকে আমি বলি তুমি কোথায় আছো, কয় আমি গাজীপুর BIDC তে আছি, কয় ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি। পরে এই এই রোজাতে আমি আসি তার কাছে, আসার পরে তো 3-4 দিন থাকি, থাকার পরে আমি একটা প্ল্যান নিই যে ওকে আমি শেষ করে দিব। তো আমি দোকানে যাই, দোকানে যাওয়ার পরে খুঁড় কিনি, যেটা সেলুনের যে খুঁড়টা আছে এটা কিনি, কেনার পরে একটা ধারালো ব্লেড কিনি 3 টাকা দিয়ে, যে ওইটা কেনার পরে তো আমি ওটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা আর মানে ঘরের ভিতরে যে খাট ফালাঙ্গে এটি কিছুই নাই, শুধু একটা তোষক, ওটি আমারই টাকার কেনা, ফ্যান ফোন, তো এটি থাকে তো আর চাইলের যে ডিব্বাটা আছে যে 5-6 কেজি চাইল হবে, তো ওই চাইলের ভিতরে মানে নিচে একদম খুঁটটা রেখে দিই যাতে ওনার চোখে না পড়ে। রেখে দেওয়ার পরে তো উনি আসে, রোজার দিন তো আপনার 7টার দিকে ভাত রান্ধে, রান্নার পরে আবার যখন ওই শেষ রাতে রাঁধতে যায় তখন ওর খুঁটটার হাতে লাগে, লাগার পরে হাতটা কেটে যায়, কেটে যাওয়ার পরে তো বলতেছে এটা কি কিভাবে আসলো, ও আমাকে বলতেছে আমি এটা আমি রাখছি এটা আর কি। তো উনি এ পর্যায়ে অনেক ভয় পায়, খুঁটটা দেখে ভয় পায়, ভয় পাওয়ার কারণে বলতেছে ঠিক আছে তুমি তোমার বউয়ের কাছে তুমি ফিরে যাও না, এ কথা আমাকে বলে
এই খুঁট দেখার পরে,
খুঁট দেখার পরে। তো আমি বলছি না আমি ওকে নিয়ে সংসার করবো না, ওনার তো বয়স বেশি, আমি এই সমস্ত কিছু মেনে মানে ওর কাছে মিথ্যা একটা কথা বলতেছি, তা আমি ওকে অ্যাকসেপ্ট করবো না, আমি তোমার সাথে থাকবো, ওকে কথা বলি। তো আসলে বিশ্বাস করতে পারেন, ওই জিনিসটা দেখার পরে অনেক ভয় পায়, তো আপনাদের এই বিষয়ে শুনতে থাকে যে খুঁট দিয়ে অনেক কিছু হয় আর কি, তো এই শোনে। তো আমি এক পর্যায়ে করি কি উনি অফিসে যায়, অফিসে যাওয়ার পরে তখন ওকে মারার কোনো ইয়া পাইতেছি না, তো যেদিন রাত হয়, রাতের হওয়ার পরে তো আমাকে আর কি ইফতারি করে দেয়, ইফতারি তো খাই, খাওয়ার পরে ওকে আমি ভাত রাঁধতে দিই না, তো উনি অসুস্থ থাকে, তো অসুস্থ অবস্থায় ওনাকে আমি মারি, মানে এমন প্রচন্ড মার দেওয়া দিই যা বলার ওর প্রতিটা শরীরে ওর মারে তা তো থাকবে অনেকদিন পর্যন্ত থাকবে, এটা মানে এটা উঠবে না শরীর থেকে এত মার দিই। মার দেওয়ার পরে তো আমি রাত্রে ওই খুঁটটা নিয়ে তাকে মারতে যাই, মারতে ও জোরাজুরি করে আমিও জোরাজুরি করি, তোর হাতে এই জায়গায় একটা পোস্ট লাগে, পোস্ট লাগে, লাগানোর পরে অনেক ব্লাড হয় তো চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি করার পর বাসার লোকজন আসে, আসলে পরে আমার বাসার লোকজন আমাকে ধরে, তুমি এটা কি করবো কই, এটা যে কোনো হোক ওর সাথে আমার ঝগড়া হয়েছে আনতে, মানে অনেক কিছু আর কি মুরব্বীদেরকে বুঝায় আসলে আমার পড়তেছে না, আমার কারণ আমার এই হয়েছে, আমার মুরব্বীদেরকে বুঝান দিতেছে। তারপরে মুরব্বীরা এক এলাকার ফলাখণ্ডে ফোন করে, যেভাবে সমস্যা আমাদের বাসায় এরকম একটা ঘটনা ঘটতেছে, ঠিক আছে, যে খুর্দিয়া ওর নিজের বউকে এরকম মেরে ফেলার চেষ্টা করতেছে, মুরব্বীরা এটা বলে। বলে তো ওই মাস্টারমা বলতেছে ঠিক আছে এটা তো রাত্রে গভীর রাতে হয় এটা, তো আমরা শেষ রাতে আসতে সেটা দেখতেছি ছেলে জানি কোনো ক্রমে না যায়, তো সবাই সবার রুমে যায়, জানা করে খাইতে যায়, খাওয়ার জন্য আমি ওই সময়টা মানে আমি টয়লেটের কথা কয়ে মোবাইলটা ওই রুমেই রেখে আসার পরে আমি ওখান থেকে বাইরে হই, বাইরে হওয়ার পরে খুব দ্রুতভাবে যাই, তো ওই শেষ রাতের পর আমি গাড়ি পাই না অত রাতে, পরে ওখান থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে যাই, হেঁটে যাওয়ার পরে তো আমি আড়াল ভাবে থাকি, তো শেষ রাত মিলে হলে আর কি আজান দেওয়ার গাড়ি ছাড়ে ওখান থেকে গাড়ি করে আমি মিরপুরে চলে আসি, তো ওকে আমি মারতে পারিনি, এরকম দুই তিনটা পোস্ট আর কি ওর শরীরে পড়ে। আমি ওখান থেকে বাড়ি চলে যাই, বাড়ি চলে যাওয়ার পরে আবার ঢাকা আসি, ঢাকা আসার পরে গার্মেন্টসে চাকরি নিলাম, তো গ্যামজাম হলো গার্মেন্টসের সমস্যা হওয়ার পরে আর কোন কাজ বাজ করি না।
আপনার দ্বিতীয় ওয়াইফটার কি অবস্থা?
দ্বিতীয় ওয়াইফটা তো এখন অন্য একটা বিয়ে হয়ে গেছে, তার
সোনিয়ার আর একটা বিয়ে হয়ে গেছে, সে আপনাকে ডিভোর্স দিয়েছে?
সে আমাকে ডিভোর্স করে নাই, বা
আপনিও তাকে ডিভোর্স দেন?
আমিও তাকে ডিভোর্স করি।
আরেকটা বিয়ে করে ফেলেছে
আরেকটা?
আর প্রথম স্ত্রী?
প্রথম স্ত্রী উনি আমার কাছে নেই, তো উনি অন্য জায়গায় থাকে, আর আমার যে মেয়েটা উনি থাকে হচ্ছে নানির বাড়িতে বরিশাল।
আপনার মেয়ের বয়স কত?
আমার মেয়ের বয়স তো এই তিন মাস আসলে দুই বছর হবে।
দু বছর হবে?
জি।
আপনার মেয়ের কাছে আপনি যেতে পারেন?
হ্যাঁ আমি যেতে পারি।
আপনার ওয়াইফ কি মানে প্রথম যে ওয়াইফ, তিনি কি আপনার সঙ্গে এখনো সংসার করেন নাকি আলাদা থাকেন?
না সংসার করে না, উনি আলাদা থাকে।
কেন সংসার করে না?
সংসার করে না, আমি ওকে আর কি আমার সাথে রাখি না আর কি। এটাই।
কেন রাখেন না?
রাখি না, ও মানে আর মা আর কি ওনাকে ই করতে পারে না।
আপনি কার সাথে থাকেন, মার সাথে থাকেন?
মার সাথে? হ্যাঁ আমি মার সাথে বলতাম, মেসে থাকি মার সাথে, আর দেখা সাক্ষাৎ আর কি
মার সাথে যোগাযোগ আছে?
মার সাথে যোগাযোগ আছে, তাই ওনার সাথে থাকি না। তো ওনার বাড়িতে জানে যে আমার মেয়ে আর আমার জামাই ওরা।
আপনি যে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন কওমি লাইনে পড়ার জন্য, আলেম হওয়ার জন্য, সেটা কি হলো? হলো না?
না সেটা হলো
না, হাফেজাও হলো না।
হাফেজা হলো না, মানে আমি ওই দশ পর্যন্ত ওই ওখানেই আর কি লেখাপড়া করি।
আপনার এখন দিন চলে কিভাবে?
এখন দিন আমি তো বেকার, তো এখন রঙের একটা কাজ নিছি, তো রঙের কাজে যাই, হয়তো তিন দিন পাই, আবার দেখা যায় সাত আট দিন পাই না। এটা ওই ওভার ব্রিজে এক নম্বর ওখানে বসে থাকে, বসে থাকার পর আর কি পার্টি আসলে যাই, না আসলে বাস বসে থাকতে হয়।
মানে দিনের যে শ্রমিক বলে দিন মজুর, সেই দিন মজুরের কাজ করেন। এই দুটো বিয়ে করেছেন আপনি আগে, পরবর্তীতে আরো আরো করেছেন?
আরেকটা আছে,
আরো একটা বিয়ে আছে আপনার?
জি
জি। সেটা?
সেটা আমি আর কি ওই কোনা বাড়িতে থাকি, কোনাদা বাড়ি থাকার পরে ওখানে আর কি দুই চার দিন থাকার পরে তো ওই জায়গায় একটা মেয়ে পছন্দ হয়,
ওখানে আপনি বিয়ে করে ফেলেন?
ওখানে আমি একটা বিয়ে করে ফেলি।
এই মেয়েটা জানতো আপনার অতীত সম্পর্কে?
অতীত সম্পর্কে এটি কিছুই জানতো না, এটি জানলে তার
মেয়েটাকে আছে আপনার সঙ্গে এখনো?
না না না, ওই মেয়ে এখন আমার
সঙ্গে। চলে গেল কিভাবে?
ওই মেয়ে চলে গেল, আমি ওখান থেকে চলে আসার পরে পনেরো ষোলো দিন ওর সাথে ঘর সংসার করছি, মানে ওকে নষ্ট করছি আর কি।
তারপরে আপনার কাছে আর আসেনি?
না, তার কাছে আমার কাছে আসেনি, আমার সিম টিম সব অফ করে রাখছি, তারপরে আমার কোনো খোঁজ খবর নাই।
তো এই হচ্ছে আপনার জীবন? কেন আপনি আজকে কনফেস করলেন? আজকে লাখো মানুষের কাছে নিজের কথাগুলো কেন বলতে এসেছেন?
বলতে আসছে এটাই যে আমার মতো অনেকেই তো ভুল করতে পারে, বা এই পথে
অনেক। এখন আপনার বয়স কত?
এখন আমার বয়স তো বিশ শেষ একুশ চলতেছে আর কি।
একুশ চলছে মাস। আপনার বাবার তো অর্থ সম্পদ ছিল, বগুড়ার প্রপারে আপনাদের বাড়ি, আপনি যেটা বলছিলেন প্রচুর টাকা।
জি।
হ্যাঁ, এই জমিগুলো বিক্রি করলেও ব্যয় করলেও আপনি তো মানুষের মতো মানুষ হতে পারতেন, শিক্ষিত হতে পারতেন, সুন্দর একটা ভবিষ্যৎ আপনার থাকতো, সেটা কেন হলো না? আপনি কোন কারণকে দায়ী করবেন?
আমি কারণকে দায়ী করব যে আমার বাবার জন্য এটা হয়নি, কারণ আমার বাবা আমি বুঝ হওয়ার পর থেকে দেখছি আমার মার প্রতি অত্যাচার চলছে। আমার বাবার বিয়েও তিনটা থাকে, আমার মার আগেও একটা থাকে, আমার বাবার
বিবাহ।
হ্যাঁ, এটা আমার বাবার কারণে সবকিছু হয়েছে, আমাদের জীবনটা এরকম হয়েছে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মোস্তফার জীবনের অপ্রিয় সত্য বা অপরাধ বোধ বা ভুল, যাই বলি না কেন। কি বলার আছে যিনি আমাদের এক্সপার্ট প্যানেল থেকে আছেন তার? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আপনি পুরোটাই শুনেছেন।
এতক্ষণ সাথে ছিলেন, ধন্যবাদ আপনাকে। তো আপনার যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট এবং একই সাথে আপনার কি মনে হয় যে এই ধরনের ঘটনার জন্ম কেন হয় এবং একই সাথে এটা থেকে বের হয়ে আসার জন্য উপায়টা কি, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই।
মোস্তফা খুব করুণ কাহিনীটা, জীবন কাহিনীটা জানলাম শুনলাম। আমাদের নিশ্চয়ই যারা শুনেছেন তারা অনেকে নিশ্চয়ই ব্যথিত হবেন এবং খুবই করুণায় বাঁচবেন এই কথা শুনে যে তাদের মাদ্রাসায় পড়ার ছেলে যে ধর্মকর্ম খুব ভালোভাবে করত এবং যে নীতি নৈতিকতা এবং ধর্মীয় নিয়ম কানুন ভালোভাবে মানত, এরকম একটা ভালো ছেলে এবং অত্যন্ত ভালো ছেলে বরং বলা যেতে পারে, সেই ছেলে শেষ পর্যন্ত সবচেয়ে জঘন্য এবং খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। এখানে কিন্তু আমরা যাদেরকে মানে যা ক্রিমিনাল বলি, যারা রক্তের ভিতর থেকে অথবা জিনগত কারণে অথবা বিভিন্ন পরিবেশগত কারণে চরিত্র বৈকুল্য হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার হয় এবং ক্রমশ যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, মাদকাসক্তি, তারপর নারী আসক্তি থেকে শুরু করে তারপরে অন্যান্য সুবিধা নেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেল করার জন্য অথবা কারো গডফাদারের হয়ে তারা কাজ করে, সে জাতীয় ইতিহাস কিন্তু মোস্তফার ক্ষেত্রে ঘটেনি। সে অনেক বড় ধরনের খারাপ ধরনের অন্যায়গুলি পাপগুলি করেছে, অপরাধগুলি করেছে, কিন্তু সেগুলি সবগুলো সিচুয়েশন কেন্দ্রিক, পরিস্থিতি সাপেক্ষে। সে কিন্তু স্বভাবগত ভাবে অপরাধী নয়, কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি সাপেক্ষে নিজেকে খাপ খাইয়ে নিতে পারা এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে তারা এত বেশি মানে আমরা বলি ক্যাটাস্ট্রফিক রিয়াকশন করে, এত বেশি ভয়ঙ্কর রিয়াকশন করে যে তারা বড় ধরনের অপরাধ করে ফেলতে পারে। এখন তার বাবা বিয়ে করে ফেলছে, বিয়ে করার পরে স্বাভাবিকভাবে যেটি হলো তার মায়ের উপর খুবই এটা প্রভাব ফেলেছে, সে অনেকটা পাগলের মতন হয়ে গেছিল বিপর্যয় করেছিল। এবং এটাকে আবার আমার আরেকটা যেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ যদি মানসিক বিপর্যয় বিভিন্ন মানসিক যন্ত্রণা থেকে মানসিক বিপর্যয় হয়, এটাকে কিন্তু আমাদের দেশে আরেকটা যে কুসংস্কার যে বলা হয় যে সে তাবিজ করেছে সেজন্য পাকা হয়ে গেছে, এখানে কিন্তু এই কুসংস্কার বিশ্বাস থেকে কিন্তু সে বাবার প্রতি আরো বেশি প্রদানিত হয়েছে। তারা মনে করেছে তার বাবা তাবিজ করে তার মাকে এভাবে পাগল বানিয়ে রাখতেছে বা তাকে এভাবে সুস্থ করে রাখতেছে, এটা কিন্তু সঠিক ঘটনা নয়। সঠিক ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ মানসিক বিপর্যয়ের কারণে তার এই ঘটনা ঘটেছিল। যাই হোক, যেভাবে হোক এরকম ঘটনা থেকে আগে যেরকম ভাবে কোন রকমের অন্যায় দেখলে প্রতিবাদ করত, এখানেও সে সেরকমই নিজের কোন বিরুদ্ধে কিছু গেলে সে তীব্রভাবে প্রতিবাদ করতে থাকে। অর্থাৎ সে প্রতিবাদের কারণে হোক অথবা অন্যায়ের প্রতিবাদী হোক অথবা নিজের অধিকারের উপর হস্তক্ষেপ হলে সে বড় ধরনের নৃশংসতা করতে অভ্যস্ত হয়ে পড়েছিল। সেই কারণে সে শেষ পর্যন্ত দেখলো যে তার পরিবারে যে এখন যে বিপর্যয় যে অশান্তি সৃষ্টি হয়েছে তার কারণ বোধ হয় তার বাবা। তার বাবাকে যদি সে খুন করে ফেলতে পারে তাহলে হয়তো তার মা এবং তারা সবাই শান্তিতে থাকবে। এই যে ভুল বিশ্বাস এবং ভুল ধারণা থেকে সে তার বাবাকে পরিকল্পিত ভাবে, আমি আবারও বলেছি সে অত্যন্ত ঠান্ডা মাথায় খুবই খারাপ কাজ করতে পারে, যেটা ওই প্রথমে অত্যন্ত ছোট বয়সে সে পর্যন্ত সে তার ওই বন্ধুকে মেরে গলা পর্যন্ত কুটে রেখেছিল, আর এখনো তার তত বেশি বয়স হয়নি, 10-15 বছর বয়স, এই সময় সে অত্যন্ত পরিকল্পিত ভাবে বাজারে গা কিনে নিয়ে তারপরে এমন ভাবে বাবাকে যে একটা মানুষ আরেকটা মানুষকে কুফিয়ে মারবে অথচ আশেপাশে কেউ জানলো না, এটা টেরও পেল না। অর্থাৎ এখানেও তার নৃশংসতা উগ্রতা যেমন আমরা লক্ষ্য করি এবং একই সঙ্গে তার কৌশল এবং বুদ্ধিমত্তাও আমরা লক্ষ্য করি যে সে যতগুলি অপরাধ করে কোন অপরাধেই কিন্তু কোন সাক্ষী রাখতেছে না এদিক থেকে, এবং সে পুকুরে লাশ ফেলে দিয়েছে কেউ জানলো না, সবাই জানলো যে তার বাবা রাজনৈতিক কারণে হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু তার দুর্ভাগ্য তাকে বহন করতেই হলো। আমি প্রথমে বলেছিলাম যে সে যা ক্রিমিনাল নয়, কিন্তু তারপরেও সে কয়েকটা বড় ধরনের অপরাধ করার পরে তার ভিতরে অপরাধী স্বভাবটা কিছুটা টাঙ্গার দেওয়ার পরেই যে আগে যে মেয়েদের সঙ্গে সম্পর্কটাকে ঘৃণা করতো যে কারণে তার বাবাকে সে বেশি ঘৃণা করেছে, কিন্তু সেই স্বভাবটা সে পেয়ে গেল সে বিয়ে করার পরও আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে এবং ওই মেয়ে আবার তাকে ব্ল্যাকমেইল করে তাকে ফাঁসিয়ে তাকে জোর করে তার সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। অর্থাৎ তার প্রতি অন্যায় বা কিছু করলে তীব্রভাবে খেপে যায় এবং অত্যন্ত মানে উগ্র হয়ে খারাপ কাজ করতে যায়, এখানেও সে তাই করেছে, মেয়েটাকে দীর্ঘ করেছে এবং খুব দিয়ে তাকে আহত করেছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে মোস্তফা যদিও একেবারে স্বভাব বৈশিষ্ট্য থেকে অপরাধী স্বভাবের মানুষ নয়, কিন্তু পরিস্থিতিগতভাবে সিচুয়েশনাল ইনডিউস কিছু অপরাধ যে মানুষ আমরা করি হঠাৎ করে করে ফেলি, এটা একটা বড় উদাহরণ আছে মোস্তফা। সে কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ একটা মানুষ যে বড় ধরনের অপরাধ বা খারাপ কাজে সে এখনো নিয়োজিত হতে পারে। তাই মোস্তফা এখন যেহেতু সে যাহা বলিব সপ্ত বলি অনুষ্ঠানে এসেছেন এবং নিজেই সত্য কথা বলে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং সে নিজে নিজে এখন ভালো হতে চান এবং তার ভিতরে আমরা আগেই বলেছি একটা ধর্মীয় সত্তা আছে যেটা তাকে সবসময় বিবেক তাড়না করে যে না কাজটা খারাপ করি, সিনেমা হলে গিয়েছে মনে বুঝতে পারছিল সিনেমা দেখাটা ঠিক হয়নি, সেই ছেলেটা আবার সে ধর্মীয় এবং জাগরণ তার ভিতরে আবার বদবে এটা আমরা আশা করি। তবে তাকে এটা মনে রাখতে হবে যে সেও কিন্তু যথেষ্ট বিপদে চলে গেছে, তার স্বভাবের ভিতরে অনেক খারাপ কিছু জুটে গেছে। অর্থাৎ একমাত্র যে সে মাদ্রাসায় পড়তো এবং যেখানে যে শিক্ষা সে গ্রহণ করেছিল ছোটকাল থেকে যে ধর্মীয় শিক্ষা, তাকে একেবারে পরিপূর্ণভাবে ধর্মীয় শিক্ষার সঙ্গে তার স্বভাব চরিত্র এবং কার্যকলাপের যে কত বড় বৈফলিত্ব এটা যদি সে বুঝতে পারে এবং আগ্রাটা সেদিন সে যাত্রায় হয়ে ক্ষমা ছিনিয়ে নিতে পারে এবং তাহলে অপরাধের জন্য সে যতটুকু পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্য করার জন্য এখন থেকেই সে বিপরীত কিছু করবে। অর্থাৎ এতদিন মানুষের জন্য সে খারাপ কিছু করেছে, এখন মানুষের জন্য যতটুকু পারে সে ভালো কিছু করবে এবং ওই যে হঠাৎ করে নিজের প্রতি নিজের সঙ্গে নিজের অধিকারের প্রতি বা নিজের উপর কোন রকমের বা নিজের পরিবারের উপর কোন রকমের আঘাত আসলে হয়তো তাকে এখন বুঝতে হবে যে না, প্রতিবাদ করার অনেক রকমের পথ এবং পন্থা আছে, আমরা সেটা সেভাবে করতে পারি, কিন্তু এইভাবে একেবারে চূড়ান্ত এবং সম্পূর্ণরূপে ভয়াবহ রকমের কোন প্রতিক্রিয়া করাটা এটা কখনই কোন সুস্থ মানুষের পক্ষে কাজ নয়। এটা শুধু অপরাধ নয়, এটা অসুস্থতাও। অর্থাৎ তাকে সেই পথ থেকে ফিরে আসতে হবে এবং প্রয়োজনে তার যদি মানসিক কোন সমস্যা থেকে থাকে তাহলে তারা প্রফেশনাল হেল্প নিতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
জি আপনাকে ধন্যবাদ।
এ পর্যায়ে আমরা একটা ছোট্ট ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা, একটু পরে আমরা মোস্তফাকে নিয়ে আবারও ফিরব। ততক্ষণে আমাদের সাথে থাকবে আপনাদের ফেসবুক কমেন্টস, SMS এবং ইমেইল, কে কি পাঠিয়েছেন সেগুলোর ব্যাপারে আমরা মোস্তফার কাছ থেকে অভিমত জানতে চাইব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুক থেকে এবং একই সাথে SMS করেছেন অনেকে, ইমেইলও পাঠিয়েছেন। কয়েকটি কমেন্টস পড়তে চাই। রাতুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমি মোস্তফার গল্পটি শুনছি, আমি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনি, তবে আজকে মনে হচ্ছে খুব ভয়াবহ একটি গল্প শুনলাম, যদিও এটাকে আমি গল্প বলবো নাকি আসামির বক্তব্য বলবো ঠিক বুঝতে পারছি না। সোনালী ফার্মগেট থেকে লিখেছেন, অনেক গল্প শুনেছি কিন্তু নিজেকে বা নিজের বাবাকে হত্যা করার গল্প এই প্রথম। নিজের জন্মদাতা পিতাকে কেউ মেরে ফেলতে পারে তা মোস্তফার গল্প না শুনলে আমি ঠিক বুঝতে পারতাম না, ওকে ধিক্কার জানানো উচিত। কামরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া ও শুধু নিজের বাবাকেই খুন করেনি, ও নিজের ভাইকে মেরেছে। কত বড় ধরনের ঘৃণিত ব্যক্তি হলে এই ধরনের কাজ করতে পারে, যে নিজের আপন বাবা এবং ভাইকে মারতে পারে সে তো আসলে মানুষ নামের পশু। মিতা কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রায় গল্পে আমরা শুনছি ছেলেরা মেয়েদের সাথে প্রতারণা করছে, মোস্তফাও তাই, এখানেও একটা অপরাধ আমরা লক্ষ্য করেছি। এত গল্প আমরা শুনি তারপরও কি মেয়েরা সচেতন হতে পারে না? শুক্লা নীলফামারী থেকে লিখেছে, একটা ছেলে কতটা খারাপ হতে পারে তা আমরা মোস্তফার গল্প থেকে বুঝতে পারি, শুধু একটা ছেলে হবে কেন, আমাদের সমাজের প্রত্যেকের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। শান্ত গাজীপুর থেকে লিখেছেন, ভাইয়া আপনাদের অনুষ্ঠানটা আরেকটা অনুষ্ঠান চালু করা উচিত, আর সেটা হলো সমাজের ভালো ভালো লোকদের নিয়ে এসে তাদের নিয়ে একটা অনুষ্ঠান করা, তাহলে আমরা সবাই ভালো কাজে উৎসাহ পাবো। আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই এরকম একটা কথা বলার জন্য, যে কাজটি আমরা প্রতিনিয়ত করছি আমাদের বুধবার হ্যালো ইট 920 তে। অনুষ্ঠানটি যদি আপনারা শুনে থাকেন, এখানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ আসে এবং সফল মানুষ থেকে শুরু করে সবাই এখানে তাদের জীবনের গল্প বলেন। আর আমাদের এই অনুষ্ঠানটি মূলত কনফেস করা হয় এখানে, এবং এখানে এসে মানুষ তার জীবনের অপরাধগুলো স্বীকার করে। একজন অপরাধীকে আমরা তুলে আনি এইভাবে যে অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ড কি, কি অপরাধ এবং শেষ পর্যন্ত সেই অপরাধের শাস্তি কি। মোস্তফা, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি যতটা অপরাধ করছি তারা তো ততটাই বলবে যে আমি সবচেয়ে বড় একটা ভুল করছি, আমার বাবাকে মেরে আমার ভাইকে আমি এরকম করছি। তো আমার এটা কি বলার আছে? আমার মা যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি ক্ষমা পাবো।
আপনি আপনার মার কাছে গিয়ে কখনো স্বীকার করতে পারবেন যে আপনার বাবার খুনি আপনি?
আমার ফ্রেন্ড আমাকে একটা পরামর্শ দিছে যে তোর মাকে যা বলবি যে মা আমার বাবার যে রক্তটা এই একই রক্ত যদি তার শরীরে থাকে তো ইনি যদি যা আমার বাবাকে খুনি করে তো আসলে আপনি তাকে ক্ষমা করবেন, আমার ফ্রেন্ড বলে আর কি, কামাল নাম। তো এই কথাটা আর আমি মাকে বলি না,
সাহস করে বলতে পারিনি। এখন আপনার কি মনে হয় আপনার মা যদি জানে যে আপনি আপনার বাবাকে কষ্ট করেছেন কোনদিন ক্ষমা করবে? আপনার মাকে তো আপনি চেনেন।
চিনি, আমি জানার মতো আমার ক্ষমা করবে কিনা এটা আমি সঠিক বলতে পারছি না। ক্ষমা করতেও পারে ছেলে হিসেবে, যদি না করে তো সেটাও করার কিছু নেই, যেহেতু আমি সবচেয়ে বড় অপরাধী।
আপনার কি ফিল হয় যখন আপনি একা একা থাকেন, জীবনে এতগুলো ভুল, এতগুলো অন্যায়, 21 বছর বয়স মাত্র আপনার?
আমার ফিল হয় একটাই যে আমার বাবাকে যে আমি এরকম ভাবে হত্যা করছি, আমার অনেকে বাবার সাথে ছেলে দেখলে আমার মনে হয় যে আমার বাবার সাথে এরকম করতে পারতাম, এরকম আর কি মনে হয় আর কি। এরকম কষ্ট, অনেক কষ্ট হয়। আমার মা যে পাঁচ ওয়াক্ত বেঁধে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আমার বাবার হত্যার বিচারের জন্য, তো এটা আমার কাছে সবচেয়ে বড় খারাপ লাগে যে আমার মার শান্তির জন্য, মারির জন্য আমার বাবা অশান্তি করতে, বাবাকে আমি মেরে দিলাম, তো এখন আমি তো বেঁচে থেকে দেখি একই দেখতেছি যে আমার মার এই একই কষ্ট, এখন আমি আর কি করবো?
পারিবারিক স্কুলিং, পরিবারে একটা সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠা, তার জন্য সুস্থ পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এবং সেই সুস্থ পরিবেশ না পেলে সেই সন্তানের দ্বারা কতটা দুর্ধর্ষ রকমের ঘটনা ঘটানো সম্ভব, এবং একটা সন্তানের ভবিষ্যৎ কোন দিকে চলে যায় সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই মোস্তফা। যারা কৈশোরে আছেন তাদেরকেও বলতে চাই মোস্তফাকে মাথায় রেখে কোনো অন্যায় না করতে, আর যে কিশোর যে পরিবারে বড় হচ্ছেন সেই পরিবারের হত্যাকর্তাদের বলতে চাই এমন একটা পরিবেশ ওই কিশোরকে দিন, এমন একটা পরিবেশ ওই শিশুটিকে দিন বড় হবার জন্য যেন মোস্তফার মতো তার ভবিষ্যৎ না হয়। আমরা সকল মোস্তফাকেই বলতে চাই যাহা বলিব সত্য বলিব থেকে, কোন মোস্তফাই জীবনে কখনো সুখী হয় না। 21 বছরে ওর চেহারার মধ্যে যে হেরে যাওয়া ছাপ সেটা থেকে বের হয়ে আসা কি কোনোদিনও সম্ভব? পুরো দুনিয়া ক্ষমা করে দিলে ও কি ওর নিজের বিবেককে ক্ষমা করতে পারবে? এবং সারাটা জীবন মনুষ্য জীবনের জায়গাটা থেকে ও কি পারবে কখনো সুস্থভাবে চিন্তা করতে নিজের বাবার খুনিসে? এরকম ঘটনা আমরা ইতিহাসে পড়েছি, সোহরাব রস্তম কাহিনী। তারপরও সোহরাব জানত না সে তার বাবাকে খুন করতে যাচ্ছে। আর আজকে বাস্তব কিছু একটা দেখলাম আমরা। আমি যে ঘটনাটির কথা বলছিলাম আপনারা হয়তো সেই মহাকাব্য শাহনামা আপনারা হয়তো পড়েছেন অনেকেই। যাই হোক প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মোস্তফার জীবনের অপ্রিয় সত্য। আজকে কোনো কনক্লুডিং রিমার্ক দিতে চাই না, আমরা শুধু বলতে চাই এরকম সন্তানের জন্ম না হোক, এবং একই সাথে এরকম সন্তান জন্ম কিভাবে হয় সেই পরিবেশটা আমাদের সমাজে না থাকুক, কোনো পরিবারে না থাকুক। আমরা শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে আর যে রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে মেইল বা চিঠি পাঠিয়েছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge yourself
Ami Kamrul Silet theke likhchi Bhaiya ami ei onushthan niyomito shuni apnader shobgulo onushthani amar bhalo lage ekhane shobai chithi lekhe abar keu mail kore আর তাই তো আমারও মনে হচ্ছে আমার একটি চিঠি লেখা উচিত, কেননা আমার জীবনেও একটি অন্যায় রয়েছে যা স্বীকার না করলেই না। আর তা হল আমাদের বাড়ি গ্রামে, এখানে কোনো সিনেমা হল নেই, আর সে কারণেই আমি প্রায়ই শহরে যেতাম সিনেমা দেখতে বন্ধুদের সাথে। সেদিনও গিয়েছিলাম, তবে অনেক রাত হয়ে যায় বাড়িতে ফিরতে। বাড়ি ফেরার পর বাবা মা আমাকে অনেক বকে, কেননা আমি বাড়ি থেকে টাকা চুরি করে নিয়েছিলাম, প্রায়ই নিতাম, কেউ বুঝতে পারত না, কিন্তু সেদিন সবাই বুঝেছিল। সবার বকা খাওয়ার পর আমার মাথাও গরম হয়ে গিয়েছিল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমিও আমার বাবা মাকে খুব বকেছিলাম, খুব খারাপ ব্যবহার করেছিলাম তাদের সাথে, কিন্তু আজ মনে হচ্ছে যে আমি যা করেছি সব অন্যায় করেছি, আমি ভুল করেছি, এটা আমার করা কখনোই উচিত হয়নি। আমি চাইব আমার এই কথা শোনার পর আমার বাবা মা যেন আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে এটাও চাইব কোনো ছেলে মেয়ে তার বাবা মার সাথে যেন খারাপ ব্যবহার না করে। আমি সত্যি লজ্জিত, আমি আমার বাবা মায়ের কাছে সত্যি ক্ষমা প্রার্থী।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ আরজে রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাই সেই বন্ধুটিকে যিনি আমাদেরকে মেইল পাঠিয়ে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলে সচেতন করেছেন মানুষকে, এবং একই সাথে তিনি নিজে সচেতন হয়েছেন। পর্দা নামছে ধীরে ধীরে, রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আজকের মতো এ পর্যন্তই। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু সহ হাজির হয়ে যাব আরো একবার। আরো একবার চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব অপরাধীর জন্ম কিভাবে হয়, অপরাধটা কি হয় এবং তার প্রাশ্চিত্য কত ভয়াবহ হয়। অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.